This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sab to bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro. আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবর 104তম পর্বের অতিথি কে তা আমরা আজকে একটু পরেই জানবো। তবে তার আগে বলতে চাই, এটি একটি কনফেস অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো অকপটে স্বীকার করে, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক কিংবা অপরাধ কেউ কখনো না করুক, কারণ অপরাধ করে ভুল করে শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। চলুন আর যে রাজুর কাছ থেকে আমরা জেনে নিই কে আজকে লাখো মানুষের মুখোমুখি হচ্ছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি সাগর। সাগর খুব নরম মনের মানুষ, যে কোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সাগর অত্যন্ত পরোপকারী। সাগর নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যের উপকারে। সফলতা বলতে যা বোঝায় তা ছুঁয়ে দেখেছেন সাগর, কেননা ব্যবসাতে তিনি অল্প দিনেই অনেক বেশি লাভবান হন। পরিবারের প্রতি খুবই যত্নশীল সাগর, নিয়ম করে সবার প্রতি খেয়াল রাখেন। পরোপকারী এই সাগর খুব সহজে বিশ্বাস করেন মানুষকে, মাকে প্রচন্ড ভালোবাসেন। সহজ সরল মানুষ বলতে যা বোঝায় সাগর ঠিক তাই, কিন্তু তারপরেও যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ সাগর। চলুন, কেন এসেছেন তিনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তা শুনতে চলে যাই আর জি কিদ্দিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা জানলাম যে সাগর আজকে রয়েছে জিবিএসবির মঞ্চে। এবং প্রিয় শ্রোতা, আপনারা সবসময় খেয়াল করবেন যে আমরা যখন কোনো গেস্টের ইন্ট্রো দেই, এখানে সূচনার কথা বলি, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটির যে ভালো দিকগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করি। এই জন্য আমরা আমাদের যে সিগনেচার টিউন অনুষ্ঠানে সেখানে কিন্তু বারবার বলেছি যে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। একটা মানুষকে শুধুমাত্র খারাপ দিক থেকে বিবেচনা করার সুযোগ নেই, সেই মানুষের মধ্যেও মনুষ্যত্ব থাকে, ভালো কাজ থাকে। কিন্তু মানুষ যখন তার খারাপের জায়গাটি, অপরাধের জায়গাটি, তার লেভেল থাকে, সেই লেভেলটাকে এক্সিড করে যায়, সেই সময়টিতে মানুষ সমাজে কতটা বিপদের মুখোমুখি হতে পারে, শুধুমাত্র সমাজকে না নিজেও কতটা বিপদগ্রস্ত হতে পারে, তার প্রমাণ আমরা বরাবরের মতোই জিবিএসবিতে রেখে চলেছি। আমরা শুরু করতে চাই আমাদের অনুষ্ঠান। বরাবরের মতোই আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে একটু নক করছি তাকে। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক অনেক ধন্যবাদ। শেষে আপনার মূল্যবান মতামত আমরা নিশ্চয়ই পাবো। ওকে, প্রিয় শ্রোতা, সাগরের সাথে আমরা মুখোমুখি হচ্ছি। শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার জন্ম জেলা নারায়ণগঞ্জ। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা কোটে যে আমাদের ফ্যামিলি সবকিছু দেখাশোনা করবো ভাই বোনের মতো। যে কোনো একটা ঘটনা আমার আব্বু একটা বড় একটা ইঞ্জুরি হয়, তো ওইটা দিয়ে আব্বু মোটামুটি ভাবে সংসারটা চালাচ্ছে। তখন আমি সবে মাত্র কলেজে ঢুকছি, ইন্টার সার্ভিস ইয়ার ঢুকছি। তো তখন সমস্যাটা হচ্ছে এখানে যে যখন আমি কলেজে ঢুকছি কিংবা আমার কলেজ লাইফটা যখন আমি যে মানে একটা ইনফ্লুয়েন্সের জায়গাটা আছে যেখানে আমি এনজয় করবো, যে আমার লাইফটাকে আমি এগিয়ে নিবো, সেইখানে ওই অবস্থায় মানে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটলো। সেগুলো আমার বাবা প্রচন্ড আকারে বড় একটা অ্যাক্সিডেন্ট করলো আর ইঞ্জুরি হয়ে গেল।
রোড অ্যাক্সিডেন্ট ছিলেন আপনারা?
আমরা চার ভাই বোন ছিলাম।
চার ভাই বোন ছিলেন, আপনার
আমি মেঝো।
ওকে, আপনার মা তো গৃহিণী?
হ্যাঁ, গৃহিণী ছিল।
ওকে, পারিবারিক অবস্থা মধ্যবিত্ত আপনি বলছেন?
মধ্যবিত্ত ছিলাম।
তো থাকে না যে পরিবারের একটা এনভায়রনমেন্ট থাকে, যে পরিবারে বড় হওয়ার ধরন
আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। এত ভালো বাবা মা হয়তো পৃথিবীতে পাওয়া যায় কিনা আমার মনে হয়।
আপনি ইন্টারমিডিয়েটে আপনার বাবার অ্যাক্সিডেন্টের জায়গাটিতে ছিলেন,
তারপর এক পর্যায়ে ডান হাতে আব্বু ট্রাকের চাকা তলে পড়ে গেল। ও এমন ভাবে চাকা তলে পড়লো, বাট ওইটা হাড় গোড় ভেঙে রক গুলো ছিঁড়ে ছিঁড়ে একবারে বিচ্ছিরি অবস্থায় ছিল, মানে অবস্থা খুব সিরিয়াস ছিল। এই অবস্থা দেখে সবাই কানাকাটি করতে বাসায় নিয়ে গেলো। বাসায় নিয়ে পরে মোটামুটি ভাবে আব্বু খুব চিৎকার পাক্কা করতেছে যে আমার বাচ্চা আমার মরে যাচ্ছে, আমি যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারতেছি না, আমাকে মেরে ফেলো তোমরা, আমার কি হলো, মানে খুব কষ্ট। আব্বু কষ্ট দেখে মানে সবাই কান্না করতেছিল টোটালি ফ্যামিলি সবাই। তা এক পর্যায়ে যে মেডিকেল নিয়েছে সে মেডিকেল থেকে বলে দিচ্ছে জোনা হাঁটে কেটে ফেলতে হবে, হাত রাখার কোনো ওয়েই নেই। তো আম্মু যেটা আমাদের পার্সোনাল একজন ডাক্তার ছিল, তা আঙ্কেলটার কাছে মানে সাথে সাথে ওইখান থেকেই আঙ্কেলের কাছে নেওয়া হলো। ওই অবস্থায় আঙ্কেল কাছে নেওয়ার পরে আব্বুকে মোটামুটি ভাবে ওয়াশ টাশ করে আবার সুন্দর করে ব্যান্ডেজ বন্ধু রং গুলি ছেড়ে গেছে, ওইখান থেকে ঘুরে মানে ই করে দিল। তো ওই আঙ্কেলটা বলছে যে না, যেভাবে ইঞ্জুরিটা হচ্ছে এই হাতটা রাখা যাবে না। তবে আম্মু যখন এই কথাটা শুনছে আম্মু বলতেছে যে না, ইম্পসিবল, আমি আমার হাজবেন্ডের হাত কাটতে দিব না। এখন আম্মু আরো বেশি সিরিয়াস হয়ে গেছে, এখানে ডিসিশন হয়ে গেছে, ডাক্তার বলতেছে যে এখানে হাত রাখা সম্ভব না, এই হাতটা রাখতে গিয়ে তার অনেক প্রবলেম হবে। সেখানে আম্মু বলতেছে না হাত রাখবে। তো যাই হোক, এক পর্যায়ে আম্মুকে মোটামুটি বোঝানো হলো যে আম্মু কোনোভাবে বুঝবে না, আম্মুর একই কথা যে না হাত কাটবে না তো কাটবে না, এক কথা। তা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে এবার দিল, বাসায় নিয়ে আসলো। বাসায় নেওয়ার পরেও প্রতিদিন একটা সুই সকালে একটা দিতে হতো শিল, এবং রাতে একটা সুই দিতে হতো। ২৪০০ টাকা একটা সুইয়ের দাম ছিল, মানে প্রতিদিন ২৪০০ টাকা সুইয়ের দাম। বাট আমাদের ফ্যামিলিতে যেহেতু মধ্যবিত্ত, আমাদের ৪৮০০ টাকা তারপর তার মেডিসিন খরচ আছে, ডাক্তার ট্রিটমেন্টের খরচ আছে, মানে টোটালি মানে প্রতিনিয়ত মানে ৫-৭ হাজার টাকা দরকার। তো সেইখানে মানে একটা ঘোর পাকিয়ে ভিত আমরা। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে তো টাকা মানে ভাঙাটা ইম্পসিবল, কারণ একচুয়ালি আব্বু বিজনেস এমআই ছিল, সেখানে আবু তো বিশাল বড় ঋণ। আবার এই ঘটনা মানে এখন ফ্যামিলিটা হিমশিম খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলো, আসার পর তখন কি করবো, আম্মু সবাইকে বললো যে আমাকে সহযোগিতা করো। সবাই আমার ফ্যামিলি মেম্বার রিলেটেড যারা ছিল সবাই আমাকে মোটামুটি কেউ ৫০,০০০ কেউ ৩০,০০০ কেউ ৩০,০০০ মানে এরকম করে আম্মু মোটামুটি ভাই আম্মু প্রায় ৫-৬ লাখ টাকা ওইখান থেকে কালেক্ট করলো সবার কাছে। তবে আম্মু বলে দিচ্ছে যে আমাকে হেল্প করো, আমি পরবর্তী তোমার টাকাগুলো দিয়ে দিবো। তো আব্বুকে মোটামুটি ভাবে ট্রিটমেন্ট করা যাচ্ছে, আব্বু মানে সুস্থতা মানে তেমন একটা দেখা যাচ্ছে না, মানে আম্মুকে যে যেটা বলতেছে আম্মু সেটাই করতেছে, মানে ওনার হাত রাখবে এটাই আম্মুর মেন কথা।
তখন হাত কেটে ফেলেনি?
হাত কেটে নেয়, আম্মুর কথা হাত কাটতে দিব না। আম্মু কারো কথা শুনতেছে না, ডাক্তারের কথা শুনতেছে না, কোনোভাবে না। শেষ পর্যন্ত লাস্টে প্রায় এরকম ২০-২৫ দিন যাওয়ার পরে এক ভদ্র মহিলা আমাদের পরামর্শী, উনি আম্মুকে একটা সিলেশন দিল আসে যে আমার কাছে একটা কবিরাজ আছে, সে এই ধরনের ট্রিটমেন্ট করে। সেটা হলে যে উনি ট্রিটমেন্ট করে অনেক আগের থেকে, তো হাত ফাট ভেঙে গেলে কি এরকম কোনো ইঞ্জুরি হলে উনি ট্রিটমেন্ট করে। তো আম্মু তো এমনি মানে আম্মুর মন ভাঙা, আম্মু প্রচন্ড বিশ্বাসী, নিজের টাকা প্রচন্ড নষ্ট করতেছে। তো যাচ্ছে আম্মু, আব্বুকে সিঙ্গেল নিয়ে আম্মু কারো কথা শুনুন, আম্মু ওই ভদ্রলোকের কাছে চলে গেল। ওই ফকিরের প্রচন্ড সাহস ছিল, উনি ব্যান্ডেজ কিনে টিক করে উনি সম্পূর্ণ ভাবে এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরো লতনা ছিল যে স্বর্ণলতা যেরকম গাছের উপরে থাকে না, স্বর্ণলতার মতন এক পদের জাতি লতা, ওটা দিয়ে পুরো টোটালি হাতটাকে ব্যান্ডেজ করলো, ওনার আঙুলগুলো সহ ব্যান্ডেজ করলো, এমন ভাবে ব্যান্ডেজ করছে কষায়া, মানে আব্বুই হাত নাড়াতে পারতেছি না চড়াতে পারতেছি না। এতক্ষণ তো ডাক্তার যে ব্যান্ডেজ করেছিল, তারপর হাড়বার দিকে যে ব্যান্ডেজ ছিল ওটা নিয়েছিল, কিন্তু এখন যেহেতু লতা ব্যান্ডেজ ওটা সম্পূর্ণ লতা ব্যান্ডেজ, এমন ভাবে লতাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, বাট ওটা আব্বু হাতে নাড়াতে পারছে না। মানে আমি তুই তুই করতো, এখন আব্বু আরো বেশি চেক করেছে, ওইটা যে চাপ দিয়ে রাখছে, মানে ওই ধৈর্যটা আব্বু ছিল না, আব্বু আর বেশি কান্না করতেছে এখন। তা আমু ভাবতেছি হয়তো বা আমার হাজব্যান্ডকে হয়তো বা আমি আরো বেশি মনে হয় প্রবলেম
করে ফেললাম,
খারাপ করে ফেললাম। এইটা আর কি আমুর ভিতরে কাজ করতেছিল। ওই ফকিরটা বলে দিচ্ছে যে আপনি যেহেতু আমি আমার ট্রিটমেন্ট চালাবেন এবং ডাক্তার যে পরামর্শ, তার যে মেডিসিন গুলো, তার ওষুধপত্র যাই লাগে, এবার তার সুরগুলি ব্যথা কমার জন্য যে সুই দিতে হবে, এগুলি কন্টিনিউ কিন্তু আপনারা চালাই যাবেন, আর আমার যে ট্রিটমেন্ট আমি চালাই যাবো, আপনারা উভয় পক্ষে দুটোটাই রানিং অবস্থা রাখবেন, কোনোটা কমতি রাখবেন না। তো ঠিক আছে আম্মু, তো বলে দিচ্ছে আম্মু ওই অবস্থায় যাচ্ছে, 20-25 দিন হয়ে গেছে, আব্বুর যেহেতু ঘাটা একটু শুকাইতেছে, মোটামুটি একটু শুকাইতেছে ব্যান্ডেজ ওই অবস্থায়, তো এক সপ্তাহ পর আবার ওইখানে যায় শুকিয়ে গেছে, তো খোলার পর আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয়, ওই লতা দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তো এরকম তিনবার চেঞ্জ করা হয়, তিনবারের মাথায় যখন আব্বু যখন দেড় মাস বা দু মাসের প্রায় কাছাকাছি হয়ে যায়, তখন আব্বুর হাতটা আবার রানিং অবস্থা এসে উঠতেছে, তখন মানে আব্বু বুঝতেছি যে না আমার হাতটা ঠিক হয়েছে, দুইটা ট্রিটমেন্টে চালানো হয়েছে। তো মোটামুটি ভাবে আব্বু সম্পূর্ণভাবে 6 মাস এরকম প্রচন্ড ভাবে ভুগছে, প্রায় 7-8 মাসের ভিতরে আব্বু হাতটা কমপ্লিট হয়ে গেছে। মানে আগের যেভাবে ইঞ্জুরি ছিল, যেখানে ডাক্তার ফাইনালি ডিসিশন দিয়ে দিয়েছে যে ওনার হাত কেটে ফেলতে হবে, রাখাই যাবে না, সেইখানে ফকির ট্রিটমেন্টে কি বা ডাক্তারের ট্রিটমেন্টে দুই অপার পক্ষে দুজনে মিলিত হবে ট্রিটমেন্টের জন্য আব্বুর হাত বেঁচে গেল। এইটুকু আমার হিস্ট্রি, আর ফ্যামিলি গত ভাবে
তাহলে সবই সম্ভব।
আমার আব্বুই ঘটনা পড়ে, যেহেতু আমি কলেজে ভর্তি হয়েছিলাম প্রথম অবস্থায়, তো কলেজে ভর্তি হওয়ার পরে এক পর্যায়ে ফ্যামিলিতে ওই সিচুয়েশনটার জন্য হয়তো বা তখন আমার পড়াটা ছেড়ে দিতে হয়,
মানে অবস্থা খুব
খারাপ ছিল, তো ওইখান থেকে আমি চলে আসি। আসার পরে আম্মু যেহেতু প্রেশারে ভিতরে ছিল, তো প্রচন্ড রিনিউ স্থগিত ছিলাম, ওইটা তো বললামই প্রচন্ড প্রেশারে ছিল, তো অ্যাকচুয়ালি একটা মামার হেলথে আমি মানে অনেকটা আমি আগাইতে পারছি, সেটা হচ্ছে একটা মামা ছিল আমাদের পার্শ্ববর্তী এলাকার, তো উনি আমাকে একটু সাজেশন দিল, মানে ফ্যামিলির সিচুয়েশন দেখে উনি বলছে যে ভাইনা তুমি তো পড়াশোনাই করো, তাহলে কাজ করো, তার পাশাপাশি একটা জব করো, তো জব করলে হয়তো বা তোমাকে কিছু তোমার ফ্যামিলিকে হেল্প করতে পারবা, আর তুমিও চলতে পারবা। তো আমি বললাম যে ঠিক মামা, আপনার ভালো একটা কথা বলছেন, দেখেন আমার জন্য একটা জব ঠিক করেন। তো মামাটা আমাকে উনি যেখানে জব করে, তো ওনার বসের সাথে কথা বলে তখন আমাকে নিয়ে যায়, নিজেরা আমি পড়ালেখা ছেড়ে দিলাম, তো উনি ওনার সাথে জব করি, তো মোটামুটি ভাবে প্রথমে একটু স্যালারি ছিল, কমেছিল।
কিসের জব ছিল?
এটা জব ছিল আপনার গার্মেন্টসের মতনই ছিল, কিন্তু এটা আপনার হুশিয়ারি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়, হুশিয়ারি ডিপার্টমেন্ট।
আচ্ছা,
সেটা তো আমি কাটিং মাস্টারের সাথে এটা
করি,
হ্যাঁ হেল্পার হিসাবে আমি কাজটা করি। তো ওনার সাথেই এই জবটা মানে সিট হয়ে যায়। অ্যাটলিস্ট আম্মু কিছু বলেনি আমাকে, যেহেতু ফ্যামিলির একটা সিচুয়েশন খারাপ ছিল প্রচন্ডভাবে, তো সেক্ষেত্রে আম্মু আমাকে অতটা প্রেশার দেয়নি, তবে আম্মু ইচ্ছে ছিল যে আমি পড়াশোনাটা চালাই যাই, এটা ইচ্ছে ছিল। এক পর্যায়ে কিছুদিন গেল, তো এই পর্যায়ে মোটামুটি প্রথম ফার্স্ট টাইমে আমার স্যালারি 5,000 টাকা ছিল, যেহেতু যে বস আমাদের বস ছিল ফ্যাক্টরি মালিক, আমার যে মামাটা নেই উনি ওনাকে বললো যে ফ্যামিলি সিচুয়েশনটা অনেক স্যালারি একটু বাড়াতে হবে, উনি বললো ঠিক আছে আমি কিছু টাকা আরো কিছু টাকা বাড়াই দিবো। তো মোটামুটি যে একটা ফ্যামিলি যে আমার মধ্যবিত্ত ফ্যামিলি, এই টাকাটা হচ্ছে না যেহেতু আব্বু ইঞ্জুরি, আব্বু কাজ করতে পারতেছে না, তো ওই স্যালারিটা দিয়ে আমার ফ্যামিলিটা চলতে পারছে, যেহেতু আমার ফ্যামিলিতে আব্বু এই ট্রিটমেন্টের জন্য অনেক কিছু যাচ্ছে, তারপরে আবার ফ্যামিলির একটা খরচ ব্যবহার অনেক কিছু আছে, ছোট বোনের পড়াশোনার একটা আছে, মানে আম্মু এই জিনিসটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলো যে কিভাবে কি করবো। তো যাই হোক আমি এক পর্যায়ে কি করবো, তো আম্মু একটা রিস্ক দিল যে আমি তো অনেক টাকা ঋণ করছি, তা ঠিক আছে আমার ছেলে তো কম বেশ শিক্ষিত, এমন তো না যে শিক্ষিত না, তো আমার ছেলেকে আমি কিছু একটা করার জন্য চেষ্টা করি, দেখি ওকে দিয়ে আমি আমার ফ্যামিলিটাকে আবার দাঁড় করাতে পারি কিনা, আমার আম্মু মনে ইচ্ছেটা ছিল এটা। অ্যাটলিস্ট আম্মু একটা একটা ব্যাংক কিনা আমি সঠিক যাই না, তো আম্মু কোথায় থেকে জানি এটা আপনার 50,000 টাকা কালেক্ট করছে, তো 50,000 টাকা কালেক্ট করছে, তো আমি একদিন রাত্রে যখন অফিস থেকে 7:30 বাসে ছিলাম, তো বাসে ফিরার পরে তখন যেটা আমি প্রচন্ড ভালোবাসি আমার ফ্যামিলি, সবসময় আমি যে পুজো না যাবো আমার আব্বু মুখ খাওয়া দাওয়া করবে না, আমার জন্য ওয়েট করতেছে, তো আমি দু সাত দশটা অফিস থেকে গেছি, ও তো ওয়াশরুমে গেছি, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার, তো আমি আমার একটু খুব মাথা ব্যথা করতেছি, আমি এবার রুমে আসছি। আমি আমার একটা জিনিস এখানে না বলে হয় না, আমার যদি কখনো মন খারাপ থাকে তাহলে আমি চুপচাপ করে থাকি, আর ওই জিনিসটা আমি বুঝে ফেলি যে আমার থেকে কেন মন খারাপ, কিছু না কিছু আমি বুঝে ফেলি, তখন আম্মা আমাকে কোশ্চিন করে যে তোর কি হয়েছে, তোর প্রবলেমটা কি আমাকে শেয়ার কর, তখন আমি শেয়ার করতাম যে আমি ওই প্রবলেমটা, তো আমি একটু যেহেতু মন মনে নিয়েছিলাম তখন আমি আমার বেডরুমে চুপ করে যে গোসল টোসল করে চুপ করে আমি বেডরুমে বেশি ডাইনিং টেবিলে যাই, তখন আম্মু পেটে করে খাবার নিয়ে আমার রুমে চলে এসছে, তো বলতেছে কি রে তুই ডাইনিং টেবিল নিয়ে আর তুই তো ডাইরেক্ট তোর বেডরুমে চলে আসছে, তো হাক কর, আমি তোর নিজে হাতে খাওয়াই দিই, তা আমি হাক করছি আম্মু আমাকে সে খাওয়াই দিয়েছে, তো ওই অবস্থায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এই জিনিসটা দেখার পর আমি খুব খারাপ লাগতেছে এখন, যে তুমি আমাকে খাওয়াচ্ছ কিন্তু অথচ তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, এইটা কি? আমি বললাম যে আমার কি হয়েছে বলো, তোমার কি প্রবলেম? আমি তো আসছি, আমি তো মরে যাচ্ছি না, আমরা দুটো ভাই আছে, হ্যাঁ ঠিক আছে একটু হয়তো ভাই এখন একটা সমস্যা হচ্ছে সেটা দেখতেছি, ওদের সমস্যাটা থাকবে না, আল্লাহ সলভ হয়ে যাবে, আল্লাহ হয়তো অসীম রহমতের টাইম সে হয়তো ব্যাপারটাকে মেনটেন করে নিবে, কোনো না কোনোভাবে মেনটেন হয়ে যাবে, তো এত টেনশন কি আছে? তো আম্মু সব দিক কি বললো, তারপরে বলতেছে যে অনেক টাকা ঋণ ঘুষত, একে তো তার আব্বু অনেক টাকা ঋণ, তারপর আমি তো অনেক টাকা ইয়ে করছি, এখন তার আব্বু তো হাত সুস্থ দিবে, এখন তুই যেটা দিয়ে চালাচ্ছ এটি তো আমার অনেকটা উপকার আসতেছে, তারপরও এইভাবে তো চলবে না, অনেক টাকা ঋণ কীভাবে শোধ করবো, মানে আম্মু সব থেকে বেশি প্রেশার নিয়ে উঠে আসছে যে কীভাবে কী করবো।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা, আমাদেরকে থামতে হবে তিন মিনিটের জন্য, তিন মিনিট পরে আমরা আবারও ফিরব। আর প্রিয় শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বরাবরের মতোই জেবিএসবিতে রয়েছে এসএমএস পোল, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রুশিয়াল একটা এপিসোড আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে কত বড় ভুল আমরা করে থাকি, অপরাধ আমরা করে থাকি এইরকম একটা ঘটনায়, কারণ কম বেশি সবাই আমরা এইরকম ঘটনা নিয়ে অপরাধ করে থাকি। আজকে ভয়াবহ রকমের একটা ঘটনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য রিকোয়েস্ট করছি। তিন মিনিট পর আমরা আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে থাকছে আমার টিম মেম্বার আর জে রাজু, এবং সাউন্ডে রয়েছে মঞ্জু, এবং একই সাথে আমরা বলতে চাই যে আজকে কনফেস মঞ্চে রয়েছে সাগর, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। অনেকেই মনে করতে পারেন এটা একটা নিখাদ প্রেমের গল্প, কিংবা একটা নিখাদ জীবনের অন্যরকম একটা গল্প, কিন্তু শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে অপরাধের জায়গাতে, ইভেন ইউ ক্যান ইমাজিন আনথিঙ্কেবল। আমরা তার কাছে আবারও ফিরতে চাই, আর এই ফাঁকে আপনাদেরকে বলছি যারা কনফেস করতে চান আমাদের এই জেবিএসবির মঞ্চে এসে, স্বীকার করতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো যাতে আপনার মতো ভুল আর কেউ না করে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি 09613892892। ফিরছি সাগরের কাছে। সাগর, তারপর কি হলো?
তো আম্মু 50,000 টাকা নিয়ে আসলো, আমার আম্মু 50,000 টাকা আমাকে ওই রাত্রি দিয়ে দিল হাতে। আমি বলতেছি এতগুলো টাকা তুমি কোথায় পেলে আম্মু, যেহেতু তুমি এত ঋণ গ্রস্ত, তুমি তোমার কাছে এতগুলো টাকা ছিল? তা আমি বলতেছে না, আমার কাছে টাকা ছিল না, টাকাটা আমি তোর জন্য কালেক্ট করছি। কিভাবে কালেক্ট করছো? হয় তুই যে এখন জবটা করতেছ এতে দিয়ে আমার ফ্যামিলি চলবে না, তুই বিজনেস করা শুরু কর। তা বিজনেস করবো, কিসের বিজনেস করবো? তা আমি বলতেছি তুই বিজনেস করবি, কিসের বিজনেস করবি তুই জানোস? তো আম্মু এই কথা বলে আমার কাছে টাকাগুলো দিয়ে দিল, আমার হাতে দেয় তোর জন্য নিয়ে এসে তুই তোর টাকা রাখ। তো যাই হোক, আম্মু এই কথা বলেছিল, আমি আবার টাকা বলবো আম্মু হাসতে দিলাম যে তুমি আপাতত রাখো, আমি একটা বুঝে ঠান্ডা মতো ব্যাপারটা দেখি, তারপরে আমি যা করো করি। তো এইখান থেকে গেলাম, তো আমার ওই মামাটার সাথে আমি কথা বললাম, যে মামাটা আমাকে জব দিল, মামাটার সাথে বললাম যে মামা আমাকে এরকম এরকম আম্মু তো বলতেছে, তো এরকম কী করেছে? তো ওই মামা আমাকে শর্টকাটে মানে একটা রাস্তা দেবে, মামা তুমি এইভাবে এটা করো, এইভাবে এটা করলে এটা ভালো হবে, তুমি আমাকে বিজনেস করার একটা লাইন আমাকে দেখায়, অ্যাটলিস্ট আমি ওনার সলিউশন অনুযায়ী আমি ওই রাস্তাতেই ধরি। ঠিক আছে মামা, আমি ওইভাবে করবো, আমি ওইভাবে আগাই, আগাতে আগাতে মোটামুটিভাবে আমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠিত করার পর মোটামুটি আমার বিজনেস ছিল থান কাপড়ের,
থান কাপড় কিনে বিজনেস।
তার প্রথমত আমার ফার্স্ট টাইম ছিল কাটপিসের কাপড়।
আচ্ছা,
দ্বিতীয়ত আমি যখন আমার অ্যামাউন্টটা বৃদ্ধি হয় তখন পার্টনার নিয়ে আমি বিজনেস শুরু করি। শেয়ারের ব্যবসাটা ছিল, তো এক পর্যায়ে মোটামুটিভাবে এটা 2002 আমি বিজনেসটা শুরু করি। তো সেক্ষেত্রে আমি এ পর্যন্ত আসছি, আমার ফ্যামিলিকে আবার আব্বু যেভাবে চালাতো সেভাবে আমি ওপেন মানে সব দিক থেকে ওই রাখতাম, মানে কোনো কষ্ট কোনো অভাব অনটন ছিল না আমার ফ্যামিলিতে, সবাই হ্যাপি ছিল। তো এই ভিতরে মানে আমার লাইফে কখনো কোনো মেয়ে কিংবা মেয়েদের যেটা ফিলিংস ওই ধরনের কোনো সময় আমার ভিতরে কাজ করে যে আমি বিজনেস নিয়ে সারকম ব্যস্ত এই এখানে যেতাম ওখানে যেতাম ওখানে যেতাম বিজনেস যে ফাঙ্কাপুরের ব্যবসা এরকম করতে পারছে ইম্পোর্ট করার জন্য অনেক অনেক দৃষ্টি যেতে হয়
ঘুরতে হয়
ঘুরতে হয় আমার ছোট ভাইও আমার সাথে মোটামুটি ভাবে ইনভলভ হয়ে গেছে আমার বিজনেসের সাথে সবাই দেখি যে আমার ফ্রেন্ড দেখি যে ও যেটা আমার সাথে যখন গদিতে বসা থাকি তখন দেখি ও ফেসবুকে কিংবা ফেসবুকের মাধ্যমে ও ওর ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে এটা করতে সেটা করতে খুব মজা করতেছে মানে একটা ফিলিংস জায়গা ওই জিনিসটা আমার ভিতরে ফিল করতে হবে তোরা কি করস তোদের ভিতরে মেয়েদের সাথে কি মজা পাস ইন্টারেস্ট পাস এই জিনিসটা কি প্রিয় ভালোবাসা এই জিনিসটা কি এই জিনিসটা মানে বুঝতাম খুবই কম যাই হোক সব দিক থেকে মোটামুটি ছিল তো হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটলো সেটা হয়েছে যে আমার এক কলিংকে আমি ফোন দিব সেটা হলো যে আমার কলিংটা উনি বিজনেস করে তো উনি বিজনেস করে ওনার সিম কার্ডটা হঠাৎ করে চেঞ্জ করে ফেলল একদিন ওনাকে ফোন যেখানে আমার পর্যন্ত হয়েছে সেদিনকে উনি সিম কার্ডটা চেঞ্জ করে তো এর ভিতরে আমার একটা ফ্রেন্ডের কাছে ওর নাম্বারটা চলে আসছে তো আমি ওই সিমটাকে ফোন দিয়েছি কেউ বললো যে ভাইয়ের তো সিম চেঞ্জ করছে ভাইয়ের সিম চেঞ্জ করছে মানে সিম নাম্বারটা দিয়ে তো ও আমাকে বললো আমি সাথে সাথে মানে ফোনের ভিতরে উঠতে উঠেছি উঠানোর পরে ফোন নিলাম ফোন দেওয়ার পরে ওনার ওয়াইফ রিসিভ করলো তো ওনার ওয়াইফ রিসিভ করার পর আমি বলতেছি যে ওনার ফ্যামিলির সাথে আমার ভালো একটা ক্লোজিং আছে তো আমি রিসিভ করার পর আমি ভাবি বলে সালাম দিয়েছি কি সালাম ভাবি হ্যাঁ ভাবি আমি বলতেছি ভাই কোথায় তো যখন ভাইয়া করে জিজ্ঞাসা করতেছি তখন উনি বলতেছে ভাইয়া উনি ও তো অদ্ভুত হয়ে গেছে তো আমি বলতেছি ভাইয়াকে একটু দেন লাগবে ভাইয়াকে কিছু জরুরি কথা আছে ওনার সাথে সারতে হবে তো উনি বলতেছি আপনি কি মানে ভাবিটা বলতেছি তো আমি তো ভাবির সাথে ভালো
একটা
কথা বলতেছি তো আমি ভাবতেছি উনি আমার সাথে ফান কিছু করতেছে মজা করতেছি দেবর সাথে একটা মজা করা উনি একটা এমনি সচরাচর আমার সাথে মজা করে তো সেক্ষেত্রে আমি ওইটাই ভাবতেছি হয়তো সে আমার জন্য মজাই করতেছে আমার সাথে তো আমি বলতেছি প্লিজ ভাবি এখন মজার সময় না আপনি ভাইকে দেন তো এই কথা বলো ফোনটা কেটে দিল ফোনটা কেটে দেওয়ার পরে পরবর্তীতে আমি আবারও ফোন দিলাম কি ব্যাপার ফোন কাটতেছেন আমার ভাইকে দরকার ইমিডিয়েটলি দরকার সেখানে আপনি ফোন কাটতেছেন কেন এখন উনি বলতেছে আপনি কোথায় থেকে ফোন দিয়েছেন তখন আমি বললাম যে আমি ঢাকার থেকে ফোন দিয়েছি আমি সাগর আপনি কি আমাকে চিনতে পারতেছেন না তো বলতেছেন যে না আমি সাগর নামে কাউকে চিনি না তো এই কথা বলার পর আবারও ফোন কেটে দিল এখন প্রচন্ড মাইন্ডে লেগে গেল আমার কি ব্যাপার যেহেতু উনি আমাকে চিনে আমাকে ফিরিয়ে চিনে আমার নাম চিনে সবই জানে তবুও আমাকে মানে এরকম ফান করে কি দরকার যেহেতু ওনাকে হাজবেন্ডকে এখন প্রচুর প্রচন্ড প্রয়োজন আমার তো যাই হোক আমি ওই আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম ফ্রেন্ডটাকে বললাম এটা কি নাম্বার দিয়েছি আমাকে আমি বলতেছি ফ্রেন্ডের নাম্বারটা বল আমি খুব ক্ষিপ্তভাবে ওর সাথে বললাম তো আবার নাম্বারটা বললো তো নাম্বারটা বলার পর যখন নাম্বারটা আবার উঠেছি ওঠার পর যখন ফোন দিচ্ছি ফোনটা সাথে সাথে আমি যাকে ফোন দিচ্ছি তাকে পেয়ে গেছে এখন আমি দুটো অদ্ভুত হয়ে গেছি আরো হট হয়ে গেছে এটা কি এতক্ষণ ধরলো না ওর ওয়াইফ এখন ধরতেছি তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে ভাই এতক্ষণ ভাবি রিসিভ করছো না কিসের ভাবি রিসিভ করছো ফোনটা আমার কাছে দিল এখন মানে আমি পুরো ইমোশন খেয়ে গেছি আরে কি বলতেছি এতক্ষণ কার সাথে কথা বলছি তো বলতেছি যে এতক্ষণ কার সাথে কথা বলছি সেটা তুমি শুনছো না আমি জানি মানে এতক্ষণ ভাবি কি রিসিভ কথা বলে না আমার সাথে কিসের ভাবি কথা ফোন তো ছিল আমার কাছে মেয়ে তোমার কাছে নাম্বারটা আমি দিতে পারিনি সবার কাছে দেখি তুমি নাম্বার কোথায় আমি ওর কাছে দিয়ে নিছি তো বলতেছি না ফোনটা আমার কাছে ছিল তুমি কথা ভুল করছো দেখো তো জানো ওনার সাথে কথা আমার শেষ করে পরে আমি নাম্বারটা যখন মিল করে দেখলাম তখন দেখি একটা ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে একটা ফোন নাম্বার চেঞ্জ হওয়ার কারণে ভুল ভুল জায়গায় চলে গেছে তো লাস্টে আমি কি করলাম যে আমি এখন আমি নিজে নিজে ভাবতেছি কাকে ভাবি করলাম আমার কি ভাবিটাকে নিজের তো অদ্ভুত লাগতেছিল নিজের কাছে খুব কনফিউশন লাগতেছিল তো এক পর্যায়ে আমি নেক্সট আবার ওকে ফোন দিলাম সরি বলার জন্য যে আসলে কেনে কি কাকে ভাবি বললাম কিনে কি হয় তো আমি সরি বলার জন্য ফোন দিলাম তো ফোনে ও যতটুকু কথা বলছে ওর কণ্ঠটা খুব সুন্দর ছিল অর্থ আমার একটা কণ্ঠ ছিল তো যাই হোক ওনাকে আমি পরে বলার জন্য ফোন দিলাম তো ওনার কথাটা আবার জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে কথা বলতেছেন তো বললো যে এটা চিটাগং চিটাগং কোথায় তো উনি বলতেছে কেন এটা চিটাগং তো চিটাগং আমি বলতেছি সরি কিছু মনে না করলো আপনার নামটা কি জানলে আপনি আমাকে বলবেন আপনার নামটা কি তো বলতেছি যে না নাম দিয়ে আপনি কি দরকার আমি কেন আপনার নামটা কি খুব ভয়ঙ্কর কিছু একটা যে জীবজন্তু না তো না ভাগ বাড়লুক না যে ভূতের না আমাকে খেয়ে ফেলবেন এরকম কিছু না তো না সেরকম কেন হবে আমি তো তাহলে আপনার নাম বলতে কষ্ট কোথায় নাম জিজ্ঞাসা করতেছি অন্য নামটা বলে দেন না সমস্যা কোথায় তো কোনোভাবে এই নামটা বললো না ঠাস করে মুখের উপর ফোনটা কেটে দিল চাষ খাওয়া অদ্ভুত লাগতেছে আমি বলতেছি যে ঠিক আছে যেটা ফোনটা কেটে দিচ্ছে তার ফোন দিয়ে বলা দাদা আমি তো চিনি না কাকে না কাকে বলবো নিজের তো কনফিউশনের মধ্যে পড়ে গেলাম যাকে সরি বলাকাম সরি বলে দিয়েছে উনি মুখের উপর ফোন কেটে দিয়েছে আমার এই জিনিসটা একটু মাইন্ডে লাগছে যে মুখের উপর ফোনটা কেটে একটা মানুষ ফোন রাখলে কিংবা ভদ্রতা একটা বজায় রাখা উচিত যা কিছু না বললে ফোনটা কেটে দিল যাকে আমি আর কিছু বললাম না, এর ভিতরে মিরাজে নামাজের মানে মিরাজ আয়সা বলবে মিরাজে নামাজ সবে মিরাজের চার পাঁচ দিন আগে এই ঘটনাটা ঘটে, এবং তখন থেকে আমি চার পাঁচ দিন মানে ওর যে ভয়েসটা ছিল কণ্ঠটা ছিল মানে এই জিনিসটা আমি ওই রাত্রে ফিল করলাম, মানে অনলি আমি সব দিক থেকে মানে কণ্ঠটা ভয়েসটা আমি
বুঝতে পারছি যে আপনাকে খুব বেশি ইমপ্রেস করে ফেলেছে।
হ্যাঁ, খুব ভালো মানে মোমেন্টের কথা বলছে, তো আমার খুব ভালো লাগছে সব কিছু। তো আমি এই জিনিসটা রাত্রে যখন ইয়ে করছি তখন মানে কানে মানে ভাবতেছি এত সুন্দর কণ্ঠটা মেয়েটা কি হতে পারে চিরং থেকে। আমি তো অনেক জায়গায় গেছি কিন্তু কখনো চিরং যাওয়া হয়নি। তো লাস্টে যেহেতু চিটংয়ের মেয়ের সাথে কথা হলো আমি ওইটা বলে ভাবতেছি যে মেয়েটা এত সুন্দর কথা বলতে পারে, এত ওয়াসম একটা ভয়েস। তো যাই হোক, আমি মেয়েটাকে মানে এখন ফোন দিই কি বা ফোন দিই না মানে ভয়ে ভয়ে মানে ডায়াল করি কিন্তু আবার কেটে দিই। এরকম কথা চার পাঁচ দিন হয়ে গেল, এর মধ্যে সব মেয়েরা যে নামাজ খাইছে বলো সেদিন মানে খুব ই করলাম, নিজে নিজেই করলাম যে আজকে হয়তো নামাজ টামাজ পড়ে অবশ্যই আমি ফোনটা দিব, মানে নিজেকে এমএসটা খুব বাড়ালাম আর কি, ভয়টা ছিল আমার ভিতরে যদি বকা দেয় এই জন্য ফোনটা দিতে পারি না। তো এই জন্য মানে নামাজ টামাজ পড়ে মানে এই জিনিস
করে তারপরে আপনি
ফোন দিব। তো রাত্রে সাড়ে এগারোটার দিকে ওকে ফোন দিলাম, তো সাড়ে এগারোটার দিকে ফোন দেওয়ার পরে ও ফোন রিসিভ করলো, রিসিভ করার পরে তখন আমি বললাম যে হ্যাঁ আমি সেই ছেলেটা যে রং নাম্বার দিকে ফোন দিয়েছিল, তো আমাকে চিনতে পারছে যে হ্যাঁ চিনতে পারছি বলুন। তো আমি বলতেছি যে অ্যাকচুয়ালি আপনাদের সেদিন ফোনটা আমার মুখে তো কেটে দিলেন, সেটা কিন্তু আপনি বেয়াদবি হয়েছে। ওটা এই কথা বলার পর বললো যে আসলে মাথাটা ঠিক ছিল না। তখন যাই হোক ওই কথা বললাম, নামাজের কথা জিজ্ঞাসা করলাম, তো বলতেছে হ্যাঁ নামাজ পড়ছে আপনি পড়ছেন, আমি বললাম হ্যাঁ নামাজ পড়ছি। বাট এই টুকটাক একটু কথা হলো, তিন চার মিনিট কথা হলো এর বিষয়ে ফোনটা রেখে দিল। তো যাই হোক ওই দিন আর কথা হলো না। পরের দিন জাস্ট আবারও আমি যেটা বিজনেস করি, তো এক ক্ষেত্রে আমি বিজনেস করার পরে আবারও আমি যেহেতু সারাদিন ফোন দিতে পারি না,
আপনার মধ্যে এক ধরনের কাজ করছে মেয়েটাকে ফোন দিই, মেয়েটাকে এক ধরনের অন্যরকম ভালো লাগা আপনার মধ্যে কাজ করছে সেই মুহূর্তে।
হ্যাঁ কাজ করছে। তো অ্যাকচুয়ালি
অচেনার প্রতি আমাদের সবারই একটা আগ্রহ আছে, অচেনা অজানা, এবং এটা মানুষের জন্মগত কৌতূহল। এই ধরনের ফোনের যে ঘটনা সেটা আমার মনে হয় এখনকার ইয়াং বা আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়ে আজ তাদের জীবনে ঘটে নাই, এবং এরকম ঘটনা পাওয়া এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। রং নাম্বারে অনেক কিছুই হয়ে যায়, কিন্তু সেটা কতটা রং হয় আমাদের জীবনে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখা যাক আজকের এই ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মন নেয়। হ্যাঁ বলুন। তারপরে
আমি ওকে ফোন দিলাম, পরের দিন আবার ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর আবার হাই হ্যালো কত হলো, তিন চার মিনিট হাই হ্যালো কত হলো। তো অ্যাকচুয়ালি মানে টুকটাক এই দুই তিন চার মিনিট কথা, এই বেশি হচ্ছে না, এরকম করতে করে মানে মোটামুটি দশ পনেরো দিন ওভার হয়ে গেল। এই টুকটাক চার মিনিট পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট এরকম করতে করতে হাই হ্যালো শুরু। এরকম কথা করতে যখন একটু টাইমটা বাড়লো তো আমি বললাম টাইমটি দু টাইমটা একটু বাড়ানো হোক, আমি সত্যি বেটার ওকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু টাইম দেন, আমাকে সময় দেন একটু আমি কথা বলতে চাচ্ছি। তো এই ভিতরে মোটামুটি ভাবে আমার কিছু ঠিকানা আমার নাম, তো আমি ফার্স্ট টাইম তো ওই যে সাগর বলে দিচ্ছি, রিল নাম তো আমি বলে দিচ্ছি, ওই যে ভাবি ওইটা ভাবি আমি তাই সাগর। তো আমার রিল নামটা যাই নিয়ে এসেছে, দেখুন এখানে তো আর নাম লুকোচুরি করতে পারবো না। তো আমি সেক্ষেত্রে আমার নামটা তো যেহেতু ওর রিল নামটা যাই নিয়ে এসেছে তো এখানে আমি অন্য নাম ইউজ করবো কেন। তো সেক্ষেত্রে আমি অন্য নাম ইউজ করি না, তো আমি বলতেছি তো আমার ইয়ের নামটা জানে। তো আমি বলতেছি আপনি নামটা কিন্তু এখনো বলা হয়নি, তো নামটা বলতে চাচ্ছি না, তো বলতে চাচ্ছি না। এর ভিতরে মোটামুটি হাই হ্যালো কত হচ্ছে ওর সাথে। তো কথা হওয়ার পরে মোটামুটি ভাবে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কয় ভাই বোন, আপনার ফ্যামিলি, এই আসার বিষয়ে অনেক কথা জিজ্ঞাসা করলাম। তো আমার কিছু অ্যাডভান্স দিল যে আমাদের ফ্যামিলিতে আমরা ছয় ভাই বোন, আমার আব্বু আছে। তারপরে মোটামুটি ভাবে আমি ওর সাথে অনেক কথা আলোচনা হলো।
ওর নামটা কি জানা গেল?
না ওর নামটা জানছি, পরে কিন্তু রিয়েল নাম
তখনও জানা যায়নি।
তখন হাই হ্যালো কত চলতেছে তখন ওই অবস্থা। তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি করেন। তো আমি যেহেতু আমি ফার্স্ট টাইম একটু জব করতাম, তো আমি যে বিজনেস করি এই জিনিসটা আমি ওর কাছে এড়ে গেছি যে না আমি বিজনেস করি আমি ওর কাছে লুকাবো। তো আমি বলতেছি ঠিক আছে আমি যা করে আছি ফার্স্ট টাইম থেকে আমি সেটাই বলবো। তো আমি মানে এত যে আমি সমস্ত কথা বলি আমার ফ্যামিলি যা আছে যা যা ঘটছে আমি সব বলে দিস ওকে যে এই অবস্থা আমি একটা জব করি, আমাকে জিজ্ঞাসা করবো কয় হাজার টাকা স্যালারি, আমি বলছি ধর 10-12 হাজার টাকা স্যালারি, কিন্তু আসলে তো না, কিন্তু এই জিনিসটা আমি ওর কাছে লুকাইছি। যেহেতু আমি চাচ্ছিলাম যে ও হয়তো কখনো যদি বাস্তব হয় সেটা দেখুক, বাস্তবটা দেখুক, অবাস্তব হয়ে থাকবে কেন।
ওকে,
তো সেক্ষেত্রে আমি ওকে বলিনি যে আমি বিজনেস করি, সেখানে আমি একটা মিথ্যে কথা বলছি, যেগুলো আমি এই জন্য সরি বলতেছি। তো যাই হোক ওর সাথে কথা বলতে 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 এক পর্যায়ে ও আমাকে যেহেতু রাত্রে হঠাৎ করি একটু টাইমিংটা একটু বাড়তেছে হাই হ্যালো ভিতরে, তো আমি তো ফ্রি টাইমটা পাচ্ছি রাত্রে, যে সারাক্ষণ তো ওইটা দোকান নিয়ে ই করি, ফ্রি টাইমটা থাকে আমার রাত্রে। তো 11:30-11:30 দিকে মানে ওকে ফোন দিতে হতো আমার প্রতিদিন, তো রিসিভ করতো ওই 11:30-11:30 দিকে আমার কথা হতো। তো তার মাঝে মোটামুটি ভাবে শর্টকাটে বলতে গেলে ওই ওই ক্যাম্পে হতো। তো 10-15 দিন মাথায় যখন আসলো তখন হঠাৎ করে আমাকে একটা আন নাম্বার থেকে মানে কিছু মেসেজ আসছিল,
আন নাম্বার থেকে
অন্য একটা নাম্বার থেকে আন নাম্বার, তো আন নাম্বার থেকে মেসেজটা আসা মানে একই একই ধারা 18-19-20 মেসেজ আসতেছে, মানে মেসেজ পড়ার সময়টা আমি পাচ্ছি না। এখন মেসেজ তো হচ্ছে এরকম আন নাম্বার ঠিক আসতেছে, কিন্তু মেসেজের ভিতরে এমন কিছু কথা লেখা যে মানুষের ভিতরে কি বা একটা কষ্ট দিতে এটা ইমোশন থাকে সেই কিছু কথা লেখা ওখানে। তো আমি মানে অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে আমি কি ব্যাপারটা কি এত রাতে, তখন রাত্রে প্রায় 1:30 বাজে মেসেজগুলো করতেছে। তখন আমি বলতেছি আর অদ্ভুত মানুষ তো কে, আমি তো চিনি আমার, আর আমি তো ব্যবসায়িক, আর এমন তো না যে আমাকে রাত্রে এই ধরনের মেসেজ করবে, এমন তো কারোর সাথে চিনি না, আমার ফ্রেন্ড সার্কেলও ভিতরে এরকম নেই। তো কি করতেছে? তো আমি সাথে সাথে ওইখান থেকে মানে নাম্বারটা থেকে আমি ফোন দিলাম যে আসলে ব্যাপারটা কি কে লোকটিতে, তো রিসিভ রিং হচ্ছে রিসিভ করতেছে না। তো পরের দিন আমি ওকে শেয়ার করলাম কথাটা, রাত্রে আমার ফ্রি টাইম দোকান থেকে আসা শেয়ার করলাম যে এরকম এরকম আমার সাথে এরকম হলো ঘটনাটা, আসলে বিষয়টা নিয়ে বুঝতে পারলাম না। তো বলতেছে যে আপনি ফ্রেন্ড হয়তো বা কেউ না কেউ হবে, আপনার সাথে মজা করতেছে হয়তো আপনি নিয়ে কেউ কিছু বোঝাতে চাচ্ছে। আমি বলি না ইম্পসিবল, কারণ আমি তো জানি যে আমি কি করি, আমার সার্কেল এরকম নেই, ইম্পসিবল এটা তো হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ও তো ভাবতেছে আরেকটা, কারণ আমি জব করি এরকম সেরকম, ওর কাছে যেটা ওই ওই মুমেন্ট নিয়ে কথা বলতেছে। তো যাই হোক, আমি তো বুঝতেছি যে আসলে ব্যাপারটা কি। তা আমি যাই ওদিন গেল ওর সাথে, আমি শেয়ার করলাম, শেয়ার করবো বললো যে হয়তো আপনার ছেলেটা ঠিক আছে হতে পারে। তো যাই ওদিন গেলাম, ওদিন রাত্রে কথা বলার শেষে আবার রাত্রে 2 বাজে আবার 1:30 মেসেজ একে ধারা করলো। এরকম করতে করতে মোটামুটি 3 দিন মেসেজ করলো। 3 দিন মেসেজ করার পরে পরবর্তীতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, মানে ও একদিন হঠাৎ করে 3 দিনের মাথায় যাও আমি একটু হাসতেছে, যখন শেয়ার করতেছিল তখন হাসতেছে, তখন ও আমার কাছে ধরা পড়ে গেল। তখন আমি জিজ্ঞাসা করলাম কাজটা আপনি করেন তাই না? হ্যাঁ, মেসেজগুলো আমি করতাম। আচ্ছা তাহলে আপনি ব্যাপারটা কি বলুন তো আমাকে, যে এই যে ইমোশনাল যে কিছু কথা লেখা এখানে, মানে এগুলো কি মানে কি একটা বুঝাতে চাচ্ছেন, মানে ক্লিয়ার ভাবে বললেন না আপনি, আপনার কথা তো হচ্ছে মেসেজ প্রেস করে কিংবা কি বুঝানো দরকার, আপনি সরাসরি বলেন না, কথা তো হচ্ছে। তো আমি ওকে এইভাবে বললাম, তো ও আমাকে এই ভিতরে কিছু কথা বললো। তো কথাগুলো শোনার পর আমি এতটা ইমোশন মানে ছিলাম, মানে মনে হচ্ছে যে আমি কি কোথায় আছি। ইমোশন খেয়েছি এখানে যে ও যে ধরনের কথাগুলো বললো সেটা হলো যে এতদিন তো ভাবতাম যে আসলে ও যেমন কথাটা না বললে হয় না, অনেকে কিন্তু ফোনের ভিতরে অনেক আনমেড পার্সন মেয়েরা আসছে কিন্তু বলে যে রং নাম্বার থেকে ফোন গেলে কিন্তু বলে যে হ্যাঁ আমি দিদি আমার স্বামী আছে, আমি আমার হাজবেন্ড আছে, এটা সেটা অনেকে বলে কিন্তু
যাদের কেউ ডিস্টার্ব না করে,
ডিস্টার্ব না করে। তো আমি ঠিক ওকে কিন্তু ওইটাই ভাবতেছিলাম সাথে, কিন্তু হয়তো ভাবি হিসাবে হয়তো ওইটাও বলতে ইউজ করছে আমার কাছে, কিন্তু আমি ওই মেনটেন নিয়ে কিন্তু আমি কাজটা করতেছিলাম। তো যাই হোক, যখন ও আমাকে এই কথাগুলো বললো তখন আমি পুরা তো হক হয়ে গেলাম যে আমি কি বলতেছি, বলো মেসেজের ভিতর কিছু কিছু ওই বুঝে যাচ্ছে।
ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরাও কিছুটা সাসপেন্সে আছি যে আসলে কি জানলো সে, বা জানার পরে আসলে একটু ইমোশনাল হয়ে গেলো, কি বা সে সত্য যেটা জানলে আমরাও অবাক হতে পারি, সেটা আমরা জানবো ঠিক রাত 12:06।
ফিরে আসছি
ঠিক রাত 12:06,
সময় রাত 12:06, আবারও শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আজকে সাগর এখানে কনফেস করছে অনেক লম্বা একটা গল্প, এবং সেই গল্পে অনেক ভয়াবহ একটি অপরাধ, হয়তো আপনারা এখন পর্যন্ত আঁচ পাননি কি ঘটতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এটা সহ্য করা অনেকের জন্যই মুশকিল হয়ে যাবে। আমি ধৈর্য ধরে সবাইকে শোনার জন্য রিকোয়েস্ট করছি, কারণ আজকে এমন একটি পর্ব এখানে উপস্থাপন হচ্ছে যা শুনে আপনার গা শিউরে উঠবে। আমরা সাগরের কাছে ফিরতে চাই, এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে 09613 8928 92 এই নম্বরে। সাগর, যেখান থেকে আমরা শেষ করেছিলাম, হ্যাঁ, তারপর
তো আমাকে যখন এই কথাটা বললো, বলার পরে আমি তো পুরো মানে ইমোশন ছিলাম, কি বলতে শিখবো এটা তো সম্ভব না। তো আমি ওই আমি কি মনে করতেছিলাম
যে কি বলেছিল আপনাকে,
তো ওই কথাগুলো মানে আমি আসতেছি লাইন বই আসতেছি আমি, তো আমাকে যখন কথাটা বললো তখন আমি বিশ্বাস করতেছিলাম না, তখন আমি বলতেছি তোর এটা হওয়া সম্ভবই নাই, এটা সম্ভব না। তখন যাই হোক আমাকে বললো যে হ্যাঁ এটা সম্ভব। তো আরেকটা জিনিস হলো যে এরকম যে আমাকে যখন বলতেছিল তখন বিশ্বাস করতেছিলাম না, তখনও আমাকে ওই বিশ্বাসের জায়গাটা থেকে আমি আবার সরে আসতে চাইছিলাম, কিন্তু পরবর্তী আমার বিশ্বাস করতে হচ্ছে যখন আমাকে টোটালি ভাবে বলতেছে যে হ্যাঁ না আমি যা বলছি সবই সত্য, তখন আমি বললাম কি প্রবলেম বলো, তখন আমার প্রবলেম গুলো সব শেয়ার করলো। শেয়ার করলো এইভাবে যে একটা মেরিড পার্সন এবং ওর হাজবেন্ড মারা গেছে সবে মাত্র দেড় মাসের ভিতরে, এর ভিতরে অসাথে আমার কন্টাক্ট হয়ে গেছে মাত্র অলি কিন্তু 20-25 দিন হয়ে গেছে।
ওকে,
আর হাজবেন্ড ছিল একজন মসজিদের ইমাম,
ওকে,
মানে ইত্ত করছে এখানে, তো উনি বলতেছে যে এভাবে মারা গেছে মাত্র দেড় মাস হতে মারা গেছে। সেটা হোক, পরে আরো বললো যে ওর দুটো বেবি আছে, একটা মেয়ে আছে একটা ছেলে আছে, মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে আর ছেলেটা ক্লাস থ্রি পড়ে। আমি তো শুনে এখানে পুরো ইমোশন হয়ে গেলাম যে আমি কি মানে এখন আমি ব্যাপারটা পুরো নিতেই ঘুরে গেছি। তখন আমি বললাম যে কি বলো তুমি এখন সত্যি বলতেছো, তখন তুমি মানে আপনার ভাষাটা চলতেছিল তখন, তখন মানে শোনা শোনার পরে তারপর হাই হ্যালো কথা চলতেছি। তো আমি এক পর্যায়ে ডিগ্রি নেওয়ার পর আমি মানে খুব ভাবতেছিলাম, গভীরভাবে ভাবতেছিলাম যে কি করেছেন, কিন্তু মেয়েটাকেও আমার ভালো লাগতেছে, মানে কথা আচরণ সব দিক দিয়ে ভালো লাগতেছে, কি করেছেন, নিজের মানে নিজের বিবেককে বারবার সানা দিচ্ছিলাম যে আসলে কোনটা করবো, কোনটা করলে ভালো হবে। তো জাস্ট একটা মানে ফাইনাল একটা ডিসিশন আমি নিলাম, আমার মানে এখন তো ভাবে নিলাম না, নাম আবিষ্কার করছি, হ্যাঁ নাম আবিষ্কার করছি, এবারে নাম বলছে এটাই যে মায়া, মায়া নামে অনেকে পরিচয় নেই, ইটস ওকে মায়া। তো আমি তো জানি যে ও যেহেতু সত্য কথা সবে, যেহেতু হাজবেন্ড ছেলে মেয়ে সবই তো সত্য বলে দিচ্ছে, এখানে তো নাম হচ্ছে মিথ্যা বলা নামে কি আসলে
যায়।
তো যাই হোক, আমি নামটাও বিশ্বাস করে নিলাম, ঠিক আছে। এর ভিতরে ওই অনলি কিন্তু এক মাস ওভার হয়ে গেছে, এর ভিতরে ওই আপনি ভাষাতে আমাদের রানিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি ওকে ফোন দিলাম, দোবার পর আমি ডিসাইড করলাম যা জীবনের লাইফে কি আছে, হয়তো বা ভালো কিছু আমার জন্য ওয়েট করতেছে, নাহলে আমার জন্য খারাপ কিছু ওয়েট করতেছে। তো যেহেতু একটা মেয়ে এই অবস্থায় আছে, একটা সিচুয়েশনে এরকম ধরনের একটা প্রবলেমই আছে, যেহেতু ও দুটা বেবি নিয়ে একটা প্রবলেম আছে, হাজবেন্ডটা মাত্র মারা গেছে, দু মাস হচ্ছে কি বা দেড় মাস হচ্ছে, তো ঠিক আছে যা আমার জীবনে কি আছে, কিন্তু আমার লাইফে তো আমি তো এখন বিয়ে করিনি। তো আজ আমি মেয়েটার সাথে কথা বলে যাই, দেখি আমার এই মেয়েটাকে নিয়ে আমি কতটুকু অগ্রসর হতে পারি, আমি মানে রিসাইড করলাম এরকম ভাবে। তো যাই হোক, মেয়ের সাথে কথা বলেই যাচ্ছি, তো বলেই যাচ্ছি, তো এক পর্যায়ে ও কথা আমাকে সময় দিচ্ছে, আমিও সময় দিচ্ছি, রাত্রে বেশি কথা হতো। তো এক পর্যায়ে মোটামুটি ভাবে দেড় মাস হওয়ার পরে এই ভিতরে একটা ঘটনা ঘটলো, সেটা হলো যে আপনি থেকে তুমি তো আসলাম, যেহেতু আপনি থেকে মাত্র সবাই মাত্র তুমি আসলাম, তুমি আসে আমি ওকে বললাম যে ঠিক আছে এখন তো মানে ভিতরে এইটা কেটে গেছে, তো আপনার ভাষাটা কাটছে কখন সেটা কেটে গেছে, আমি ঠিক আছে আজ থেকে কখনো যেন ওই শব্দটা ইউজ করা না হয়। তো যাই হোক, ওই শব্দটা ইউজ করে না, তো মোটামুটি ভাবে কথা হচ্ছে যখন তিন মাসের মাথা, দু মাস তো ওভার হয়ে যাচ্ছে, তিন মাসের মাথা আসবে, এই ভিতরে ধূম মৌসুম দ্বারা বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমি আমার বাসা থেকে নেবে যে সবসময় যে কন্টিনিউ করে একটা কথা হচ্ছে যে এরকম যে আমি যখন ফ্রি টাইম আসতাম তো আমি বাসায় কথা বলতাম না, বাসায় কথা বলতাম রাত্র দুটার পরে যখন বেবির বেডরুমে যেতাম, এর ভিতরে ফ্যামিলির থেকে অনেক একটু কমপ্লেন আমার ছিল, কমপ্লেন করতেছিল যে তুই এরকম করতেছিস কি বলে রাত্রে তুই তো এরকম ছিলি না,
এই
তো ওই জিনিসটা ফিল করতেছে আমার আব্বা মা। তো আমি কিছু বলি না, জ্ঞানি একটু হাঁটি সারাক্ষণ তো ব্যস্ত থাকি। তো যাই হোক, আমি ওর সাথে কথা বলতেছি, এর ভিতরে কথা বলতে বলতেছি, এর ভিতরে হঠাৎ করে মুসলদার বৃষ্টি হচ্ছে, তো আমি একটা চিনি নিয়ে দাঁড়ানো ওইখানে বসে আমি ওকে বলতেছি যে তোমাকে একটা কথা বলবো, তোমার কথাটা রাখবা, তো বলতেছি কি কথা বলো, আমি বলতেছি না তুমি মাইকে নিলে আমি বলবো না, আমার খুব ভয় পেয়েছি, আমি খুব মানে ভয় পেয়েছি বলতেছি, আমি খুব ভয় করতেছি তুমি যদি মাইক দাও তাহলে আমি ওর কথাটা বলতে পারবো, আমাকে সাহস দিতে বলতে পারো, তো বলতেছি হ্যাঁ অবশ্যই বলো সমস্যা কোথায়, তোমাকে সাহস দিচ্ছি, আমার সাহসই চেয়েছি এখানে তুমি বলো, আমি বলতেছি না তুমি যদি সাহস দাও তাহলে সম্পূর্ণ ভাবে আমাকে সাহসটা দিতে হবে, তো বলতেছি হ্যাঁ ঠিক আছে ওকে বলো তুমি কি বলো। তখন আমি দাঁড়িয়ে ওকে বললাম যে আমি তোমাকে আমার লাইফে আমি চড়াতে চাচ্ছি, বাট আমার লাইফ স্বপ্ন হিসাবে আমি তোমাকে দাঁড়িয়ে আমি প্রবেশ করলাম এইভাবে। যখন ওই কথাটা শুনলো ও মানে ফেল হয়ে গেল, মানে
স্তম্ভিত,
হ্যাঁ স্তম্ভিত হয়ে গেল। তখন আমি ভয় পেয়ে গেলাম, যাসলো কোনো রেসপন্স করতেছে না, মানে রেসপন্স করতেছে না, তো আমি তো মানে পুরো ভয় ভিতরে যে আসলে ও কোনো কথাই বলতেছে না, তার মানে কি ও মানে সম্ভবত আমার এই পর্যন্ত মানে কথা স্টপ হয়ে যাবে, আর কখনো কথা বলবে না, যেহেতু কোনো কথাই বলতেছে না, নাম সহ কোনোটাই দিতেছে না, আমি ভয় পাচ্ছি। 15-10 মিনিট পরে এর ভিতরে আমিও পুরোপুরি ফুল স্টপ, ও ফুল স্টপ, এরপরে ভয়ে ভয়ে আমি ওকে জিজ্ঞাসা করি হ্যালো, তো বলতেছে হ্যাঁ বলো তুমি চুপ করে আসো কেন বলো, তা আমি তখন সাহস পেতেছি যে ও বলতেছে তুমি বলো সমস্যা, আমি শুনতেছি, ও বলতেছে, তখন আমি বলতেছি হ্যাঁ শুনতেছ তো আমার কথাটা, অ্যান্সারটা কিন্তু আমি এখনো পাইনি, ওকে বললাম, তো বলতেছে কিভাবে অ্যান্সার দেবো এটা তো সম্ভব না, সম্ভব না এই কথাটা বললাম, সম্ভব না মানে, তো বলতেছে সম্ভব কি বলা হবে, আমি একটা ম্যারেড পার্সন, আমার দুটো ছেলে মেয়ে আছে, আমি তো বিবাহে থাকি, আমার তো খুদ আছে, এটা তো খুদ, ও এটা আমার মনে হয় খুদ হিসাবে নিতেছে, আমাকে এইভাবে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু তুমি আমাকে নিবে ঠিক আছে, কিন্তু তোমার ফ্যামিলি আমাকে কোনো অ্যাকসেপ্ট করবে কখনো করবে না, তাহলে এটা কি করে সম্ভব, ও আমাকে এই জিনিসটা নিয়ে বেশি একটা ই করতেছে। তা আমি বলতেছি যে দেখো আমার ফ্যামিলি সম্বন্ধে কিন্তু আমার ভালো ধারণা আছে, আমার ফ্যামিলি কাকে মানবে কাকে মানবে না সেটা কিন্তু এখন তো আমার পার্সোনাল ব্যাপার আছে, তবু কিন্তু আমি তোমাকে এতটুকু কনফার্ম করতে পারি, তুমি কনফার্ম হও, বাট আমার ফ্যামিলিকে আমি মেনটেন করবো নেবো, বাট তোমাকে এতটুকু আশ্বাস দিতেছি এবং তুমি এতটুকু আমাকে বিশ্বাস করতে পারো, তো বললো যে তবুকে এটা সম্ভব যেটুকু মানবে, আমি বলি মানবে কি মানবে না সেটা তুমি বিশ্বাস করো কিনা সেটা বলো, হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি তো তুমি বিশ্বাস করলে তাহলে তুমি মানবে না কেন, তো বলতেছি যে না মানে ওর খুব ভয় পেয়েছে আর কি, যে ফ্যামিলি ওর একটু প্রবলেম আছে যে তোর দুটো ছেলে মেয়ে এটা কি মানবো কি মানবে না, আমি ওকে বলতেছি না তোমার একটা অ্যান্সার দিতে হবে আজকে, সেটা হলে আমার লাইফ পার্টনার হবে কি হবে না সেটা তোমার বলতে হবে, মানে ওকে আমি প্রচন্ড ভাই বললাম এইভাবে কথাটা, মানে খুব চাপ একটা মানে চাপ তো করিনি কিন্তু আমি সুন্দরভাবে গুছানো গোছানো কথাগুলো বলতেছি, তো তুমি বলো ভয় গেছে আমার ফ্যামিলিকে আমি মেনটেন করবো সেটা তোমার কোনো প্রবলেম হবে না, আমার ফ্যামিলি আমার উপরে দীর্ঘ বিশ্বাস আছে যে আমি আমার ফ্যামিলিকে মেনটেন করে নিবো,
মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একটা মহিলা যাকে আপনি দেখেননি শোনেননি জানেন না তার দুটো বাচ্চা আছে এবং এত কিছু জেনেও তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি ততদিন পর্যন্ত তত কিছু জেনেছেন বলে আমার মনে হয় না, জেনেছেন কি
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেগুলো আমাকে মানে বলছে সেগুলো মানে ওর ধারণা ও যে মোমেন্টের কথা বলছে বা ও যে আমাকে এগুলো দিচ্ছে সেই অনুযায়ী দেখছি তো ও একটা ভদ্র ঘরের ফ্যামিলি মেয়ে ওর কথা আছে মানে বুঝে যাচ্ছে,
আপনি লেখাপড়ার কোয়ালিফিকেশন জানেন না সবকিছু না জেনে
শুধু ওর কণ্ঠ কিংবা ওর
কণ্ঠ এবং কথা বলতে ভালো লাগে এবং আপনার লাইফের ফার্স্ট একটা মেয়ে, এই জন্য আপনি তাকে লাইফ পার্টনার বানানোর প্রপোজ করলেন এবং যখন আপনার ফ্যামিলি পুরোপুরি ইকোনমিক্যালি আপনার উপর ডিপেন্ডেন্ট, ওকে, এবং আপনি এতটা কনফিডেন্ট নিয়ে বলছেন যে আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে কারণ আপনি জানেন মনে প্রাণে হয়তো আপনার অবচেতন মনে কাজ করেছে যে আমার ফ্যামিলি তো ইকোনমিক্যালি আমার উপর ডিপেন্ডেন্ট সুতরাং আমি যা বলবো সেটা আমার ফ্যামিলি মানবে, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, ওকে চলুন তারপর,
তারপরে আমি ওকে বললাম ও বলতেছে ও বলতেছে ঠিক আছে দেখা যাক কি করা যায়, ও আমাকে কথা বললাম দেখা যাক মানে কি সেটা কি তুমি যেটা আমি জানতে চাচ্ছি আমার অ্যান্সারটা দাও, তো ঠিক আছে অনেকক্ষণ পরে মানে নিরবতা পালন ধরন করে আমার অ্যান্সারটা দিল, মানে আমাকে আই লাভ ইউ বললো, আমি আই লাভ ইউ বললাম ও আমাকে,
কতদিনের মধ্যে এটা হলো,
এটা হচ্ছে প্রায় দু মাস পরে,
দু মাসের মধ্যে, ওকে
দু মাস,
মেয়েটাকে আপনার যে বয়সে বড় ছিল
না মেয়েটা আমার সেম বয়স,
সেম বয়স ছিল, ওকে হ্যাঁ বলুন তারপর,
সেম বয়স ছিল, সেই ক্ষেত্রে আমি অনেকটাই কনফিডেন্ট যে আমাকে সত্যিকার অর্থে মানে ভালোবাসে, মানে ওর কথা আচরণ সব ঠিক কি, এই ভিতরে হঠাৎ করে একটা আবার মানে ওই আমাদের যেহেতু একটা রিলেশন হয়ে গেছে আমাদের রিলেশনের মাঝে হঠাৎ করে আমাকে একদিন রাত্রে যে কথা হচ্ছে, তো আমি বিশেষ করে চিটংবাসী যারা আছে তাদেরকে একটু নক করতে চাচ্ছি, এখানে আমি তারা এই জিনিসটা একটু অ্যালাউ বেশি করুক আমি এটাই চাচ্ছি, তো আমি যখন আমি এই ব্যাপারটা এই করলাম তখন আমার সাথে মোটামুটি ভাবে পুরো চিন্তা হলো, এর ভিতরে আমাকে রাত্রে ও আমাকে বললো যে আম্মু আসবে, ওর আম্মু আসবে, তো ওর আম্মু আসবে, হ্যাঁ তোমার আম্মু তোমার বাসায় আসতেই পারে সমস্যা কথা আসবে, তো আসবে ভালো কথা, তো সকাল আসবে আমাকে বলতে, যেহেতু আমি একটু পাগলামো করতাম, পাগলামো করতে মানে কন্টিনিউ ওর ফোন দিতাম, মানে আমি এখন ডিটেলস মানে বলতে গেলে এতটুকুই যে আমি আমার যে বিজনেস মানে দোকানের সময় দেওয়াটা এটা সেটা মানে আমি মানে ওকে পাওয়ার পরে মানে এগুলো ধীরে 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 মানে আমি
কমে যাচ্ছি
কমে যাচ্ছি, মানে আমার লাইফ থেকে মানে এগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে, তো আসলে তখন ও আমাকে বলে যে ওর আম্মু আসবে, ঠিক আছে আম্মু আসবে ভালো কথা, আম্মু আসলো পরের দিন সকালে আমাকে দুপুরে, যেহেতু আমার হাজবেন্ড সরকারি একটা প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ছিল, তো সেক্ষেত্রে উনি কিন্তু সরকারি ভাবে উনি এখানে একটা কোয়াটা পায়, তো কোয়াটার ভিতরে ওই যেটা মারা গেছে ও কোয়াটার আছে, তো ওখানে ওর আম্মু যাবে, তো ও আমাকে বললো যে হ্যাঁ আম্মু আসবে, আম্মু আসার পর তো তুমি তো লং টাইম কথা বলো এত সময় তো দিতে পারবো না, তো আম্মু খুবই সিরিয়াস এই ব্যাপারটা, যেটা আম্মু কোনোভাবে জানতে পারে আম্মুকে তুমি আসবে, ও আমাকে আগে আগে কিছু বললো, বলার পরে আমি বলতেছি ঠিক আছে সমস্যা নয় তুমি মেনটেন করে নাও, আমি এবারে বলতে চাইছি তো বললো যে না আম্মু আসলে হয়তোবা একটু ভয় আছে, আম্মু আসলে বেশিক্ষণ সময় দিতে পারবো না। বললাম তারপর আমাদের সারাক্ষণ তোমাকে চেক দিয়ে রাখবে না, তুমি তো এমন তো না যে তুমি সারাক্ষণ তার চোখে চোখে থাকবে, সেইটাইমে যখন সুযোগ হবে আমাকে ফোন দিলে তো হয়, আমি তো তোমাকে ফোন দিবই, সমস্যা কোনো নয়। তো যাই হোক আম্মু আসলো পরের দিন, পরে এটা 2013 রানিং অবস্থা চলতেছিল, তখন আপনার আমার সম্পর্কটা হয় তখন এপ্রিল মাসে কিংবা মে মাসে এরকম দিক থেকে আমার সম্পর্কটা হয়, মানে 4-5 মাস রানিং অবস্থায় ছিল তখন সম্পর্কটা হয়। তো জাস্ট আমি রাত্রে ফোন দিলাম, তো রাতে 12টা বাজে আমি ফোন দিলাম, যেহেতু সারা রাত তো কথা হয় দামি লং টাইম, এর জন্য আমাকে কুপি করতো তুমি এত টাকা কেন নষ্ট করতেছো, একটু কথা বললে তো হয়। তা আমি বলতেছি না তোমার সাথে একটু কথা বলা হবে না।
তখন আপনি তাকে দেখেননি?
দেখিনি, কোনোভাবে দেখিনি, একটু কথা বলা হবে না, লং টাইম কথা বলি, বাট আমি 24 ঘন্টা মনে হয় যে 24 ঘন্টা আমার পাশে থাকলে মনে হয় আমার মনে হয় যে আমি হ্যাপি, সব থেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি আমি, এইটা আমি নিজে ফিল করতাম। তো যাই হোক রাত্রে 12টা বাজে কথা হচ্ছে, কথা হচ্ছে 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 মোটামুটি ভাবে, তো হঠাৎ করে তো রাত্র প্রায় 2:30 ও কথা রানিং অবস্থায় ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তো আমি ভাবছি কেটে দিল হয়তো বা ওয়াশরুমে যাবে কিংবা এসি, তা আমি সাথে সাথে ব্যাক করি নাই, মিনিমাম 20-25 মিনিট হয়তো খুঁজছে, এর বেশি হবে না। তো আমি ওকে ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পরে ও ফোনটা রিসিভ করতেছে না, তো 5-6 বার এরকম ট্রাই করলাম। তো ভাবতেছি হয়তো বা এই বৃষ্টি রেডিও এটা মানুষ ঘুমানোর কথা না, আবার ভাবতেছি যে রাত্রি হয়ে গেছে প্রতিদিনে তো কথা হচ্ছে, হয়তো বা আজকে হয়তো বা ঘুমিয়ে পড়ছে, মানে এরকমটাই ভাবতেছি। আমি আর ফোনটা দিলাম না। পরের দিন সকালে আমি যেহেতু ও প্রতিদিন আমাকে সকাল বলা যে আমি ওই যে আমি ও জানে যে আমি জব করি, আমার সকালে রুটিন করা একটা টাইম আছে যে আমার এই টাইমটা আমার অফিসে থাকতে হয়, তো আমাকে সব সময় জন্য ও যখন উঠতো আমাকে ফোন দিত, এটা ও করতো খুব কেয়ারফুল, খাওয়া দাওয়ার ব্যাপারগুলো নিয়ে খুবই কেয়ারফুল ছিল, খুব কেয়ার করতো আমাকে এই জিনিসটা নিয়ে খুব কেয়ার করতো। তো যাই হোক এক পর্যায়ে ও এই জিনিসটা ফোনটা সকালে আমাকে দিল না, তো আমি ঘুম থেকে ভেঙে মানে আমি বললাম যে আজকে ফোন দিলো না আমি ফোন দেবো, তো আমি ঘুমের চোখে ওকে ফোন দিলাম, ঘুমের চোখে যখন ফোন দিলাম দেখলাম যে ফোন নাম্বারটা বন্ধ, বন্ধ মানে ওই যে মেসেজগুলো করতো ওইটা কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বারে ছিল, যেহেতু ধরা খায় সেখান থেকে 2টা নাম্বার আমার কাছে কালেক্ট হয়ে গেল, এর ভিতরে আমার আরো 2টা নাম্বার আমার সাথে কালেক্ট করে, মানে টোটালি 4টা নাম্বার। তো ওই যে নাম্বারটা থেকে মেসেজ করতো সেই নাম্বারটাই আমাকে সবসময়ের জন্য বলতো, এখানে নক করতো যে তুমি এই নাম্বারটা খুব ফোন কম দিবা, কেন তো বলতো যে এই নাম্বারটা ফ্যামিলি গিয়ে হবে সবাই জানে, তো যদি কখনো ওয়েটিং এ দেখে হয়তো একটা প্রবলেম হতে পারে,
ওকে
ঠিক আছে ওই এতটুকু বললো, কি সমস্যা তো এই জিনিসটা আমার কখনো জিজ্ঞাসা করছি কখনো বলেনি, তো যাই হোক আমি জিনিসটা বুঝিনি কখনো যে কেন করতো, তো আমি বেশি একটা অতটা এলাও ছিলাম না, এলাও করতাম না যে দূরও এমন তো না কথা হচ্ছে না, কথা তো হচ্ছে। তো রাত্রে কথা বলার পরে হঠাৎ ফোনটা বন্ধ, যেহেতু 3টা নাম্বার আমার কাছে অনলি আছে, তো আমি ওকে ফোন দিতেছি ফোন বন্ধ, সকালে ফোন দিলাম ফোন বন্ধ, 3টা নাম্বার টোটালি বন্ধ, আমার তো মাথা খারাপ, কিরিপ একটা সিম যদি চার্জ শেষ হয়ে যায় কিংবা চার্জে থাকে হয়তো একটা একটা মোবাইল বন্ধ হয়ে যাবে কিংবা দুইটা মোবাইল বন্ধ হয়ে যাবে, 3-3টা মোবাইল তো বন্ধ হওয়ার ইম্পসিবল, এটা কি করে সম্ভব? তো আমার ভিতরে যেমন কেমন ইয়ে করতেছি যে ফোনটা কি হলো, ফোনটা সমস্যাটা কি, আম্মু আসলো শুনলাম প্রবলেম থেকে, আসলে এইখানেই আমার খুব মানে ব্যাপারটা অন্যরকম লাগতেছিল, সকাল থেকে শুরু করে দুপুর হয়ে যাচ্ছে, সেদিন আমি দোকানে যাইনি, আমি সারাদিন বাসায় ছিলাম, মন খারাপ প্রচন্ড মন খারাপ তখন আমার, আমি বাসায় ছিলাম, তো বাসায় আমি ট্রাই করতেছি না করতেছি, দুপুর হয়ে যাচ্ছে সন্ধ্যা মানে বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে, একদিন ওভার হয়ে গেলো ফোন বন্ধ, 2 দিন ওভার হয়ে গেলো ফোন বন্ধ, এমন করতে 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 মোটামুটি ভাবে 25-26 দিন হয়ে গেলে আমার সাথে একবার টোটালি বিচ্ছিন্ন, মানে কোনো কন্ট্যাক্টই আমি করতে পারতেছি না, কোনো যোগাযোগ ওর সাথে আমার নেই টোটালি ভাবে। তো আমি মানে এতটাই এখন ইয়ে হয়ে গেলাম যে একটা মেয়েকে, একটা বিবাহিতা মেয়েকে, যে একটা বিধবা মেয়ে যার দুটো বাচ্চা আছে তাকে আমি আমার লাইফে এতটা বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটাকে ওর যে ইমোশনটা ছিল সেই ইমোশনের জায়গা থেকে ওকে টাইনা বাইরে নিয়ে আসলাম, ওর ভিতরে যে কষ্টটা সেটা ওকে বুঝতে ফিল করতে দিলাম না, আর সেই কষ্টটা ও আমাকে দিল, মানে আমার ভিতরে এই ধরনের মানে এখন মন মনে সব ঠিক আছে যে আমি কি ভুল করলাম, তখন আমি একটু অদ্ভুত হয়ে গেলাম, তখন আমি একটা দুর্ঘটনা ঘটাইনি এরকম যে হঠাৎ করে ওই আমাকে ডেটগুলো দিছিল আমি লিখে রাখিনি, বাট আমার এগুলো মনে ছিল, আমি ভাবছিলাম যে এগুলো আমার মনে ছিল কিন্তু আসলে আমার মনে ছিল না, আমি লিখে রাখিনি, এখানে আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো যেটা অনেকদিন হয়ে গেছে ওর সাথে যোগাযোগ হচ্ছে না, তো আমি দোকান থেকে কাউকে কিছু বলছি না, আমার যেটা মুখ অফ ফ্যামিলি আম্মু জানে, আম্মু মানে বুঝতেছে জিনিসটা, আমার খাওয়া দাওয়া মানে খুব সমস্যা করতেছে, ফ্যামিলির দিক থেকে অনেকে জিজ্ঞাসা করতেছে, ভাই বোন সবাই কোশ্চেন করতেছে কি ব্যাপার তুই এরকম কেন করতেছিস, যেরকম ছিলে না, দোকানে যাচ্ছিস না, খাওয়া দাওয়া করছিস না, তারপর তোর মন খারাপ, এটা সেটা অনেক কোশ্চেন। আমি কারোর সাথে টোটালি কথা বলতেছি না। হঠাৎ করে আমি একদিন দোকান থেকে মানে মোটামুটি ভাবে আমি দোকান থেকে কেস থেকে কিছু টাকা নিলাম, 95,000 টাকা নিয়ে চিটাগং আমি চলে গেলাম। এই ফার্স্ট টাইম
95,000 টাকা নিয়ে আপনি চিটাগং গেলেন?
হ্যাঁ, 95,000 টাকা নিয়ে।
তা আমি বাসায় জানিয়ে গিয়েছিলেন
না? কাউকে জানাইনি।
তাহলে কি আপনার বাবাকে একবার বেড রেস্টে কি মুভ করতে পারছেন?
না, আবু পুরো লেখতেছে,
মানে একদম পুরাই রেস্টে
ছিল। আবু পুরা আম্মু নামাজ পড়তো, আম্মু মানে তার কোনো ড্রাইভার নেই, সমস্ত ড্রাইভার আমার। আর আমার ছোট ভাই আমার সাথে শেয়ারে ছিল, তো ও মানে দেখছি।
আপনি চিটাগং চলে গেলেন, তারপর?
তো যাই হোক, ওইখান থেকে মোটামুটি ভাবে আমি কাউকে কিছু না বলে আমি চিরাম চলে গেলাম। আমি অনেক খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে ওখানে যাওয়ার পরে খোঁজাখুঁজি করে পাইনি। এক পর্যায়ে আমি অনেক দূরে দূরে খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে 95,000 হাতের আমি কিছু মানে ক্যাডার বাহিনীর হাতে পড়ি। ওইখানকার কিছু সন্ত্রাস এরকম পেপের রাখতো, তখন আমাকে 2-3 বাজে তখন আমি খুব ইমোশন ছিলাম। অনেক দূর চিরাম শহর থেকে অনেক দূর চলে যাই, এটা বাসখালি হয়, বাসখালি পড়ছে এরকম একটা এলাকা। তো আমি ওইখানে যাওয়ার পরে একটা মাজার আছে, মাজারের ওইখানে যাওয়ার পরে আমি মাজার যাওয়ার করে আসি। আসার পরে মোটামুটি ভাবে এক মাজার থেকে আরেক মাজারে যাই, আমি হাঁটি, প্রচন্ড হাঁটি। তো এক পর্যায়ে রাত্রে যখন হয়ে যায় তখন আমি আমার পরিস্থিতিটা অনেক খারাপ ছিল, মানে বেহাল দশা ছিল আমার, যেহেতু অনাহার মানে ক্ষুধার্ত পেট নিয়ে আমি ওই অবস্থায় খুব কান্না করতেছিলাম তখন প্রচন্ড ভাবে। হ্যাঁ, ও কোথায় গেলো, ওর সাথে ফোনও যোগাযোগ হচ্ছে না, কন্টিনিউ ফোন দিতেছি, আমার ফোনে চার্জও শেষ, অলরেডি আমার ফোনও বন্ধ হয়ে গেছে। এদিক থেকে ফ্যামিলি থেকে বলে কোনোভাবে বলে আসেনি যে আমি কোথায় গেছি, কি হবে ফ্যামিলি থেকে তো মাথার সবাই আউট যে কোথায় গেছে, কি খোঁজা করিয়ে দিকে শুরু করে দিয়েছি তারা। তো আমি তো ওইখানে মেয়ের জন্য পাগল, আমাদের চলে গেলাম। তো রাত 2টা বাজে এমন একটা জায়গায় ছিলাম সেইগুলো যে রাত 10-11টার পরে আমি মাজারটা যখন ঢুকছি, মাজার জেরাত করে বাইরে নিয়ে আসছি, বাইরে হয়ে আসার পরে তো আমি ভাবতেছি এলাকাটা দেখে হয়তো বা জিজ্ঞাসা করে যায় যে এলাকাটার নামটা কি। আমি একটা ভুল ইনফরমেশনের কারণে আমি ওখানে চলে গেছি। তো আমি এলাকাটার নামটা যাচাই করে দিলাম, রাত হয়ে গেছে, তো ওইখানে থাকার কোনো হোটেল কিংবা গেস্ট হাউস কোনোটাই ছিল না। তো সব মানে সব দিকে যাচাই করে এখন কিছু মানুষকে জিজ্ঞাসা করছি, তো বাস খেলি এলাকার নামে বললো, যেটা বাস খেলো। তো আমার ভিতরে যে ফিল ওই জিনিসটা, ওই যে নামগুলো বলছিল, রিস করছিল আমার কাছে, ওই যে ঠিকানাগুলো বলছিল, আসলে ওই ঠিকানাগুলো সম্পূর্ণ মানে আমি ভুলে গেছি, যার ফলে আমি অন্য কোথাও চলে গেছি আর এখানে চলে গেছি। তো একটা মানে এমন একটা রাত্র 3-3:30 বাজে তো একটা টঙ্গের দোকান, ওইখানে আমি বসলাম। বসার পরে তো ওইখান থেকে কিছু লোক দূর থেকে টস মারতেছে। টস মারার পরে আমি ভাবতেছি হয়তো বা প্রশাসনের কেউ হবে কিংবা পুলিশ টুলিশ হবে, যেহেতু রাত্রে ওনারা টল করে, টল পুলিশ তো এগুলো করে, তা আমি এরকমটা কিছু ভাবতেছিলাম। তো ওনারা 8-9 জন ছিলেন, ওইখান থেকে আসলো, আসার পরে আমার দিকে টসটা মারলো। টসটা মারে আমাকে ফেসটা দেখলো, ফেসটা দেখার পরে আমাকে চিটাগংয়ের ভাষায় কথা বলতেছো না, আমি চিটাগংয়ের ভাষায় কথাগুলো বুঝতেছিলাম না। তো আমাকে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়, তা বলতেছি যে আমার বাড়ি ঢাকা। তো বলতেছে ঢাকা কেন এখানে আসছো, আমি বললাম যে আসছি এমনি আসছি। তো বলতেছে কেন এমনি আসছো, কেন আসছো বিখ্যাত বলো। তখন আমি কি বলবো, মানে লজ্জায় ভয়ে আমি বলছি যে ভাই এমনি আসছি, মানে ফ্যামিলির সাথে একটু মনমলিন হয়েছে, তার সাথে রাগ করে আমি এখানে আসছি, মানে এগুলো বললাম। তো আমার যে পুরী মানে সিচুয়েশনটা ছিল তখন, আমার মানে চেহারার অবস্থাটা মানে একটু খারাপের দিকে ছিল। তো ওদের ভিতরে মানে ওরা যে খারাপ ছিল, ওরা দেখতে বুঝে গেছে, মানে দেখলেও বোঝা যায়। তো একটা বলতেছে একভাবে ভালো কথা, আর একটা বলতেছে এই ওঠা দাঁড় করা, আমাকে চাষ করবে, চাষ করবে, আমাকে কি চাষ করবে, যাও প্যান্টা পকেটের টাকা। তা আমি বলতেছি যে না ইম্পসিবল, আমি তো আমার চাষ করতে দেবো না, কেন চাষ করবে, যেহেতু আমার ঢাকার কথা মনে বুঝে গেছে। তা আমি বলতেছি চাষ করতে দেবো না, কিন্তু আমার কাছে টাকা, তো যাই হোক আমি চাষ করতে দেবো না, এর ভিতরে আমাকে একটা থাপ্পড় দিল, তোকে চাষ করতে দিব না, তোর প্রবলেম কোথায়। তো আরেকজন আমার জোর করে পকেটে হাত ঢুকাই দিল, জোর করে পকেটে হাত ঢুকাই দিয়ে তখন টাকা যে এটা ছিল বান্ডিলটা ছিল ওইখান থেকে টান বাইরে নিয়ে আসলো। তখন দেখছি যে টাকা বান্ডিলটা, তখন তো ওরা আমাকে উল্টো মানে ফল্টে বানানোর চেষ্টা করতেছে, বলতেছি টাকা কোথায় পেতেছি। তো আমি বলতেছি টাকা কোথায় পেয়েছি, এটা আমার টাকা, আপনি আমার পকেট থেকে বের করছেন, টাকাটা তো অবশ্যই আমার, তাই না। বলতেছে না, এই টাকাটা নিশ্চয়ই তুই কোথা থেকে মানে ই করছিস, হয়তো কোথা থেকে টাকা দিয়ে করছিস, মানে কোথা থেকে চুরি করছিস, মানে মানে কার পকেট মারছিস, এরকম কিছু না, আমাকে এরকম ফল্টি ফলানোর চেষ্টা করতেছে। ওরা মানে মানে টাকাটাতে পুরো মানে আমাকে মানে বিভ্রান্তমূলক যেগুলো আছে মানে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমাকে। তো যাই হোক, আমাকে কোনোভাবে মানে আমি টাকাগুলো আমাকে দিবি না, দ্বিতীয়বার ও আমাকে ওখান থেকে এই করে থাপাতে পারেন, টাকাগুলো রেখে দিন। আমি আসার পর আসার পর পর আমি
পুরো টাকাটাই রেখে দিয়েছি,
পুরো টাকাটা রেখে দেন। পরবর্তীতে আমি আবার জিজ্ঞাসা করছি ভাই আমি কোথায় যাবো, মানে কিভাবে কিভাবে যাবো। তো আমাকে আবার দেখা গেলো যেভাবে চিরং শহরে যাবি, চিরং শহর থেকে ওইখান থেকে ঢাকা গাড়ি ঢুকবি। তো আমি বললাম আমি আবার ওইভাবে ঢাকা চলে আসলাম।
মানে ওখানে গিয়ে যার জন্য গেলেন তার সঙ্গে কোনো দেখা হলো না, 95,000 টাকা খরচা দিয়ে আসলাম। Okay, time for break.
আমরা বিরতির ঘন্টা শুনতে পেলাম। চার মিনিটের জন্য ছোট্ট একটা বিরতিতে আমাদের যেতে হবে। চার মিনিট মানে কিন্তু চার মিনিট। চার মিনিট পরে আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনি এবিসি রেডিও শুনছেন এবং যিনি কনফেস করছেন সাগর আর আমাদের টিম মেম্বার যারা রয়েছেন আর যে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, আমরা চার মিনিট পরে আবারও ঠিক এই জায়গাটি থেকেই ফিরতে চাই। সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক এগেইন। চার মিনিট পর আরো একবার স্বাগত এবিসি রেডিও এফএম 89.2 এর রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাগর আজকে এখানে কনফেস করছে। আমরা বারবার আপনাদেরকে বলছি যে আজকের স্টোরিটি, আজকের এই অপ্রিয় সত্যটি অতীব জঘন্যতম একটা জীবনের অপ্রিয় সত্য, যা টলারেট করা ইজ রিয়েলি ইম্পসিবল। কিন্তু সবাইকে ধৈর্য ধরে শুনতে হবে। এত বড় ভুল একটা সোসাইটি তার কেউ কখনো না করেন, কারণ কিছু কিছু ভুলের কখনো কোনো মাশুল হয় না। সেরকম একটা অপরাধ, সেরকম একটা ভুল আজকে এখানে উপস্থাপিত হচ্ছে। যারা সাগরকে শুনছেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ সাগরের মতো কম বেশি ভুল আমরা আমাদের সোসাইটিতে অহরহ সবাই করে চলছি। আমরা ফিরে আসতে চাই এবং ফিরছি ইনফ্যাক্ট তার জীবনের যে অপ্রিয় সত্য সেখানে, এবং তাকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ ABC Radio FM 89.2। সাগর, যেখানটা আমরা ছিলাম তারপর
তো আমি ঢাকা চলে আসলাম। তো দিনে চার দিন ওইখানে আমি করে তিন চার দিন হয়ে গেছিলাম। আমি ঢাকা আসার পরে সবাই দেখি অবস্থা, দেখার পরে অনেক করলো। তো আমার খুব জিদ চেপতেছে, মানে আমি নিজের উপরে খুব জিদ, মানে এতটা আমি আমি একটু জিদি, মানে এটা আমি ফ্যামিলি থেকে জানে আমি একটু একটুকু। তো মানে আমাকে কেউ কিছু বলেনি, তো আমাকে বললো যে কোথায় ছিলি, কান্নাকাটি আমি কান্নাকাটি বলতেছে, আমি বলতেছে কোথায় ছিলে, কেউ কিছু না বলে কোথায় গেছিলে, তুই অবস্থা তুই এই অবস্থায় করলি, হঠাৎ করে তোর কিছু মন খারাপ ছিল, তুই তাও কিছু না বলে তুই উদাহ হয়ে গেলি, কোথায় ছিলি এতদিন। আমি আম্মুকে জানাই তখন কান্না করছিলাম, কান্না দেখার পরে আমি আবার চুপচাপ করে বেরোলাম। তো আমি বলতেছি নিজের ডিসিশন, যা ছাড়া মরে যাবো, মানে এরকম একটা ডিসিশন আমি নিলাম। তো আমি এমন একটা সত্যিটা বলতেছি, এমন একটা সিচুয়েশনে মানে চলে গেছিলাম, মানে মৃত্যু এবং জীবন মৃত্যুর সাথে লড়াই করার জন্য মানে প্রস্তুত হয়ে গেছিলাম।
আপনি মরে যাবেন, কেন সিদ্ধান্ত নিলেন?
এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে মেয়েটার সাথে আমি কোনো প্রতারণা করতেছিলাম না, মেয়েটাকে আমি যাই যাই করতে সব রিয়েল ভাবে করতেছি। তো মেয়েটা আমার সাথে এরকম ফানি কাজ কেন করলো, আমি কেন কি অপরাধ করতেছি এখানে, এরকম একটা সিচুয়েশনও দাঁড়ালাম। তো যাই হোক, আমাকে ওইখান থেকে মেডিকেল যেতে মানে
হয়ে গেছেন। কি করেছিলেন আপনি?
সেটা করেছিলাম যে আমি মাছ মারার জন্য যে বীজগুলো থাকে, তো ওইটা আমি কালেক্ট করি, ওইটা কালেক্ট করার পরে ওটা আমি আমার বেডরুমে বসে আমি খেয়ে ফেলি।
এই ঘটনার পরে আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে জানতে চায়?
হ্যাঁ হ্যাঁ, এইখানে হিস্ট্রিটা।
জি,
তো লাস্টে ওইখানে আমার ছোট বোন দেখে ফেললেন, তখন আমাকে ডাইরেক্টলি আমাদের জেনারেল হসপিটাল নিয়ে গেলো। ওখানে নিয়ে আমাকে ওয়াশ করানো, পাইপটির দুঃখে প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন হসপিটালে গিয়ে। সবাই গেলো যে কি হলো কি হলো, এতদিন এরকম করলো, এখন আবার এই অবস্থা, দৃশ্যটা কি, দৃশ্যটা কি, সবাই কান্নাকাটি করতেছে দৃশ্যটাই জানার জন্য। তখন অ্যাকচুয়ালি সবাই ফ্যামিলি মেম্বার যে আমি পেটেছিলাম, সব ফ্যামিলি মেম্বার তাও দেখি এখন খালি একের পর এক কোশ্চেন করতেছে, তোর সমস্যা থেকে আমাদের বলো কি তোমার সমস্যাটা, বলো তুমি এরকম কেন করতেছ। তখন আমি আমার আম্মুকে জড়াই ধরে প্রচন্ডভাবে কান্না করতেছিলাম যে আম্মু এরকম এরকম ঘটনা, আমি বিস্তারিত ডিটেলস সব ভেঙে বললাম যে আম্মু ওই এরকম এরকম ম্যারেজ পার্সন, এই বিস্তারিত এই ব্যাপার এই ঘটনা। আমি যখন বললাম তো আমার ফ্যামিলি আমাকে বললো যে তুমি যে কাজটা করতেছিলে সেটা কি রাইট ছিল না রং ছিল, আর যদি তুমি মরে যেতে তাহলে আমার ছেলে হারাতে পারবে, মেয়ে কিন্তু মেয়ের জায়গায় ঠিকই থাকতো কিন্তু আমার ছেলে কিন্তু আমার আমার জীবন থেকে চলে যেত। আম্মা এই কথা বলে যখন আমাকে চাপায় ধরলো, চাপায় ধরে আমাকে বলবো যে তুমি এই কাজ করবা না কখনো কথা। তো আমি সব বললাম, বলার পরে সবাই যেতে শোনার পরে একটু অদ্ভুত হয়ে গেল যে না এটা কি করে সম্ভব, সবাই যদি শেয়ার করে দিচ্ছেন। আমি বলতেছি যে না এটা মানতে হবে, যদি ও লাইফে কখনো আসে তো এটা মানতে হবে, মানে আমার কথা একবার থাকতে হবে। আম্মুকে ম্যানেজ করলাম, সবাইকে ম্যানেজ করলাম। আব্বু বললো যে ঠিক আছে আমার ছেলে যেটাতে সুখী হবে সেটাই আমরা সুখী।
মানেটা কি, মানে হচ্ছে যে আপনার কাছে যদি ভবিষ্যতে ওই মেয়েটা ফিরে আসে তাহলে আপনার ফ্যামিলি এটা মানবে?
মানবে, আমার মানে ওটা ফ্যামিলি ডিসিশন নিয়ে নিল যে আমার খুশির জন্য আমার বাবা আত্মত্যাগ করবে।
সমস্যা গড, আমার বাবা অ্যামেজিং প্যারেন্টস অফকোর্স। আমার তো মনে হয় এটা শোনার পরে বাবা মা, অনেক বাবা মাই আছেন যারা উল্টো বিষ খাওয়ার চিন্তা ভাবনা করবেন, কিন্তু এটা এটা অনেক অনেক ওয়াইজ ডিসিশন ছিল ওই মুহূর্তে। ওকে, তারপর
তখন আমার সব কিছু বললাম, বলার পরে বলতেছি ঠিক আছে মেয়ের ফ্যামিলি মেম্বারের সাথে কন্ট্যাক্ট করবো আমরা। যেটা আমার মামা ছিল, আমার মামা বললো ঠিক আছে মেয়ের ঠিকানা বলো, আমি যোগাযোগ করবো। আবু বললো ঠিক আছে যোগাযোগ করবো। তো জিতু বাবা আমি ফিস ওইখানে আমি দেখিনি কখনো যে মেয়ের সাথে যোগাযোগ করছে না। আমি জিতু আবারও বললাম, তখন বলতেছি যে মেয়ের সাথে যোগাযোগ করছে না, মেয়ের সাথে তোমার যে তুমি যে মেয়ের সাথে মতো এটা কি কোন ধরনের। তখন আর একটা প্রেশার পড়ে গেলাম আমি, তখন যাই হোক আমি প্রেশার দিল না অতটা, আমি একটু অসুস্থ ছিলাম তখন আমার প্রেশার না দিয়ে 27 দিনে দিন আমাকে বাসায় নিয়ে আসতো। 28 দিনে দিন তখন আমি হঠাৎ ওই তবু আমার নাম্বার দিয়ে ট্রাই করতেছি, হঠাৎ করে আমার মায়া ফোন দিল। আমি সাথে সাথে মানে ও মানে সাথে সাথে বেক করলাম, বেক করার পর 4 মিনিট পুরো স্তব্ধ ছিল, মানে পুরো সাইলেন্ট ছিল, ও কোনো কথাই বলে না। আমি কান্না অবস্থায় ছিলাম তখন, ও টোটালি ভাবে কোনো কথা বললো না, কোনো রেসপন্স করলো না। ও 4 মিনিট ঠিক 4 মিনিট ছিল ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পরে আমি প্রচন্ড আওকান্না করতেছি। এখন আমার যদিও ফ্যামিলি সবাই জানা আছে, আমার ছোট বোন জেনে গেছে, আমার ছোট বোনের জিজ্ঞাসা করতো তুই আমার বাংলা করতিস তো, কিন্তু আসলে যে ওই মায়া ফোন দিচ্ছে এটা আমি তখন বললাম যে মায়া ফোন দিয়ে দেখ ফোন তারপর করতেছে না। আমার ছোট বোনের নাম সুমনা, তো সুমনা ও কি করলো আমার কাছ থেকে মায়ের নাম্বারটা নিয়ে গেলো। ও বলতেছে ঠিক আছে ফোন এখন তো বন্ধ করে দিয়েছে, ও তো ফোন করবি অবশ্যই করবে, ঠিক আছে আমি ট্রাই করবো। আমি ঠিক আছে শুনি, ও ট্রাই করলো, ট্রাই করার পরের দিন সকালে ও ট্রাই করে ফোনের নাম্বারটা ওপেন খোলা পেয়েছে। তখন আমি ট্রাই করি, আমি ঘুমিয়েছিলাম তখন, তো ও ট্রাই করছে কখন সেটা আমি দেখিনি। ও আমাকে হঠাৎ করে মায়ের সাথে কথা বলছে, তো ও সব বিস্তারিত ওর কাছে বলে দিচ্ছে যে আমি যা যা করছি। বলার পর ও মানে একটু ইমোশন হয়ে গেল যে কি করো এই ধরনের সিচুয়েশনে তোমাদের ফ্যামিলিতে এখন, তো আমাকে তুমি ইমিডিয়েটলি মায়ের সাথে কথা বলো। তো আমাকে সাথে তো আমাকে নিয়ে আসলো ফোনটা, তো আমাকে কথা বললো, আমাকে বলছে তুমি কি এই ধরনের কাজ করছো। আমি বললাম হ্যাঁ করছি। তো আমি চিটং গেছি সেটাও বলছি, তো বলার পরে বলতেছে যে এই ধরনের কাজ কেন করছো আজকে যদি তোমার কিছু তো হয়ে যেত। তখন আমি জিজ্ঞাসা করলাম যে প্রবলেমটা কি ছিল, রাত্রে অনলি কথা বলতেছি আর তখন ফোনটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর সকালে আমি ফোন দিলাম, তখন থেকে ফোনটা বন্ধ 27 দিন 25 দিন হয়ে গেল, তখন পর্যন্ত ফোনটা স্থির
25 দিন পর্যন্ত,
হ্যাঁ 25 দিন পর্যন্ত ফোন বন্ধ ছিল। একটা মানুষের তখন সিচুয়েশনটা কোন পর্যায়ে দাঁড়ায় যেহেতু আমি রিয়েলি ভাবে তোমাকে লাভ করতেছি, তো আমার সাথে এরকমটা কেন করলে। তখন ও আমাকে সব বিস্তারিত ভেঙে বললো যে তখন অরাম্মু যখন আমি রাত্রে ফোন দিই তখন ও ঘুমায়নি, যখন ও ফোনটা কেড়ে দেয় তখন অরাম্মু তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, তখন ওই ও তাসকিনা ফোনটা কেড়ে দেয়, তখন ও ঘুমানো একটা ভাব ধরেছিল। তখন আমি যে নেক্সট টাইম 25 মিনিট পর কিংবা 20 মিনিট পর যে ফোনটা দিই লাইটে যে ফোকাসটা মোবাইলে যে ফোকাসটা ওইটা ঘর নিবানো ছিল, তো ওই ফোকাসটা মানে অরাম্মু দেখে ফেলছে। দেখে ফেলার পরে সকালবেলা আম্মু ওকে প্রচন্ড প্রেশার দেয় তো এত না আপনি কি ফোন দিয়েছিল তোকে, অবশ্যই তুই কারো না কারোর সাথে কথা বলো। তখন অরাম্মুর আছে এই জিনিসটাও ধরা পড়ে গেল, তো ও এগুলো আমাকে বললো। এখন ও যে কথা বললো তখন দেখতেছে ওর কোনো দোষই নেই এখানে। আমি তো ঠিক আছে তোমার মা হয়তো বা খুব ভালো মানুষ, তো যাই হোক তো মা শেয়ার করছে সব কথা, হ্যাঁ শেয়ার করছে মা মোটামুটি ভাবে আমাকে খুব ই করলো ই করছে যে জেনে ফেলছে যে আমি তোমার সাথে কথা বলছি। তো আমি বললে ঠিক আছে তো আমার জেনে ফেলতেছে জেনে ফেলছে, তো মোটামুটি ভাবে ওই হ্যাঁ কথা চলতেছে। তো যাই হোক ব্যবস্থা সমনার সাথে কথা হচ্ছে, আমার বোনের সাথেও অনেকবার কথা হচ্ছে, এখন আমি একটু সিরিয়াস বেশি হচ্ছে যে তোমার সাথে মিট করো। এখন ও আমাকে বলতেছে যে আজ না এই মাস পরের মাস আসো, ও একটা জব করে সরকারি যে একটা ই আছে ওইখানে একটা জব করে, এখনো অনলি ওইখানেই আছে জব করে। তো আমাকে বলতেছি যে হ্যাঁ একটা সময় নিয়ে দেখা করবো, অবশ্যই দেখা করবো, কিন্তু আমাকে টাইমটা দিতেছে এরকম ভাবে যে এই মাসে আসো, যখন এই মাস যাচ্ছে তখন বলতেছে এই মাসে আসো, ও আমাকে সোনা লক্ষ্মী করে এরকম ভাবে বুঝায় রাখবো। মানে আমাকে মানে টোটালি ও আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম, মানে এতটা
বিশ্বাস। সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, আপনি বুঝতেন যে হ্যাঁ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, যা হয় আর কি মানুষের।
আচ্ছা যাই হোক ওটা আমি করতাম, বলতেছি মিট করো মিট করো, ও আমাকে মানে ঘুরাচ্ছে বুঝতে পারতেছিলাম না। তো একবার যে আমি টিকিট কনফার্ম করলাম যে আমি আজকে যাবই, আজকে আর মিস করবো না, কাউন্টারে চলে আসলাম, কাউন্টারে চলে আসা ওকে ফোন দিলাম যে আমি কিন্তু গাড়িতে উঠতেছি, তখন বলতেছি না আপনি আজকে গাড়িতে উঠবে না তুমি কানে পড়াশো। ওইখান থেকে আমার রিটার্ন আমার বাসায় ফিরে যেতে হয় পরবর্তীতে আমি আর কি করবো। তো যাই হোক বললাম যে তুমি কাজটা ভালো করো না, তো বলতেছি পড়াশো। তো এর মাঝে একটা ঘটনা ঘটতেছে, ফ্যামিলি ওকে প্রেশার দিচ্ছে, ফ্যামিলি প্রেশার দিচ্ছে ওকে বিয়ে দিবে। যেতে হবে এদিকে আরেকটা ছেলের সাথে ওনার মেয়ের একটা রিলেশন আছে, অনলি কিন্তু আমি ওদের ফ্যামিলির সাথে মিট করতে চাচ্ছি, এবং আমি কিন্তু মেয়েকে বারবার প্রেশার দিচ্ছি যে তুমি আমার ফ্যামিলির সাথে কথা বলো, না হলে আমার ফ্যামিলিকে পাঠাই আমি সেটা করো, একটা ব্যবস্থা করো, না হলে আমাকে আসতে তো আমি তোমার ফ্যামিলিকে তোমার ফ্যামিলি ফেস হবো, তুমি যে কোনো একটা করো। ও বলতেছি যে আমি দেখতেছি ব্যাপারটা, ও আমাকে এই বলে মানে বুঝায় রাখতেছে, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি যে তুমি কিন্তু আমাকে দেখা করতে দাও, দেখা করতে দাও, তুমি আমার সাথে দেখা করো আমাকে আসতে দাও। ও বলতেছে এই মাসের পরের মাস আসতে, এরকম ঘুরে ঘুরে রাখতো, কিন্তু এদিক থেকেও আরেকটা কমপ্লেন আমাকে কাকে গুড় দিচ্ছে যে ওকে ওর ফ্যামিলি প্রেশার দিচ্ছে, পছন্দ হওয়ার প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, কিন্তু দুজনেকে প্রেশার দিচ্ছে এমন এক জায়গায় বিয়ের জন্য প্রেশারটা দিচ্ছে শীতল দেবর সাথে। ওর হাজবেন্ড যে মারা গেছে ওনারা দশ ভাই ছিল, ওই দশ ভাইয়ের ভিতরে ওই হাজবেন্ডটা ছিল মেজ, এবং ওই দশ ভাইয়ের ভিতরে যে একবারে মানে লাস্ট যে ভাইটা আছে ওই ছোট ভাইটার সাথে ওর বিয়েতে দেওয়ার জন্য ওর বাবা মা প্রচন্ড ভাবে খুব সিরিয়াস হয়ে গেল, মানে ওকে খুব প্রেশার দিচ্ছে যে এখানে তোর বিয়ে করতে হবে, অন্য কোথায় তোর বিয়ে করতে সম্ভব না। কিন্তু আমার ট্রাই করার জন্য যে আমি ওর প্রতি কতটুকু ভালোবাসা আছে কিংবা ওকে আমি কতটুকু বিশ্বাস করি কিংবা ওকে কতটুকু আমি ভালোবাসা আন্তরিকতা আছে, এইটাকে আমাকে ট্রাই করার জন্য অন্য একটা মেয়েকে দিই, ওর একটা কাজিন না আপন বোন সেটা আমি এখনো কনফার্ম হতে পারিনি। তো ও আমাকে ট্রাই করতে হবে যে আমি অন্য কোনো মেয়ের প্রতি কোনো আকৃষ্ট হই কিনা, কিংবা না আসলে আমি রিয়েল হবে ওকে চাচ্ছি। তো পরবর্তীতে ধরা খাই, ও ধরা খাই ওকে বললাম যে তুমি এই কাজ কেন করতেছিলে, যাই বলে চলে গেল সেটা যে এদিক থেকে ওই যে যে কথা ছিলাম সেটা হলো যে ওর প্রেশার পড়তেছিল প্রচন্ড ভাবে প্রেশার পড়তেছিল। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি সেখানে করো আমাকে এনে রাখতে দাও, এটা হলো না। তো হঠাৎ করে একদিন সন্ধ্যা রাত্রে কথা হচ্ছে, তো আমাকে বললো যে ষোলো তারিখে ওর দাদু অসুস্থ, মানে দাদু অসুস্থ, ওর আব্বু দেখতে যাবে ওদের গ্রামের বাড়িতে নোয়াখালীতে, ওদের স্থানীয় বাড়ি নোয়াখালী, নোয়াখালী যাবে। তো আমাকে এই কথা বললাম বলে ঠিক আছে আব্বু যাবে ভালো কথা, দাদু অসুস্থ দেখতে যাবে। পরবর্তীতে আব্বু ওইখানে গেল না, তো আমি আর জিজ্ঞাসা করিনি। পরবর্তীতে বিকেলে ষোলো তারিখে রাত্রে আবার জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার তোমার আম্মু, তোমার আব্বু গেছে এখানে, দাদু কি অবস্থা? তো ও আমাকে বলতেছে যে না আব্বু তো যায়নি। আমি কেন আব্বু বলতেছে যে এই অবস্থায় আছে এখন, তো সব পরিবারটা নিয়ে গেলে সবথেকে বেটার হবে, সব এক নজর হয়তো দেখি বৃদ্ধ মানুষ কিনা কি হয়ে যায়, সবাই একটা হয়তো বা এক নজর দেখুক, এটাই মানে সবার ইচ্ছা, সবাইকে নিয়েই আব্বু যেতে যাচ্ছে। যখন যখন ওই কথাটা বলতেছে তখন আমার ভিতরে খুব মানে মোচুর পেটে উপর একটা না আসলে ব্যাপারটা এরকম না, অন্য একটা সিচুয়েশন এখানে দাঁড় করা, যেহেতু মেয়ে রাজি হচ্ছে না বিয়েতে, আমার ভিতরে আমি যে সন্দেহ ছিল ওকে আমি ফ্লাশ করে বললাম যে দেখো এটা এইভাবে না, এটা অন্যভাবে কোনো একটা তোমাকে ব্লাকিং করবে, আমি ডাইরেক্টলি ওকে বলে দিলাম। ও কোনোভাবে বলতেছে যে না এটা তো সম্ভব নয়, এরকম কোনো আবাস পেলাম না। আমি বলতেছি এরকম আবাস তোমাকে দিবে মেয়েকে, যেহেতু তুমি রাজি হচ্ছ না তোমাকে কোনো আবাস দিবে না, তুমি সাবধান করো তুমি যেও না এখানে। তবু আমাকে বুঝালো যেহেতু অসুস্থ মানুষ দেখতে যাচ্ছি এখানে তো অন্য কোনো ওয়ে থাকার কোনো কথাই নেই, ইম্পসিবল। তো আমাকে এই ধরনের কিছু কথা বলে বুঝতে দিয়ে রেখে আমাকে বলো যে ঠিক আছে ষোলো তারিখে রাত্রে বলো সতেরো তারিখ করে শুনে যাবে গ্রামের বাড়িতে নোয়াখালী যাবে, তো ঠিক আছে যাও ভালো কথা নোয়াখালী যাও। তো যাওয়ার পরে ওকে ফোন দিতেছি, সারা রাত্র কথা হয়েছে ষোলো তারিখে, সারা রাত্র কথা হয়েছে, তখন ওদিন একটু বেশি কথা হয়। তো ষোলো তারিখে মানে ঘুম হয়নি ওর, ওই অবস্থায় ষোলো সতেরো তারিখে সকালে ও বলতেছি ফোন দিবে, কিন্তু তো গাড়িতে ও যাচ্ছে তখন ফোন একবার গাড়ি তুলছি তখন আমাকে ফোন দিয়ে বলছে যে আমি গাড়ি তুলছি বাট এখন পরে কথা বলবো। তো আমাকে এই কথা বলে ফোনটা রেখে দিল। তো ও আমি তখন ফোনের আশায় ছিলাম, তখন দুইটা তিনটা বাজে, ও ফোন দিতে 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 পরে রিসিভ করলো। তো রিসিভ করে আমাকে বলতেছে যে শোনা আমি তো অনেক মানুষজন গেস্ট আসছে এখন কথা বলতে পারবো না, যেহেতু অনেক গেস্ট আসছে অন্যরকম, তো আমি কথা বলতে পারবো আমি তুমি খাওয়া দাওয়া করার জন্য, আমি জানি যে আমি খাওয়া দাওয়া নিয়ে খুবই একটু ই করি। তো এক পর্যায়ে আমাকে বুঝালো, আমি বললাম যে না তুমি কথা বললো আমার সাথে একটু আমার ভালো লাগতেছে না, তুমি এখানে গেছো কিন্তু আমার মনটা চটপট করতেছে।
গেছে মানে হচ্ছে কি ওর বাবার বাড়িতে গেছে,
ওর বাবার বাড়িতে মানে দাদুকে দেখতে গেছে,
আপনি কনফিউজ আসলে ওখানে নিয়ে গিয়ে অন্য কিছু বিয়ে দিয়ে পড়ে
রাখ। হ্যাঁ এটা নিয়ে আমি মানে ওকে বুঝ এইভাবে কথা ওকে ভাইয়া জুড়েও দিচ্ছি ব্যাপারটা, কিন্তু তবু ও আমার বলছে যে আমারও একটু ভয় করতেছে। ঠিক আছে ভয় করতেছে, আমি বলছি যে এরকম যদি কিছু দেখো তাহলে তুমি আমার সাথে সাথে নক করো, আমি নোয়াখালী যাবো ওইখান থেকে তোমাকে নিয়ে আসবো, তোমার বাবা মা সামনে থেকে পর্যন্ত বসলে আমি নিয়ে আসবো, কোনোভাবে আমার গার্লফ্রেন্ডকে আমি হারাতে পারবো না। আমি ফোন দিচ্ছি তবু রাত্রে সাড়ে বারোটার দিকে ফোন রিসিভ করলো, রিসিভ করে বলে বলতেছে তো আমি বলতেছি কি এখন কি আপনার পাশে কি সব সব মানুষ বসে রয়েছে, এইভাবে কথাটা বলতেছি। তো বলতেছে শোনা রাখ করো না আম্মু যে না এখন আমার পাশে আছে, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি, এই কথা বলে ফোনটা রেখে দিল। সতেরো তারিখ তখন মার্চের সতেরো তারিখ দুই হাজার চোদ্দ মার্চের সতেরো তারিখে, মার্চের সতেরো তারিখে এই ঘটনা ঘটতো, ও আগে ফোন দিল তো দূরের কথা, ও এখন আমি উল্টো আগে ফোন দিচ্ছি আধা ঘন্টা এক ঘন্টা পর দেখে ফোন দিতেছিলাম, আমি নিজে ফোন দিলাম, ফোন দিতেছি যেহেতু ওখানে গেছে আমার ভিতরে তো একটা মানে অনেক খারাপ, তো খুব প্রচন্ড খারাপ লাগতেছে ভিতরটা কিরকম কিরকম লাগতেছে, আমার ভাব লাগতেছে মিস করলাম তবু গেল, তবু আমি ওকে মানে ফোন দিচ্ছি, ও ফোন ধরতেছে না ধরতেছে না ধরতেছে না। পরের দিন মার্চের আঠারো তারিখে ঠিক দুপুর সাড়ে বারোটা বাজে ফোনটা রিসিভ করে বলে, তখন রিসিভ করে কান্না শব্দ কান্না কণ্ঠে আমাকে বলে যে সাগর আর ফোন দিয়ে কি হবে, আমাকে আর ফোন দিও না, মনে করবে তোমার মায়া মরে গেছে। আমি আমি জিনিসটা হয়তো আমি এইভাবে নিতে পারিনি, মাইনা নিতে পারছি না ব্যাপারটা কোনোভাবেই না, কি তুমি এটা কি ধরনের কথা বলো? ও এই কথাটা বলার সত্যি আমি কিছু কথা জিজ্ঞাসা করবো, সাথে সাথে ফোনটা কেটে দিই। তাও বিধুত কাজ করতেছি যে না কিছু একটা ঘটনা তো ঘটে গেছে, যে যাই হোক পরবর্তীতে আমি কি বললাম, আমি খুব কান্নাকারি করতেছিলাম লক্ষ্য।
যে এই সময়টাতে আপনার বিজনেসের কি অবস্থা?
আমার বিজনেস আমার তখন যাচ্ছি না, বিজনেসে যাচ্ছি না, অলরেডি আমার তখন আমার বিজনেস মানে আমার যেতে শেয়ার ও দেখছে আমার ছোট ভাই আছে।
মানে আপনি পুরোপুরি অফ বিজনেসে?
আমি অফ মানে উনি আমি কিন্তু
টাইম যাওয়া আসার উপরে আছেন,
যাওয়া আসার উপরে আমার ফোনে কথা বেশিক্ষণ ওই ফোনে যা হতো ফোনে হতো।
যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে আমরা বলতে চাই যে অজানার প্রতি আমাদের কৌতূহল আছে, সেখানে যদি বয়স, সিচুয়েশন, ভালো লাগা সবকিছু যদি পারফেক্টলি কাজ করা শুরু করে এবং সেটা যদি মিসগাইডেড হয় সেটা আপনার জীবনে কত বড় ভুল বা অপরাধ হতে পারে আমরা সামনে আসছি। এতক্ষণ ধরে যারা শুনছেন তারা অনেকেই আজকে এই সাগরের সাথে নিজেকে মিল খুঁজে পাবেন, কিন্তু পরবর্তী ঘটনার জন্য কি প্রস্তুত আপনারা আছেন? আমরা আসছি একটু পরে, বলুন। তারপর
পরবর্তীতে আমি ওখানে ফোন দিলাম, ফোন দেওয়ার পর দেখি ফোন বন্ধ, আধা ঘন্টা দিতেও ফোনটা বন্ধ করে দিলাম। আমার প্রচন্ড কান্না করতেছিলাম তখন, প্রচুর ছটফট করতেছি। তো আমি দুদিন ওয়েট করলাম, দেখলাম যে ওর থেকে কোনো মানে ফিডব্যাক কোনো আমাকে ই করা হয়নি, কোনো ফোন আসে কিনা কিংবা কোনো কোনো রেসপন্স করা হয় কিনা, আমি ওই আশাতে ছিলাম। দুই তিন দিন আমি ওয়েট করছি, ওয়েট করার পর দেখি যে না ও ফোনও বন্ধ করা হয়নি টোটালি, কিন্তু ও ফোন খুলতেছে না এবং আমার সাথে ও কোনো যোগাযোগই রাখছেন না। নেক্সট টাইম আমি যেগুলো আবার ও আমাকে ঠিকানাগুলো বলছিল ওগুলো আমি লেখে রাখছি, মনে মনে কিছুটা রেখে রাখছি, আর বাবার নাম ছিল ওগুলো আমি মোটামুটি ভাবে আমি কিছু করে রাখছি। আমি কি করলাম পরবর্তীতে আমি সরাসরি চিনে আবার চিনে নিলাম, যেহেতু আমার ফ্যামিলি পুরো ব্যাপারটা জানতো যে সাগরের সাথে আমার মেয়ের অ্যাফেয়ার, ভাই বোন মা মানে এখানে টোটালি ফ্যামিলিটা জানতো, বাবা ছাড়া টোটালি ফ্যামিলিটা জানতো, কিন্তু যে ভদ্রলোক জানতো না সে ভদ্রলোক আমি এখনো শুদ্ধ রেখে তার উপরে কথা বলতেছি, সে সম্মানে একজন ব্যক্তি। যাই হোক আমি চিরম চলে গেলাম, তো হালিশহর গেলাম। তো হালিশহর আমি যাওয়ার পথে যে আমি এরকম একটা মানে বোর চাতা নামাই দিচ্ছে, তো মানে একটু নীরবতা ছিল, আমার একটু ভয়ও ছিল যেহেতু ফার্স্টে আমি যাচ্ছি, তো আমি কি করব। তো আমি একটা চন্দ্রের দোকান আছে চাটা বিক্রি করে ওইখানে একটা বেঞ্চের উপরে বসা, তো বৈশা মোটামুটি ভাবে ফর্সা হওয়ার আশা আর কি, আজান হচ্ছে তখনও মানে আজানের সাথে সাথে মানে আমি কান্না করতেছি যে আল্লাহ কি অপরাধ করছিলেন আমার সাথে, ও কথাগুলো বারবার মনে
হচ্ছে তো মেয়েটাকে আপনি একবার
দেখি না দেখিনি। তো যাই হোক, তো রিক্সার ড্রাইভার আমাকে হালিশহর নিয়ে গেল, এখন দক্ষিণ হালিশহর উত্তর হালিশহর দুইটা হালিশহর, এবং আমাকে হালিশহর ঠিকানা বলতো, এখন কোন হালিশহর ওর বাবা থাকে কি বা ও থাকে সেটা তো আমি জানি না। তো যাই হোক আমি ওই পাশে গেলাম, তো রিক্সা থেকে নেমে আমি শিরিকোটা মতন ছিল ওখানে বসে খুব কান্না করতেছি, কি করবো আল্লাহ আমি কোথায় যাবো, আমি ওকে কোথায় খুঁজবি এই মুহূর্তে, আর যেহেতু ভাবে আর বাবার নামটা জানি আর বাবার দোকান কোথায় আছে সেই তো আমি কোথায় খুঁজবো, এত বড় শহরটা আমি খুঁজে বাই করবো কীভাবে। তো যাই হোক আমি আল্লাহর নাম নিয়ে একটা দোকানের শাটার খুঁজতেছে, মানে সকাল টাইম তো তো শাটারটা খুঁজতেছি, এর ভিতরে ওর বাবার দোকানের কথা মনে পড়ে গেছে আবার হঠাৎ করে, যে ওর বাবার না দোকান আছে যেহেতু হোমিওপ্যাথি একটা দোকান আছে, তো যে কটা হোমিওপ্যাথির দোকান আছে সব কটার ভিতরে আমি খোঁজ নিব এই নামে কোনো লোক আছে কিনা, যেহেতু আমি তো নাম জানি। তো আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছি যে ফার্স্ট টাইম পশ্চিম দিকে নক করলাম মানে ওদিকে মুভ করলাম, পশ্চিম দিকে মুভ করার পরে ওই রাস্তা দিয়ে 14 নং ব্লকে ঢুকলাম, 14 নং ব্লকে ঢোকার পর আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এমুক নামে এমুক ব্যক্তি ওনার ফার্মেসিটা কোথায়, উনি আমাকে বললো যে হ্যাঁ ওই সামনে গেলে আর দুটা ফার্মেসি আছে, দুটা হোমিওপ্যাথির হার্বাল সেন্টার আছে, আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন। তো ফার্স্ট টাইমটা যখন গেলাম ওখানে দেখলাম যে হোমিওপ্যাথির হার্বাল সেন্টার, তো যখন এটা দেখলাম তো আমি অপর সাইডে রং সাইডে ছিলাম, তো ওইখানে বসে সিগারেট খাচ্ছি, সিগারেট খাওয়ার পরে মানে খুব টেনশনে ছিলাম, তো সিগারেট খাচ্ছি এই ফার্স্ট টাইম যখন সিগারেট খাওয়া শুরু করি, তখন আমি বলতেছি যে যদি ওর বাবার দোকান হয়েই থাকে যদি এটাই কনফার্ম হয় তাহলে আমি যে কি বলবো ওর বাবাকে, যদি ওনার মেয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা করতে গেলে সিন্ডেড হয়ে যাবে এখানে, তো আমি খুব ভয় পেতেছিলাম। ভয় পাওয়ার পরে এক পর্যায়ে আমি ওখানে গেলাম যে উইকেটের পেশেন্ট সেজে আর কি ওইখানে যাওয়ার একটা ভূমিকা নিলাম, যেটা পেশেন্ট সেজে হয়তো আমার সাথে কথা বলবো বেশি মনে কি বলে, তো এরকম যেহেতু সরাসরি যে আমি কথাটা বলতে পারবো না, তো যে একটা পেশেন্ট সেজে হয়তো বা যেতে হবে, তো আমি কি করলাম ওখানে অনেক পেশেন্ট ছিল না, যেহেতু উনি একটু ফ্রি হলো, ফ্রি হওয়ার পর আমি ওখানে গেলাম, যার পর সালাম দিলাম, সালাম দেওয়ার পরে উনি আমার মুখে টাকা ছিল অনেকক্ষণ মানে এইভাবে টাকাই ছিল, তো ওনার যে কথার স্ট্যান্ডগুলো মানে খুবই ভালো, খুব কড়া কড়া কথা বলছিল, কিছু কথা বল জিজ্ঞাসা করতেছে আমাকে এরকম ভাবে আপনি নাম আপনি কোথায় থাকেন আপনি এই ধরনের কিছু কথা জিজ্ঞাসা করতেছে, আমি কিছু সুযোগই পাচ্ছি না বলার, তা আমি বলতেছি যে আমি সাগর বাট আমি অরঙ্গা থেকে আসতে, যেহেতু আমি যদি আমার ঢাকার ঠিকানাটা বলি তাহলে প্রবলেম করে যেতে পারে। তো যাই হোক, উনি আমাকে কিছু কোশ্চেন করলো, তো এক পর্যায়ে দেখা যেতেছে আমি ওনার পার্সোনাল কার্ডে আসছি, ওনার পিন নম্বরটা
ডং করে আরো একটি শব্দ আমরা শুনতে পেলাম, তার মানে আমাদের আরো একটি বিরতিতে যেতে হবে এই পর্যায়ে। সাগর, আপনাকে থামাচ্ছি আমি, আমি এখান থেকে ফিরবো। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা ফিরবো, এক সাগরের জীবনের সবচাইতে ভয়াবহ যে ভুল, সেই পার্টটি উপস্থাপিত হবে রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। যারা এখন পর্যন্ত ইকুয়েশন পাননি, হিসাব পাননি যে কোন দিকে ভুল হচ্ছে, তারা জাস্ট অবাক হয়ে যাবেন যে ওর ভুলের মাত্রা আসলে কতটুকু, কত ভয়াবহ। ইভেন সে এখন পর্যন্ত ভুলের মধ্যে রয়েছে। যখন আমরা শুনেছিলাম প্রথম তার কাছ থেকে, আমরা আসলে টলারেট করতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই জায়গাটি থেকে তাকে ওকে করেছিলাম আমাদের এই যাহা বলিব সত্য বলিব বলার জন্য। সেটা হচ্ছে সমাজ এরকম ভুল আমরা অহরহই করে চলেছি, এত বড় ভুল প্রত্যেকের জীবনে যাতে না হয়, কারণ এই রকম ভুলের কোনো মাশুল হয় না। প্রিয় শ্রোতা, আমরা সেখান থেকে ফিরতে চাই যেখানে আমরা স্টপ করছি। তবে তার আগে আপনাকে বলছি, আমাদের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio89.2। এবং একই সাথে বলতে চাই, যারা কনফেস করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব শেষ পার্টে। সময় রাত একটা, আর যে কিবলি আপনার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার রাজ্যে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা ফিরতে চাই সাগরের জীবনের সবচাইতে ভয়াবহ অধ্যায়, যেটা এখন উন্মোচিত হবে। সাগর, শুরু করুন। ওই মেয়েটাকে আপনি বললেন, হ্যাঁ তারপর
তোর বাবার কাছে গেলাম, তো ওই নাম্বারটা দিয়ে দিলাম, ওই মেয়েটাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপনি চং আসছি, তো ও কোথায়? তো ওই মেয়েটা আমাকে বলতেছে তখন ও তো বিয়ে হয়ে গেছে। আমি তখন আরো বিষয়টা ক্ষতি কি বলছে, তখন মেয়েটার সাথে প্রচন্ড কান্না করতেছে। আমি এটা কি বলতেছেন আপনি, এটা সম্ভব না, আমাকে ছেড়ে যাবেন, কথা দিচ্ছে আমার সাথে, আমাকে কথা দিচ্ছে, আমাকে ছেড়ে যাবেন না। আর আমি তো রিয়েলি ওকে ভালোবাসি, কেন তাহলে আমার সাথে এরকম করবে? আমি কখনো মনে করবো মেয়ের সাথে আমি বলে দিচ্ছি আমি চিরম আসছি, এবং কে আমি টিটে আমি বলে দিচ্ছি ওকে, যার বাবার সাথে আমার অলরেডি অনলি ফেস টু ফেস কথা হয়ে গেছে, মানে ওনার ফেস হয়ে গেছি। তো শুধুমাত্র ওনার সাথে আমি আমার পরিচয়টা গোপন রেখে আমি ওনার কাছ থেকে ওনার সেল নাম্বার নিয়ে এসছি, ওনার সাথে কন্ট্যাক্ট করবো, মানে এরকম একটা পরিস্থিতির মাধ্যমে আমি বললাম। ও আবার ওদেরকে নোক করে দেবো যে এরকম এরকম সাগর কিন্তু ওর জন্য চলে আসছে। তো যাই হোক, ওই অবস্থায় ছিলাম তখন আমি আমার বাবাকে বিকেলে ফোন দিলাম, সাথে সাথে কার্ড নাম্বারটা পাওয়ার পরে আমি নাম্বারটা ফোন দিলাম। ওনাকে আমি বললাম যে আপনি মেয়ের সম্বন্ধে আমি একটু কথা বলতে যাচ্ছি।
কাকে ফোন দিলেন?
মেয়ের বাবাকে, মায়ের আব্বুকে ফোন দিলাম। আমি জিজ্ঞাসা করলাম মায়া কোথায়। তো উনি মায়া, যখন মায়ের কথা জিজ্ঞাসা করতেছে, উনি উনি বলতেছে মায়া, মানে উনি একটু আসতে গিয়ে গেছে মায়াকে। তো আমি বলতেছি মায়াকে, মানে আপনি বড় মেয়ে কোথায়? যখন বড় মেয়ের কথা জিজ্ঞাসা করতেছে, উনি আমাকে উল্টো এমন একটা কোশ্চেন করলো, উনি আমার অ্যাবিলিটির কথা জিজ্ঞাসা করলো, আপনার অ্যাবিলিটি কি আছে? মানে আমি বলতেছি আশ্চর্য ঘটনা, মানে আপনি তো আশ্চর্য মানুষ, এখন আমি ওনাকে কিছু বলতে পারতেছি না। আমি জিজ্ঞাসা করতে আপনি মেয়ে কোথায়, উনি আমার জিজ্ঞাসা করতেছে আপনার অ্যাবিলিটি কি আছে। উনি এই কথা বলে সাথে সাথে ফোনটা, আমার নামটা বলে ফেলছি, ঢাকা থেকে ফোন দিচ্ছি, নামটা বলছি, উনি ফোনটা কেটে দিয়ে উনি আমার যেগুলো লাঞ্চের টাইম ছিল উনি বাসায় গেল। বাসায় যাওয়ার পর মায়া তখন ওনাদের বাসায় ছিল, মাতৃ বাড়িতে ছিল। তো ও উনি যা ওখানে আমার ফ্যামিলিকে বলছে, যে সাগর নামে একটা ছেলে ঢাকা থেকে ফোন দিচ্ছে, উনি আমার বড় মেয়ের সম্বন্ধে নাকি আমার কাছ থেকে জানতে চাচ্ছে, যেহেতু এর আগে কিন্তু ওরা জেনে গেছে। এই ফাঁকি মায়া কি করছে, মায়া আর একটা মামাতো ভাই বুইতে পড়ে, আমাদের বুইতে পড়ে, ও আমাকে ফোন দিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছে কি আপনি সাগর ভাই? আমি হ্যাঁ সাগর ভাই। তো আপনি কোথায় আছেন? আমি চিটংমার। আমি যাবো সত্য বলতে চিটংমারতে। আমি জিজ্ঞাসা আপনি কে? ও বলতেছি যে আমি মায়া, মামাতো ভাই, আমি কাজিন অর্থাৎ। তা আপনি ওর কাজিন ঠিক আছে, ভালো কথা। আপনি কি বলতেছেন, মায়া কোথায়? আমি ওর জিজ্ঞাসা করবো মায়া কোথায়। ওর তো বিয়ে হয়ে গেছে, তো আপনি কেন এরকম ব্যাপার করছেন? আপনি ওখানে গেছেন কেন? আপনি আঙ্কেলকে ফোন দিচ্ছেন, আপনি সাথে যোগাযোগ করছেন, আমি যোগাযোগ করবো না? আপনার কি বলেছেন যে আমার ভালোবাসা মানুষকে আপনারা এইভাবে নিয়ে যাবেন, আর সেটা আমি কি দিয়ে দিবো? এটা কি সম্ভব? আপনি কি বলেন? তো ওর সাথে অ্যাকচুয়ালি অনেক কথা তর্ক তর্ক, আমাকে বিভিন্ন ধরনের বাজে ধরনের কিছু কমেন্টস করে বাজে কথা বলে। আমি সেটা ইয়ে ঘোর পাকে বেঁচে ছিলাম, মানে সেন্স ছিল না, মেন্টালিটি অনেক ছিল, শর্ট ছিল। তো যাই হোক, আমি ওর সাথে কথা কাটাকাটি করি না। তো লাস্ট মানে একটা জিনিস বুঝতে পারছিলাম তখন, যে ওরা কোনোভাবেই আমার সাথে মায়ের সাথে যোগাযোগ করতে দিবে না, কোনোভাবেই মানে কোনো কথা বলতে দিবে না। তো এক পর্যায়ে তখন আমি ওই মামাতো ভাইটাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া প্লিজ একটা রিকোয়েস্ট করি, মায়ের সাথে আমাকে শুধু একটিবার অন্তত কথা বলার সুযোগ করে দেবো। তখন ও আমাকে বললো ঠিক আছে আপনার রিকোয়েস্টে আমি রাখবো, মায়াকে আমি বলবো। তো যাই হোক, তখন মার্চের 27 তারিখ তখন ও আমাকে রিকোয়েস্টটা রাখলো, মায়া আমাকে ফোন দিল বিকেল 5টায় আমাকে ফোন দিল। অনলি কিন্তু আমার ফ্যামিলির থেকে কিন্তু ওই একই, তার আগে যেরকমটা করছে তখন কিন্তু একই সিচুয়েশনটা করছে, কারোর কাছে বলে আসেনি না, বলে চলে আসছে ফ্যামিলি ফোন দিচ্ছে, ফ্যামিলি মোবাইলে চার্জ, মোবাইল খোলা।
তখন
আমি চিটাগাং
থাকেন কোথায় আপনি?
তখন তখন আমি অনলি এমন কিছু কিছু আমি রাস্তায় তখন দিন যাপন করছি, আমি আসতেছি এখানে রাস্তায় কোনো হোটেলে কোনো গেস্ট আছে কোথাও উঠি নেন, টাকা আছে উঠি নেন। অনলি আমি তখন না খাওয়া অবস্থা, না খাওয়া একবার বেহাল অবস্থা ছিল আমার তখন। আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম, এমন একটা ফ্যামিলি ছিল হয়ে, তবু এতটা রাস্তা ছিল যেখানে পড়ে থাকি সে সিচুয়েশনে ছিলাম। তো যাই হোক, আমাকে ও বললো আমার রিকোয়েস্টটা রাখো, মায়া ফোন দিন আমাকে। এখন ও যে মোমেন্টে কথা বলতেছে এখন আমার খুব খারাপ লাগতেছে, আমি তো অনলি কান্না করতেছি, তবু আমি ওকে বললাম যে আমি তো সুইসাইড করে ফেলবো, তুমি যে ধরনের কথা বলতেছো আমি সুইসাইড করে ফেলবো, আমার বাঁচার কোনো রাস্তায় তুমি রাখো না। তো আমাকে বললো যে আমার কিছু করার নেই, আপনি ঢাকা ফিরেছেন। আমি বলতেছি ইম্পসিবল, আমি তোমাকে না নিয়ে ঢাকা যাবো না, যদি তোমাকে দিদি থাকেও তারা সেটা তোমার এখন তো ফ্যামিলির সাথে তুমি বুঝবে, আমি বুঝতে যাবো না, মানে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে দিতে পারবো না, ইম্পসিবল। আমি ডাইরেক্টলি ওকে এইভাবে বললাম। তো বলতেছে যেটা কখন সম্ভব, আমি বলতেছি সম্ভব কি সম্ভব না সেটা জানি না, তবে তুমি বেশি বাড়াবাড়ি করো না, এই দুটো আমি সুইসাইড করছি, যেহেতু তুমি জানো তার আগে আমি অনলি একভাবে একটা ঘটনা ঘটেছি তোমার জন্যে, এখন তুমি কি চাও এরকম করতে? ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে, আমার ফ্যামিলি থেকে তো পাগল হয়ে গেছে দিকে সবাই, কান্নাকাটি করতেছে আমারও একই, যে জানে যে চিটং চলে গেছি, এটা তো তারা নিশ্চিত হইতে পারছে কিছুটা, ফোন ধরতেছি না তারা বুঝতেই পারছে। তো মেয়ের সাথে যখন কথা হয়েছে তারপরে 27 তারিখ তখন মার্চের 27 তারিখে সন্ধ্যার সময় বিকেলে ওর সাথে কথা হয়েছে, বিকেলে কথা হইতেছে হইতেছে রানী অবস্থায় তখন আমার বাসা থেকে ফোন গেল, ফোন রিসিভ করলাম, আমার বড় আপা তখন ফোন দিচ্ছে, বড় আপার সাথে কথা বললাম, তখন আমি খুব কান্না করতেছিলাম, তখন আম্মু কান্না করতেছিল, সবাই কান্নাকাটি করতেছিল, সুমনা জিজ্ঞাসা করতেছে ভাইয়া তুই কোথায় আছো, তাহলে একটু বলি যাসনি এমন করতেছিস, তুই কি আমাদের মাতৃছাস? তো এই কথা বলার পর আমি খুব কান্না করতেছি, এগুলো আমার ফ্যামিলির সবাই শুনতেছে কিনা, যেহেতু ফ্যামিলি একসাথে হয়ে গেছে সবাই। তো আব্বু এই ভিতরে ইয়ে অবস্থা ছিল, তো সুমনাকে আমি কিছু বলিনি, এর ভিতরে আম্মু আবার কিছু কথা বলতে মানে টুকটাক মানে ই হয়ে গেছে আর কি, সবাইকে একটু একটু করে কথা বলতেছে আমার সাথে, সবাই কথা বলার চেষ্টা করতেছে একটু একটু করে, মানে এর থেকে হাইকার নিয়ে কথা বলতেছে, হের থেকে হাইকার নিয়ে কথা বলতেছে, মানে এরকম করে। তো লাস্ট পর্যায়ে যখন সুমনার কাছে আমি সমস্ত যে আমার ছোট বোনটার কাছে আমি সব শেয়ার করি, তো ওর কাছে আমি বলে ফেলছি যে সুমনা এরকম এরকম ওর নাকি বিয়ে দিয়ে ফেলছে, তার করে ও আব্বুকে বলে ফেলছে যা আব্বু এরকম এরকম মায়াপুর বিয়ে দিয়ে ফেলছে। যখন আব্বু এই কথা শুনছে তখন আব্বু বসা ছিল, তো ওই বসার থেকে দাঁড়ায় গেছে, যখন আব্বু একটা প্রেশার পড়ে দিয়েছে আব্বু সাথে দিয়ে নিচ্ছে, আব্বু স্পটে ডেট হয়ে
আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, মানে আপনার বাবা এরকম ভাবে সিনক্রেট কেন করবে,
সিনক্রেট করে কেন করবে? আমার প্রতি যে আত্মবিশ্বাস ছিল, আমার প্রতি যে তাদের ভালোবাসা ছিল, যে ভালোবাসার টানে মানে আমি যে তাদের কমান্ড কিন্তু মানিনি অ্যাকচুয়ালি মেয়ের জন্য, দ্বিতীয়ত আমি তাদের ওভারটেক করে আমি এটা করতে চাচ্ছি, কিন্তু তাদের যদি একটা কষ্ট ছিল হয়তো তারা ফ্লাস করেনি আমার কাছে, তাদের কষ্ট লুকিয়ে কিন্তু আমাকে সুখী দেখার জন্য কিন্তু তারা এটা করছে, তবু কিন্তু আমি মেয়ের জন্য পাগল। যেহেতু মেয়ের কথাটা শোনার পরে আমার বাবা তখন বেশি তো তখন সরতে যে কি বলো, যে যে ছেলে আমার একটা মেয়ের জন্য এত বেশি করছে, সে মেয়ের ছেলেকে এরকম করে চলে যাচ্ছে, তখন এই ঘটনাটা আমার বাবা ওভাবে নিচ্ছে, ফ্যামিলিকে তো ওভাবে নিচ্ছে। যখন ঘটনাটা ঘটলো তখন আমার মানে ছোট বোন তখন ও যখন আবুর কথাটা বললো তখন আবু কথাটা ফোনটা আমার কাছে ছিল, ফোনটা আমার কাছে ছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তুই কোথায় আসো, ঠিকানাটা বলো, আমরা আসতেছি। হ্যাঁ চিটাগং, আমি তখন একবার অনলি তখন ওর বাবার ফার্মেসির থেকে একটু দূরে দাঁড়ানো, তখন আমি তখন ফোনে কথা বলতেছি, তখন আবু কথার ভিত্তি পাশ করে ফোনটা পড়ে গেল। আমার ছোট বোন বলছে, তবু ফোনটা আবু নিয়ে গেছে।
ছোট বোন তো বাবাকে পুরো সিচুয়েশনটা বলেছে,
বলেছে
আপনাকে খোঁজার জন্য আপনার বাবা বা আপনার সাথে কথা বলার জন্য বাবা আপনাকে ফোন দিয়েছে,
ফোন দিয়েছে।
আপনি বাবাকে ওই মুহূর্তে কি বলছিলেন?
আমার আব্বুকে শুধু আমি এতটুকুই বলছি যে আব্বু নাকি বিয়ে হয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে কি করে, তখন প্রচন্ড কান্না করছে।
এক্স্যাক্টলি, আপনি কান্না করছিলেন।
হ্যাঁ,
আপনার বাবা সেটা নিতে পারেনি।
ওকে, সো দিস ইজ দ্য থিং। তারপর আপনার বাবা ওখানে দাঁড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে স্ট্রোক করে
তখন ফোনটা পড়ে যায়, তখন কান্নাকাটি শব্দ পাচ্ছি, তখন কিন্তু অনলি আমি কান্না করতেছি, এদিকে কান্না করতেছি, আগে থেকে তো আমি বলতেছি ফোন হ্যালো হ্যালো করতেছি, কোনো কথা কোনো রেসপন্স পাচ্ছি না। তখন আমি আবার সাথে সাথে ফোন কাটি দিয়ে আমি ফ্রেন্ডকে ফোন দিলাম, তার দিয়ে আমাদের বাসা যা, দেখ ফোন আমি হ্যালো হ্যালো করতেছি, ফোন ধরতেছি না কেন, ও যে ওখানে বড়ি নিয়ে গেল, মানে ফুল স্টপ, ও পুরো স্টপ হয়ে গেল। ও বলতেছে কোনো কথাই বলতেছে না, আমি বলতেছি কি রে তুই কথা বলিস নাকি, ও বলতেছে যে আমি কিছু বলতে পারবো না, মানে ও পুরো ই হয়ে গেছে। মানে আব্বু তো ওইখানে আম্মু মানে আব্বু কি আম্মু করে আম্মুকে সাথে সাথে মেডিকেল নিয়ে যায়, তা আব্বু তো বাসায় থাকে, আব্বুকে নিয়ে চিকিৎসা, কিন্তু ওইখান থেকে তারা বলেছে মেডিকেল নিয়ে যেতে, ওনাকে বাসায় নিয়ে যেতে হবে, আম্মু মেডিকেলে ছিল। তো ওই অবস্থায় কান্না করতেছে, তখন বলতেছে ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই মুহূর্তে ঢাকাস, আর কোথাও থাকবি না, কোথাও থাকা তো সম্ভব না, ইমিডিয়েটলি ছিল কি হয়েছে আমাকে বল। তখন আমাকে বললো যে তারা বমি, তখন আব্বু যখন নিয়ে বলছে তখন তো আমার মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেল। তখন আমি তো প্রচন্ড আমি কি বলবো, আমি মনে আমি আসবো না একবার, মানে আমি ফাইনাল ডিসিশন নিয়ে তার সুইসাইড করে দেবো, অনেক আমি সুইসাইড করার প্ল্যান করে ফেলছিলাম। কথা বলতেছে বলতে এর ভিতরে ওকে ফোন দিলাম, ওই যে যে মেয়েটা আমাকে যে কথা বলেছে সে মেয়েটাকে ফোন দিলাম যে দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু ঘটনা ঘটছে, আমার বাবার শেষ, আর এটার জন্য আপনাদের চাই। মায়াকে ওর জানাইছে, মায়া ফোন দিচ্ছে, আমি তখন কান্না করছি, তখন দিচ্ছি দিয়ে তখন ওই মেয়ে দরকার কি করবে, তখন আমি কান্না করছি, কান্না এক করতে 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 তখন বললাম যে খ্যাতি খুশি ভালো হয়েছে, একবার একবার খুশি তো হাতে হাতে নিল, সুখের দিন তোমার যাচ্ছে তো এখন। তো ওই অবস্থা আমি কিন্তু বললাম তো ও আমাকে সান্ত্বনা দিতে দিন, এখন আপনি করে ও তখন তখন বলতেছি তুমি ইমিডিয়েটলি ঢাকা যাও, তুমি এখানে থাকো না, তুমি যাও, আমি বলতেছি তুমি আসো, তবু আমি ওকে বলতেছি তুমি আসো, আমি এতটাই ইমিডিয়েট ছিলাম, আমি অন্ধ যেটাকে বলা হয় আমি ইচ্ছে করেছিলাম অন্ধের ভিতরে ছিলাম, আমি অলঙ্কার আসলাম ওই রাত্রে, রাত্রে বারোটা গাড়ি ছাড়বে, যাই হোক আমি আসলাম, আসার পরে এদিকে সবার মন খারাপ, যেহেতু আমার জন্যই একটা ঘটনা ঘটে গেল আমার ফ্যামিলিতে, সবাই আমার কিছু ছিল কিছুটা, তো আম্মুর জন্য তখন পারেনি, আম্মু হসপিটাল, তো আমি দেখতে রেখে আব্বুকে দেখলাম খাটিয়া শোয়া রাখছে, আমি আম্মু আব্বুকে এখন যদি দেখি আমি ওই মুহূর্তে মানে আম্মুর কাছে চলে গেলাম, হসপিটালে চলে গেছি অক্সিজেন লাগানোর অবস্থায়। তো আমি আম্মুকে পায়ের সামনে যে খুব পা ধরে খুব কান্না করতেছেন, আম্মু আমি কি করলাম এটা, আমার বলি জন্য হয়তো বেটে হয়ে গেছে, প্রচন্ড কান্না করতেছেন। এদিকে পরবর্তীতে আম্মুকে আব্বুকে দাফন টাফন করবে মাটি দিকে, তখন আমাকে ফোন দিল, তখন আমাকে যেতে আসতে হবে, আমি ব্যাগ করলাম, ব্যাগ করার পরে আমি কবরস্থান আব্বুকে মাটিমুটি দেওয়া শেষ, পরবর্তীতে ওইখানে তো আম্মু অসুস্থ, তো আম্মু চার দিন ছিল হসপিটাল, তো আম্মু চার দিন পরে আম্মু কিছুটা অসুস্থ হওয়ার পরে আম্মুকে বাসায় নিয়ে আসা হলো। তো তখন আমার উপরে একটা প্রেশার পড়তেছিল, টুকটাক প্রেশার পড়তেছে, যেমন তোর জন্য আজকে এগুলো মানে আমাকে কিছু ইঙ্গিত কথা বলতেছে, মানে যেগুলো গায়ে বিন্ধানো কথা বলবি ফ্যামিলি থেকে বলতেছিল কে কেউ, তো আম্মু এটাকে মানে চুপ করলো যে না এটা ছিল দুষ্কর্ম, ও যেটা করতেছিল এটা ওর ভালোবাসার স্বার্থে করতেছিল, ও নিঃস্বার্থে ভাবে ভালো হয়ে গেছে, এখানে ও লুকোচুরি করেনি কিছু, ও একটা মেয়েকে ভালোবাসা ওর লাইফে যাচ্ছে, বাট ও জাহান্নামে, ও হয়তো বাজেমি হোক না কেন, আমার ছেলে তো বাজে না, আমার ছেলে তো রাইট ছিল, তাই সেখানে আমার ছেলেকে ঠকাচ্ছে, আমার ছেলে কিন্তু কাউকে ঠকায়নি, তা আমার ছেলে কোনো দোষ নেই এখানে, এখানে হয়তো বা আল্লাহর হুকুম হয়েছে এটা হয়ে গেছে বুঝে গেছে, এখানে আমার ছেলে মানে আমার আম্মু আমাকে সেভ করার জন্য এই কথাগুলো সবাইকে বলতেছে। যাই হোক, তো এই পর্যায়ে ওর সাথে দেখা হলো না, আম্মু আব্বু মারা যাওয়ার 15 দিন পরে যে ওর সাথে কথা হচ্ছে আমার, তখন তখন এই ফার্স্ট টাইম আমি ওর সাথে মিট করলাম চিটাগং, আমি আবার হয়ে গেলাম আম্মুর অনুমতি নিয়ে আমি চিটাগং, আম্মুকে বলে গেলাম যে আম্মু আমি ওর সাথে আজকে মিট করবো, আমি গেলাম,
ওর বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সব জানার পরেও অপরাধের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে, ইন আ সেন্স যে এই মেয়েটির প্রতি তার যে আগ্রহ বা ভালোবাসা সেটা ঠিক আছে, বাট ভালোবাসা বা আগ্রহ বা এটা কিউরিওসিটি এত পর্যায়ে যাওয়াটা একেবারেই ভয়াবহ রকমের অপরাধ, যেটা ফ্যামিলিকে ড্যামেজ করে দেবে, যেটা মানে পুরোপুরি নিজের নিজস্বতাকে ড্যামেজ করে দেবে। দিস ইজ ইনটলারেবল। ওকে,
ফিরে গেল পরে ওর সাথে মিট হলো আমার। তো মিট হওয়ার পরে ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম, ওকে ফার্স্ট টাইম দেখলাম, জানি না যে ও আমারও ওকে ভালো লাগছে, বাট ওকে দেখতে খুবই ভালো লাগছে, খুব নাইস, মানে ও দেখতে কণ্ঠ যেরকম দেখতে সুন্দর এরকমটাই।
তো বিয়ে হয়ে গেছে ওর, তারপরে ভালো লাগার প্রসঙ্গটা কেন আসছে আপনার
এখানে? আমার প্রতি এই জন্য
আপনার ফিল্ড এরকমই আসছে,
ফিল্ডটা আসছে।
আর ওর তো বিয়ে হয়ে গেছে, তারপরে ও কেন আপনার সঙ্গে দেখা করলো?
দেখা করলো কারণ আমি ওর রিয়েল ছিল, কিন্তু ও ওকে একটু জোর জুবিস্তু করে অবাবা মায়ের বিয়ে দিচ্ছে এখানে, মেয়ের ইচ্ছার বিরোধিতা যেটা করছে তারা।
দেখুন, আমি একটা কথা বুঝি, সেটা হচ্ছে যে যদি কারো ইচ্ছা না থাকে এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, যত জোর জবরদস্তি
করে এখানে এমন ভাবে কনভিন্স করছে মেয়ের মা
কি চাচ্ছিল, ঠিক আছে, মেয়ে তারপর বিয়ে করেছে, রাজি ছিল না, বিয়ে করেছে, তারপর আপনার সঙ্গে দেখা করছে, মেয়ে কি চাচ্ছিল আপনার সঙ্গে বেসিক্যালি, কি চাচ্ছিল বা আপনি কি চাচ্ছিলেন?
আমি যেটা চাচ্ছিলাম সেটা তো আমার সাথে আমার আমার জিনিস আমার কাছে ফিরে দিবেন,
মানে তুমি বিয়ে করেছো আমার জানার দরকার নাই, তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। আপনার ও কি চাচ্ছিল?
ও কি চাচ্ছিল? ও আমার চাওয়াটা পূরণ করবে, এটা ও চাচ্ছিল,
ও কমিটমেন্ট দিয়েছিল।
হ্যাঁ অবশ্যই,
দিস ইজ অ্যানাদার বিগ মিস্টেক। ওকে, তারপর
তো যাই হোক, ও আমাকে এই ধরনের কথা বললো, তো মিট করলাম, মিট করার পরে আমি পরবর্তীতে ওকে বললাম যে ঠিক আছে কি করবে এখন, তো একটা ঝামেলা লাগাই সে দিত, এটা মিট করবে কিভাবে? তো বলতেছে ঠিক আছে, তো আমি যেদিন গেছি সেদিন আবার ফিরে আসলাম ঢাকা, ওই রাত সকালে গেছি, বিকেলে দেখা হয়েছে, আবার রাতে গেছি সকালে আবার বাসা বাড়িতে চলে আসছি। পরে পনেরো দিন পর ওর সাথে আমি আলোচনা করলাম যে ও আগে থেকে বলতো একটা জিনিস যে যদি ও কখনো হয় এরকমটা তাহলে ও কখনো ঢাকা থাকতে পারবে না, মানে অন্য মন মানসিকতা এখানে নেই, তো আমারই ওইখানে থাকতে হবে, মানে ওই জিনিসটা
সবসময়
থাকতে হবে ওইখানে আমার।
আপনার মা কি জানতো যে মেয়েটা সেকেন্ড টাইম বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ, সেটা জানতো।
জানার পরেও আপনাকে পারমিট করতো দেখা করতে দিতে?
আমার মা জানতো, পারমিট করতো কি সেটা না, আমার মা এই জিনিসটা বলতো যে আবু তুমি যা করতেছো তোমার বুঝ মতন করো, তুমি তোমার সেন্সিবিলিটি ঠিক রেখে করো, তুমি তো এমন কিছু করো না যেখানে অন্যায় হবে, এটা আমার মা বলতো। আমার মা আমি যেখানে যেতাম
রেসপন্সিবিলিটি জায়গাটা ছেড়ে দিয়েছিল।
যাই হোক, পরবর্তীতে আমি ওখানে গেলাম, পরে আমি বাসা আসলাম, বাসা আসার পরে আমি কি করবো তার সাথে একটা পরামর্শ করলাম যে কি করবো, যেহেতু তুমি এখানে আসবে না তো আমার ওইখানে সেটেল হতে হবে, ওইখানে সেটেল হওয়ার জন্য একটা সময় দরকার, তো যাই হোক কি করবো। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার সাথে পরামর্শ করলাম যে আম্মু ও তো ওইখানে আসতে চায় না, এখন আমি কি করবো? তা আম্মু বলতেছে যে হ্যাঁ দেখো তোমার ভালো বন্ধু তুমি ভালো বুঝো, তা আমি আম্মুকে যেমনি হোক ম্যানেজ করলাম, আমি একটা ডিসিশন নিলাম, তো সেটা হলো যেরকম আমার আম্মুর কাছ থেকে আমি ফাইনালি ভাবে ডিসিশন নিলাম, আমার যে শেয়ার ব্যবসাটা ছিল ওটা আমি ছেড়ে দিলাম,
শেয়ার
আমার শেয়ারটা নিয়ে এসে পড়লাম,
শেয়ারের ব্যবসা আপনি বন্ধ করে দিলেন?
হ্যাঁ, শেয়ারের ব্যবসাটা বন্ধ করে দিলাম, বাট আমারটা আমি শেয়ারটা নিয়ে এসে পড়লাম। তা আমার যে শেয়ারটা নিয়ে এসে পড়ছি ওইখানে 18 লক্ষ টাকা ছিল
আপনার?
হ্যাঁ।
ওকে,
তো সেইখান থেকে আমি ওই টাকাটা আমার বাসা আমি নিয়ে এসে সরাসরি তো আম্মুর কাছে আমি টাকাটা
দিই। 18 লক্ষ টাকা আপনি কিভাবে করেছিলেন যেখানে 5 লক্ষ টাকা আপনার ফ্যামিলির দেনা?
এটা তো আজ থেকে প্রায়
মানে ধার দেনা শোধ করার পরে 18 লক্ষ টাকা,
18 লক্ষ,
এটা আপনার বিজনেস থেকে?
আমার বিজনেস থেকে।
ওকে ওকে,
তো আমার কাছে টাকাগুলো নিয়ে দিলাম, তো যেহেতু আমার ছোট ভাই আমার সাথে ছিল ও আমার সাথে অনেক শ্রম দিচ্ছে, তো আমি বলছি যে তোর ছোট ভাইকে কি করবি, তো ওইখান থেকে আমার ছোট ভাইয়ের জন্য আমি 5 লাখ টাকা দিলাম, আর ওখান থেকে আমি মোটামুটি ভাবে 10 লাখ টাকা আমি এখান থেকে একটা বেগে করে মানে নর্মাল একটা বেগে করে আমি একবারে মানে টাকাগুলো নিয়ে গেলাম। প্রিপারেশন নিয়ে কিন্তু আমি কাজটা করছি।
কিসের প্রিপারেশন?
প্রিপারেশনটা ছিল এরকম যে ওর সাথে বোঝাপড়া করছি যে কেমনি কি করবো, তো ও বলতেছিল যে এখানে বিজনেস করতে হলে মোটামুটি ভাবে বড় একটা অ্যামাউন্ট দরকার,
মানে চিটাগং এ?
হ্যাঁ, চিটাগং এ।
ওকে,
তো আমি ওই চিন্তা করেই এই কাজটা করছি।
18 লক্ষ টাকা আপনি নিয়ে নিয়েছেন ওখান থেকে, কিসের ব্যবসা করবেন জানেন আপনি তখন?
তখন আমি আর যেহেতু আমি যে বিজনেসটা করতাম সেটা হচ্ছে থান কাপড় ব্যবসা, তো অ্যাটলিস্ট ও যেটা বলতেছে সেটা আমি ওর সাথে আলোচনা করছিলাম যে এরকম একটা যে আপনার কসমেটিক্স এর যে দোকানগুলো থাকে এরকম কিছু একটা মানে সিম্পল আপাতত সিম্পল একটা করবো কিছু একটা, তারপরে পরবর্তীতে হয়তো বা দেখা যায় যদি ভালো কোনো যদি সেটেল হওয়ার পর তো কিছু একটা বুঝবো ভালো মন্দ, হয়তো পরবর্তী ধাপে তো হয়তো আগাবো, এরকম একটা সিচুয়েশন মানে আমার মানে আমার পরিকল্পনা ছিল এরকমটা। তো যাই হোক, আমি ওদিকে দোকান বিক্রি করছি সেটা আমি ওকে জানাই, তখন আমি 9,75,000 টাকা সাধারণটা ব্যাগ নর্মাল একটা ব্যাগের ভিতরে আমি চিরং নিয়ে গেছি। এক পর্যায়ে ওকে আমি বললাম, ও বললো যে ঠিক আছে এখন আপাতত তুমি ব্যাগটা রেখে যাও বাসায়, ব্যাগটা রেখে যাও, তো ওর ছেলেটাকে পাঠাইছে, তো আমি ও তো দেখছি, তো আমার ছেলেটাকে পাঠাইছে, পাঠানোর পর আমি ব্যাগটা ওর ছেলে হাতে দিয়েছি, বাচ্চা হাতে দিয়ে দিচ্ছি, আব্বু তুমি এটা বাসায় নিয়ে যাও, ওই ব্যক্তির ভিতরে টাকা উড়েছিল ও কিন্তু জানে না। তো যেহেতু আমাকে ও বলে দিচ্ছে যে দিনে আসবে না রাত্রে আসবে, দিনে আসতে পারবে না কারণ দিনে আসলে হয়তো সবার চোখে পড়বে। তো এক পর্যায়ে রাত্র 8-9 বাজে আমি আমার বাসায় প্রবেশ করলাম, কিছু নিয়ে ঢুকলাম। ঢোকার পরে রাত্রে মোটামুটি ভাবে ও আমাকে রাত্রে তখন 12 বাজে ও খাবার দিল আমাকে।
ওর বাসায় কি শুধু ও থাকতো না বাবা মাও থাকতো?
না না, ও সিঙ্গেল থাকতো এবং ওর ব্যবহার দিত মানে বাচ্চা দুটো, এছাড়া অন্য কোনো মেম্বার ছিল না। তো আমি গেলাম, যাওয়ার পরে ওই রাত্রে আমাকে 12 বাজে খাবার টাবার দিল, তা আমি খেলাম। খাওয়ার পরে যেহেতু ভাবে একটা ইয়ে আছে আমাদের বেরিয়ে অ্যাপিয়ার আছে, বাট আমার ভালোবাসা তো সত্য রিয়েল, মানে এখানে তো অন্য কোনো কথাই আসে না। তো যাই হোক, রাত্রে তখন অনেক রাত্রে হলো, রাত্রে প্রায় 2 দিকে তখন আমি ওকে ডাকলাম আমার কাছে যে তুমি আমার কাছে আসো। তো আমার কাছে আসো, আমার হাত ধরলো। তো যখন আমি আমার বুকে ওকে ধরলাম কিংবা আমাকে জড়াই ধরলো, বাট তখন অনেকটা ফিলিংস ছিল, নিজের জায়গাটাতে ফিলিংস ছিল। প্যাকলিস্টে পরে ও আমাকে বললো যে কেমনি কি করো, তখন একটা মানে কি করতেছি। তো যাই হোক, আমি তো মেয়ের প্রতি ওয়ে আসি, বাট আমি আমার ভাবে আমি যেটা করার আমি করছি, বাট আমি ওকে বললাম যে এই টাকাগুলো রাখছি, টাকাগুলো ও রেখে গেছে। বাট ওকে আমি বলছি যে জিরো পেপার আমি প্রিপারেশন নিয়ে আসছি, এভাবে দোকানে এখানে নিবো, তো আর কিচ্ছু না, টাকাগুলো তোমার কাছে রাখবো। ও টাকাগুলো রেখে দিল সুন্দরভাবে, ওকে বললাম ও রেখে দিল।
কত টাকা?
9,75,000 টাকা
ওর কাছে রাখলেন আপনি? টাকা
ওর কাছে রাখলাম, হ্যাঁ। তো যাই হোক, ওখানে 2 ছিলাম। 2 পর আমি সকালে তখন বলছিলাম যে চলো কাজী পিছু চলো, তো বলতেছে না এখন যাবো না, আমাকে বুঝালো। তখন ওই বুঝের কথা বলতেছে
কাজী অফিসে গিয়ে কি প্ল্যান আপনার?
কাজী অফিসে মানে আমরা চাচ্ছিলাম যে আমরা বিয়ে করে ফেলবো।
বিয়ে করবেন কিভাবে? আপনি তো অলরেডি বিয়ে করে ফেলেছে একজনকে, তো সে অবস্থায় সে আপনাকে তো বিয়ে করতে পারবে না।
আমাকে বিয়ে করতে পারবে এখন যদি ও যদি বিয়ে, বাট আমি যদি জিতে ওর প্রতি আমার অ্যাপিয়ারটা আগে টিকে,
তাহলে তাকে ডিভোর্স দিতে হবে। তো আপনাকে তো সে অবস্থায় সে বিয়ে করতেই পারে না, আপনাকে বারবার নিয়ে যাচ্ছেন কাজী অফিসে, এবং আপনি যে চরমতম অন্যায় করে চলেছেন, ভুল করে চলেছেন, পাগলাম করে চলেছেন, সেটা তো বুঝতে পারছেন আপনি, এবং সেটা আপনি শেষ পর্যন্ত হয়তো বুঝেছেন। আপনার যে ঘটনা সেখানে হয়তো বা সেদিকে যাবে, যেহেতু আপনি আজকে এখানে সবকিছু সত্য প্রকাশ করতে এসেছেন, বাট থিং ইজ দ্যাট এত কিছুর পরেও একজন মানুষকে আপনি মানে মোহের জায়গা থেকে হোক, ভালোবাসার জায়গা থেকে হোক, যেটার জায়গা থেকে হোক, আপনি ছাড়তে পারছেন না। এটা যে কত বড় ভুল এবং অন্যায়, লেটস সি হোয়াট হ্যাপেন। তারপর
দুজনেই এলা ছিলাম যেটার প্রতি যে আমরা এটা করে তারপর বিয়ে করবো। তো যাই হোক, ওই সময়টা এমন একটা সময় ছিল তখন মানে বাচ্চা দুটো পরীক্ষা চলতেছিল, পরীক্ষার জন্য ও বলতেছে যে এখন পরীক্ষা চলতেছে, এখন কিছু করতে পারবো না, পরীক্ষার পরে যা করার করবো। ঠিক আছে, ওকে ফাইন, পরীক্ষার পরে করবো, তো আমি কি করবো এখন? ও বলতেছে তুমি তাহলে ঢাকা যাও, ঢাকা যাওয়ার পরে তারপরে যা করো করো, আইসব পরে পরীক্ষা শেষ হোক তারপরে। তো আমাকে বলার পরে আমি ওকে বুঝেছি না, আমি আবার ঢাকা আসলাম। তো ঢাকা আসার পরে যেহেতু
টাকা রেখে ঢাকায় আসলাম,
পরবর্তীতে আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পরে এটা হচ্ছে আপনার এপ্রিলে 3 না 4 এই ঘটনাটা ঘটে, 2014 এপ্রিলে। ঢাকা আসার পরে ও কিছুদিন আমি একটু ওয়েট করি, ওয়েট করার পর ও আমাকে একটা জিনিস মানে খুশির একটা সংবাদ দেয় আমাকে আর
কি। কি সংবাদ সেটা?
সেটা ছিল মানে ও কনসেপ্ট করছে
মানে আপনারা এইভাবে অবিবাহিত অবস্থায় আপনারা যে শারীরিক সম্পর্কটা করেন সে অবস্থায় সে কনসেপ্ট করেছে, এটা সেটা আপনাদের জন্য খুশির সংবাদ?
সেটা খুশি সংবাদ ছিল কি মানে, হ্যাঁ আমি জানি যে আমি অন্যায়
করেছি, ফাইন, আপনি আপনি ওই অবস্থায় যেটা ফিল করেছেন সেটাই বলেন। আপনি তো অন্যায় স্বীকার করতে এসেছেন আজকে এখানে, আপনার অপরাধগুলো স্বীকার করতে এসেছেন, তো সেই অবস্থায় আপনার কাছে মনে হয় সেটা খুশির সংবাদ? ওকে বলুন। তারপর
আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তো তুমি এটা এটা হয়ে গেছে, তো যে হয়ে গেছে হয়ে গেছে। তখন আমি ওকে মানে আরো উৎসাহিত করলাম যে তুমি তাহলে লেট করলে কেন, তখন এটা বিভস্ত হয়ে গেলে আমার তো আমার জিনিসটা আমার কাছে থাকতো, এখন যদি এরকম হয়ে গেছে তাহলে তো ঝামেলা হয়ে গেছে, তো অন্যরকম একটা ব্যাপার সেপার হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে বড় কথা না, তো এখন তুমি কি করতে চাচ্ছ? তো বলতেছে আমি, ও বলতেছে খুব ভয় পেতেছে যে এটা তো কখনো সম্ভব না, তো মানে ও ভয় পেতেছিল। তো আমি বলতেছি না, এটা কি করে হয়, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা তুমি নষ্ট করবে না, যত যাই হোক নষ্ট করবে না, সেটা বলতেছিলাম আমি। তো ও যেহেতু ভয় পেতেছিল, ঠিক আমি জানি না কি হয়েছে না হয়েছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, সেটা আমি জানি না, তবে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে ও কনসেপ্ট করছে। তো আমাকে পরের যেদিন বললো মে মাসের 18 হঠাৎ করে পরীক্ষাটা শেষ হলো, তো এর ভিতরে আমরা দুজনে একটা প্ল্যান করলাম যেহেতু আমরা বিয়ে করবো, বিয়ে করার জন্য একটা অন্যরকম একটা ই দরকার। যাই হোক, ছেলে মেয়েগুলোকে ওর আব্বা আম্মুর বাড়িতে রেখে আসা হলো, তো মে মাসের 18 তারিখে আমরা দুজন, আমি আবার ঢাকা চিরং যাই, এদিক থেকে আমি আমাকে বলে গেছে যে আম্মা আজকে তো এই ঘটনা ঘটছে, আমার আমা আমুকে সবই বুঝছি কিন্তু আম্মু এই ব্যাপারটা জানে, তো আম্মু নিষেধ করছিল আমাকে যাবো এটা কিন্তু অন্যায় হচ্ছে, তবু আমি বলছি যে আম্মু এটা কিরকম ধরনের কথা, আমার ভালোবাসার মানুষ আরেকজন কি জোর করে কায়রা জোর করে নিয়ে দিয়ে দিবে, আর আমি সেটা মেনে থাকবো। পরবর্তীতে ওখানে গেলাম, যাওয়ার পরে অলঙ্কার এসে পড়লো, অলঙ্কার থেকে ওকে নিয়ে আমরা চলে গেলাম, চলে গেলাম কক্সবাজার কি করার জন্য, কোড ম্যানেজ করবো এটার জন্য যে ও ফার্স্ট টাইম ওটা ডিফেন্স দিবে, ডিফেন্স দিয়ে পরে আমরা কোড ম্যানেজটা করবো।
কক্সবাজার গেছেন বিয়ে করেন চিটাগং থেকে?
চিটাগং থেকে।
কক্সবাজার কেন যেতে হবে বিয়ে করার জন্য? চিটাগং তো আপনারা বিয়ে করতে পারতেন।
হ্যাঁ, চিটাগং বিয়ে করতে পারেন, কারণ চিটাগং আমি তো আসলে কেউ চিনা জানা ছিল না,
কক্সবাজার পরিচিত ছিল,
কক্সবাজার পরিচিত ছিল না, আমার কথা ছিল এটা যে একটা গেস্ট হাউস উঠবো ওইখান থেকে হয়তো বা মানুষকে জিজ্ঞাসা করলো তো হয়তো বা একটা কিছু বলবে মানুষ যে কোথায় কোথায়
চিটাগং করতে পারতেন,
সেটা আমি পরে বুঝতে পারছি এখানে ব্যাপারটা, কক্সবাজার যাওয়ার পরে বুঝতে পারছি, তখন যখন কক্সবাজার গেছি যাওয়ার পর দেখছি যে না আসলে এই ধরনের কোন ই এখানে নেই, শহরে আসতে হবে, তো যেতে ওরে আমি নিয়ে পরে সকালবেলায় গাড়ি দুটো আমার শহরে আসতে হবে, তো আমি বললাম যে তুমি বাসা যাও, আমি লয়ারের সাথে কথা বলতেছি, আর লয়ারের সাথে কথা বলে আমি তোমাকে আমার বাসা থেকে নিয়ে আসছি, আমি এই কথা বলে মাত্র ওকে সিএনজিতে আমি নপাড়া নামা গিয়ে ওইখান থেকে আমি যেহেতু লয়ার আমি মানে চাচ্ছি যে যত দ্রুত ভাবে সম্ভব আমি কাছে এসে দিতে, তো আমি ওকে নামাই দিয়ে মাত্র সবাই মাত্র বদর হাঁটাইছি, যেহেতু ভাবে দুই তিন দিন না খাওয়া পর্যন্ত মানে ক্ষুধার্ত পেট, দ্বিতীয়ত আমি বদর হাঁটাইসা তখন আমি মাত্র এক কাপ চা নিছি যে চাটা খাবো, এর ভিতরে ও বাসায় গেছে, বাসায় গিয়ে আমাকে ফোন দিচ্ছে কান্না করছে, আবার কান্না করছে কেন কি হয়েছে, তো এই ভিতরে ও আবার কি করছে জানি না, এই ভিতরে ও নাকি ওর ভিতরে দুটা সেল ছিল, ও একটা সেল ওপেন করছে, ওপেন করার পরে ওর ওই নাম্বারে ওর মামা একজন লয়ার ওনার ফোনটা রিসিভ করছে, ওনার সাথে ওই মায়ার সাথে কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি ওইখান থেকে আসা বদ্ধাহাত তখন আমাকে বলতেছি তুমি কোথায় আসো, আমি বলতেছি কেন আমি বদ্ধাহাতেছি, বলতেছি তুমি এইখান থেকে যেমনি পারো এখান থেকে তার দিয়ে সেটা পড়ো, সেটা পড়ো মানে তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো, তো বলতেছি না তুমি যেখান থেকে পারো যেভাবে পারো এখান থেকে তুমি সরে যাও তাড়াতাড়ি এখান থেকে পালো, আমি কি হয়েছে তোমার বলো আমাকে বলো, আর চারোদিকে তোমাকে পুলিশ খোঁজাখুঁজি করছে, পুলিশ খোঁজাখুঁজি করতেছি কেন পুলিশ খোঁজাখুঁজি করতেছে, তোমার নামে মামলা হচ্ছে, আমার নাম মামলা হবে কিসে মামলা হবে, আমার তুমি কিভাবে জানলা, ও মামা আমাকে বলছে, ও বলার পরে আমি বললাম যে ঠিক আছে, তা আমি আর চাটা মিশছি চাটার মুখেও দিই না, আমি চাটা ওইভাবে রেখে সিগারেটটা ওইভাবে খেলাম, আমি ব্যাগ নিয়ে সরে গেলাম, সরে যেয়ে আমি আবার অলঙ্কার আসলাম, অলঙ্কার এসে একটা গেস্ট হাউস মানে একটা হোটেলে উঠলাম, হোটেলে উঠছে আমি একটু মানে কোনোরকম একটু একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর এর ভিতরে ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছি যে কি হয়েছে, ওই তুমি এখন কোথায় আসছো, আমি আমি আপাতত হোটেলে আসছি, এর ভিতরে ওর ফ্যামিলি নাকি ওদের বাসায় চলে আসছে, আসার পর কি কি বলতে যাই না, তখন সবাই ওর উপরে একটা চাপ প্রয়োগ শুরু করলো যে তুই এটা কেন করলি, এটা কি হলো, আমাদের মান সম্মান এটা সেটা মানে ওদের যা বাজে মানে যা নোংরা তোমার কথা ছিল ফ্যামিলিকে বলছে, তো যাই হোক তো আমাকে বলছে সে সাগর এরকম অবস্থা, আমাকে তো আমি তা পারতেছি না, তো আমি বলতেছি যে পারতেছি না মানে কি হয়েছে, তো ও খুব কান্না করতেছে যেহেতু প্রেশার ওর উপর প্রচণ্ড প্রেশার দিতেছে ফ্যামিলি, নোংরা কথা বলতেছে প্রচণ্ড ইয়ে করতেছে, এমনকি ওর আম্মু ওকে মারছে এটাও আমাকে বলছে, আম্মু আমাকে মারছে, যাই হোক আমি বললাম যে তুমি ধৈর্য ধরে থাকো কষ্ট করে থাকো আল্লাহ হয়তো বা একটা উপায় মিলে দিবে, আর আমি যখন দেখলাম যে না প্রেশারটা বেশি তখন আমি আর কোনো কিছু করলাম না, আমি সাথে সাথে সবার সাথে আর ফ্যামিলির সবার সাথে কন্ট্যাক্ট করা শুরু করলাম, মানে একবার আমি ডাইরেক্টলি বলতেছি যে আমি সান্ডার করবো, যদি অপরাধ আমার হয়ে থাকে যদি অপরাধ আমি করছি মায়া করিনি, আমি নিজের কাজে আমার নিজের দোষটা নিয়ে নিয়েছি, যে ঠিক আছে ওর কোনো দোষ না দোষ আমার, আমি সান্ডার করবো আপনাদের কাছে, যখন আমি তাদের কাছে স্ব ইচ্ছে ধরা দিতে চাইলাম তখন একমাত্র শুধু ওর মামাই কথা বলছে, তো যাই হোক আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে উল্টা পাল্টা বোঝায় যে হ্যাঁ এটা সম্ভব না, এটা আপনার জন্য কি আমরা 10টা লাইফ নষ্ট করবো এটা সেটা, পরে ওর যে ছেলেটার সাথে ওর দিতে হয় ওই সরাটা হয় ওই ছেলের নাম্বারটা আমি কালেক্ট করছি, আমি ওই ছেলেটাকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ডিটেলস ওকে সমস্ত কথা পাতে পাতে মানে বলে দিচ্ছি যে ভাই তুমি পুলিশটা থাকো, এখন তুমি সমস্ত কথা যে আমি তোমাকে শেয়ার করলাম, করে ও বললো যে ঠিক আছে আপনি আমার সাথে মিট করেন কিংবা আপনার সাথে আমি এটা বসবো, আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে বসো, তখন আমি ঢাকা আসলাম, ঢাকা আসার পরে তো আমি আম্মুকে সবই বললাম, আম্মু সব শুনলো যে ঘটনা এই ঘটনা ঘটছে, আম্মু বলতেছি তুই এখন কি করবি, তো অ্যাকচুয়ালি তো ওদিক থেকে তো আমার ফ্যামিলির সাথে যে প্রেশার করতেছি চাপ দিতেছি এদিকে তো কন্ট্যাক্ট করতেছি সব কিছু করতেছি কিন্তু কোনোটাকে আর কি কোনোভাবে থামানো যাচ্ছে না, এক পর্যায়ে আমি কি করবো দিশা দিশা না পেয়ে ছেলেকেও বললাম, ছেলেও দেখলাম লাস্টে ওই একই কাজ করলো, ছেলে আমার সাথে বলছে একটা তার উল্টোটা কাজ করছে, ও করলে কি হঠাৎ মে মাসে ঘটনা 18 থেকে ঘটে, ও মে মাসের শেষ দিয়ে হঠাৎ করে ও বাসাটা চেঞ্জ করার কথা ছিল ওখানে, যে বাসাটা ছিল সেই বাসাটা চেঞ্জ করার কথা, এবং সেইখানেও আমি 3,000 টাকা আমি ওকে অ্যাডভান্সের জন্য দিয়ে দিই। ওই ছেলেকে বলার পরে হঠাৎ করে বাসা চেঞ্জ করে, আমি তো জানি যে বাসা চেঞ্জ করবো 1 তারিখে, তো আমি ওর সাথে দেখা না করে আমি সরাসরি, যেহেতু ফ্যামিলি আমার কোনো কথা শুনতে ছিল আমাকে আমাকে বলতে এরকম, তো আমি সরাসরি ভাবে চিরং ফিরে গেলাম। এমন চিটাগং যেয়া যে দৃশ্যটা দেখলাম সেটি হলো যে আমি দাঁড়াইছিলাম ও বাসা চেঞ্জ করতে, সেটা আমি জানি, আর যে বাসার কথা বলছি সেই তো আমি ওকে রাখার জন্যই অনুমতি দিচ্ছি যে এই বাসাটা রাখো। তো 7 তারিখে সকালে আমি ওইখানে গেছি, আমি সরাসরি আর বাসা উঠলাম না, কিন্তু বাসা উঠলো হয়তো বা কেউ না কেউ থাকতে পারে, ওই ভয়টা আমার কাছে ছিল। আমি রাস্তায় দাঁড়াইছি যে ও যেহেতু জব করে ও তো অফিসে যাবে, এই রাস্তাতে যাবো, তখন হয়তো বা ওর সামনে দাঁড়াবো, কিন্তু কি হয়েছিল ব্যাপারটা কি জানলাম।
তখন কি আপনার টাকাগুলো ওর কাছে?
হ্যাঁ, টাকাগুলো ওর কাছে। তো টোটালি ভাবে আমি তখন দেখতেছি আমি অপর সাইডে দাঁড়ান, মানে মায়া হাত আর একটা ছিলে ওই ওই যে ইটা একটা ছিলে দূরে হাত মানে এইভাবে ধরে, মানে কেকুলের নিচে হাতটা ধরে, বগলের নিচে ধরে ও নিয়ে যাচ্ছে, আর মায়া সুন্দর হাইটে হাইটে যাচ্ছে। ওই দৃশ্য দেখার পর আমি একটু মাথা মুন্ডা বলছি, মানে ওরা আমি ওদেরকে দেখছি কিন্তু ও আমাকে দেখেনি। তো এক পর্যায়ে ওই মোল্লা আমাকে যা যা বলছে, কিন্তু মোল্লা পুরাটাই আমাকে বলছে একটা ওর কাজ হয়ে আরেকটা, মানে টোটালি মানে বিষয়টা হলো কথা একরকম কাজ একরকম, কোনো মিল নেই।
মায়া যার হাত ধরে ঘুরছিল সে ছেলেটা আসলে কে?
ছেলেটা ওরা ওই হাত ছিল
তার হাজবেন্ড ছিল। ফাইন, শি ইজ ইন দ্য ট্র্যাক, সে বুঝতে পেরেছে সে ট্র্যাকেই আছে কিন্তু আপনি ট্র্যাকে নেই, এবং আমার মতে আপনার ফ্যামিলি আপনার এই জিনিসগুলোকে সাপোর্ট করা কোনোভাবেই উচিত হয়নি, যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তারপর আপনার ফ্যামিলির মা আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন। মা কি মেয়েটার সঙ্গে কথা বলেছিল কখনো?
আমি বলছি মাকে অসাধারণ কথা বলা নেই, আমি মাকে রিকোয়েস্ট করছি যে আমার সাথে কথা, তো ও ভয় পেটেছিল যে আমার সাথে আমি কি কথা বলবো।
এই অবস্থায় আপনার মা যে আপনাকে যে অন্ধভাবে সাপোর্ট করে গেছে সেটাও এক ধরনের ভুল এবং সেটাও এক ধরনের অন্যায়। আমি মনে করি এটা সন্তানকে এইভাবে ব্লাইন্ডলি সাপোর্ট করা একেবারে উচিত হয়নি, এবং আপনি যে এত টাকা নিয়ে তার কাছে রেখেছেন এটা কি আপনার মা জানতো?
না,
এটা আপনার মা জানতো না। ফাইন, নাও দিস ইজ দ্য টার্ম। একে তো হচ্ছে 5-7 লাখ টাকা ধার দেনা ছিল, সে কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেল, আপনার বিজনেস আসতেন সেটা টার্ন ওভার করলেন, এবং তারপরে আপনি এত টাকা জমিয়েছেন সংসারে যখন আলোর মুখ দেখলো সেই টাকা নিয়ে গিয়ে আপনি চিটাগাংয়ে ওখানে থাকবেন তার সঙ্গে বিজনেস করবেন, এর জন্য এই টাকা নিয়ে আবার ওর কাছেই রেখেছেন। এবং আরো বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি যে চিটাগাংয়ে সেটেল হতে যাচ্ছেন এটা কি আপনার মা জানতো?
ওটা আম্মু, আমি শেয়ার করছি আম্মুর সাথে, এবং ও আম্মু বলছে যে ঠিক আছে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ওকে নিয়ে থাকলে তো আমার সমস্যা কোথায়, যেহেতু আমি এখানে থাকবো।
ওকে, আপনি যান। তারপরে কি হলো আপনার?
তারপরে হ্যাঁ, তারপরে মোটামুটি হবে আমি ওখানে যাওয়ার পর এই অবস্থা দেখলাম, দেখার পরে আমি ওকে ফোন দিলাম, ও দেখতে ভং সং কথা বলতেছে, কিন্তু অনলি কিন্তু ও কিন্তু দেখলাম আমার চোখের সামনে তো ওকে ধরে নিয়ে গেল। তাই আমি বাসায় ফিরলাম, বাসায় ফিরে পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম, তখন আমি প্রায় 15-16 দিন পর্যন্ত সেন্সলেস ছিলাম, হসপিটালে ছিলাম। পরবর্তীতে আমার কি হয়েছে কি মানে কোনো মানে 15-16 কয়দিন গেছে আমি নিজে বলতে পারি না। তো পরবর্তীতে যখন আমি আমার রুমে আমার জ্ঞান ফিরে তখন আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে, আমি রুমে শুয়ে রয়েছি, তখন মানে তার আগের দিনে মানে রোজার মাত্র 4-5 দিন আগে ঘটনাটা, এর ভিতরে মানে ফ্যামিলি থেকে ছোট ভাই বোন ওরা আমার বাইরে চলে গেছে, দুজনের বাইরে। তো যাই হোক, এইখানে আম্মু আর আমি এখন বাসায় একা, তো আম্মু মোটামুটি ভাবে যে রান্না করে এটা করে সেটা করে, আম্মু খায় না আমিও খাই না, মানে আমার খাবার প্রতি কোনো ইয়ে নেই চা। আমি ওই রুমের সাথে কান্না করতেছিলাম, তো আম্মু ওইখান থেকে আম্মু রুম থেকে ডাক দিচ্ছে, সাগর তুই ঘুমাই দিস না সজাগ আছো? আমি বলতেছি না আম্মু আমি সজাগ আছি। তারপর আমি আম্মু রুমে গেছি, আম্মু রুমে যাওয়ার পরে আম্মু আমি এভাবে শোয়া ছিল মানে খাটের সাথে ডেলান দেওয়া ছিল, আমি সাথে সাথে যে ওই অবস্থা ওই যে ঘটনা দেখছি যে দৃশ্য দেখছি দৃশ্যটা আমার বারবার শেষ হচ্ছে, মনে আমার চোখে ভাসে উঠতেছে আমি কি দেখলাম এটা। তখন আম্মু কুলে মাথায় রেখে আমি প্রচন্ড কান্না করতেছিলাম যে আম্মু এটা কি দেখলাম, আমি কাকে এতটা বিশ্বাস করলাম আর কি, কার জন্য আমি এতটা ই করতেছি, এটা কি আমার অপরাধ আম্মু, এটা কি আমার ভুল ছিল? কারণ আম্মু যখন আমি যখন আম্মুর কাছে সমস্ত কথাগুলো বলতেছি তখন আম্মু আমার বুকে হাত দিয়ে মানে তখন বলতেছিল যে আব্বু তোমার এই কষ্টটা এতটা বড় হয়ে গেছে যেটা আমি ভাবতাম ভাগ করে নিয়ে যেতাম আমার আম্মু এই কথাটা বলো। তো অনেকক্ষণ আম্মু ফুলের মাথা দেখে কান্নাটা একদম আম্মুও কান্না করছে, অ্যাকচুয়ালি যেহেতু রাত্রে প্রায় 1:30 তখন বাজবে, তখন আমি আমার রুমে আম্মু বললো যে তুমি তো রুমে যাও আব্বু তোমার শুরু হবে না তুমি যে শুয়ে থাকো। তো আমি আমার রুমে যখন আসলাম আসার পরে আমি অনেক গুনতু নেই তো আমি ঠেলাম দিয়ে বসে রয়েছি চোখ দিয়ে পানি পড়তেছি টলতল করে, তখন আম্মু এর ভিতরে আমার আমার রুমে যখন আসছি তখন আমার মনটা খুব ছটফট করতেছিল যে হ্যাঁ আমার মনটা খুব ভালো লাগতেছিল না। তো আধা ঘন্টা কিংবা 1.25 ঘন্টা হবে বেশি হবে না। এর ভিতরে আমি আমার মন আনসান করতেছে, আমি আমার আমু রুমে গেছি, আমার ইচ্ছে কিন্তু গেছি আমু রুমে গেছি পরে যা আমু যেভাবে জ্বালান দেওয়া ছিল ওই রুমে জ্বালান দেওয়া। তা আমি আবার আমুর কাছে যে আমার আমুর মাথা ইচ্ছে কিন্তু যে আমুর মাথা মানে কোলে দিতে বাধা নেই, আমি আবার আমুকে জড়াই বসছি, মানে ভালো লাগতেছে না মিথে আমার। তো যে কুলের মাথা নেছে এখন আম্মু আমি ভাবছি ঘুমাই রয়েছে, যে আম্মু চোখ বন্ধ করা ঘুমাই রয়েছে, চুপ করে যে আম্মুর কুলের মাথা রেখে আমি এইভাবে ঢেলান দিয়ে আসছি আম্মুর উপরে। তো আম্মু একবার আমি আস্তে করে টাচ করছি, টাচ করার পর দেখি যে আম্মু কোনো কথা মানে কোনোই না সব দিতেছে না। তো দ্বিতীয়বার অনেকক্ষণ পর আবার টাচ করছি, ধাক্কা দিতে আস্তে করে যে আম্মু হাত ধাক্কা দিচ্ছি, তো দেখি না হচ্ছে না। তৃতীয়বার আম্মুকে আমি ডাকি দিয়েছি, জোরে ডাক দিচ্ছি যে আম্মু, এরকম ডাক দিচ্ছি পর দেখি আম্মু কোনো মানে কোনো রেসপন্স করতেছে না, কোনো সাউন্ড করতেছে না। তখন আমি মানে ছোট্ট মেয়েরা যদি আমি প্রশ্ন কি করতেছে না কেন, তখন আম্মু যখন এভাবে ঢালান দিয়েছিল আম্মুর মাথাটা যখন আমি এরকমটা করছি তখন আম্মুর মাথাটা হেলে গেছে। যখন আম্মুর মাথাটা হেলে গেছে তখন মানে দেখতেছি যে আম্মুর আর প্রশ্বাস নাই, মানে আমার আম্মু ওই অবস্থায় ছিল, মানে যখন আমি আম্মু ছিল ওই অবস্থায় ছিল, কিন্তু আধা ঘন্টা কোনো একদম ঠিক আছে। যে একটা মানুষ আমার বুকে হাত দিয়ে বলে গেলো যে আব্বু তোমার বৃত্তি এত কষ্ট, আমি যদি পারতাম তাহলে আমি ভাগ করে নিতাম। তো এই ঘন্টার ভিতরে আমার আব্বু কি হয়ে গেল তখন আমি খেলেছিলাম, তুমি আমাকে রেখে কেন কেন কি আব্বু ছেলেগুলো তুমি ছিলে না, আমি কোথায় থাকবো, আমি কাকি নিয়ে থাকবো, আমি তাহলে কোথায় যাবো, তুমি আমাকে ছেড়ে কেন বলে। তখন খেলে একটা চিৎকার দিয়ে চিৎকার দেওয়ার পরে অনেক মানুষ ছিল, মানুষ মানে রাত্রে যেহেতু অনেক রাত ছিল তখন তার দুইটা আড়াইটা হয়ে গেছে। তখন আমি বাঁশের পারপুর শিখতে অনেকে আসে, আসার পর বলতেছে কি হয়েছে দিদি ঘরে কেউ নেই কোনো ঝামেলা নেই তো ঘটনাটা কি হলো। তখন আমি বলতেছি যে আম্মু কথা বলতেছে না, তখন আম্মুকে যখন সবাই ধরলো ধরার পরে দেখতেছি যে আম্মু আমি মানে অনুযোগ পৃথিবী ছেড়ে চলে গেছে কথা বলতে। তখন আমি আবার অজ্ঞান হয়ে যাই, অজ্ঞান হওয়ার পরে আমাকে আমি জানি না পরবর্তী কি হয়। তো দেখি আমাকে মানে ফজর আজান হয়েছে, ষষ্ঠ হয়েছে, আম্মু আমি মানে আমার রুম থেকে দোতলা থেকে দেখতেছি যে আম্মুকে খাটিয়ে অনেক মানুষ খাটিয়ে নিচে নাচছে খাটিয়ে ব্রাহ্মণ অনেক মানুষজন, তখন সবাই কান্নাকাটি করতেছে, আমি তখন আমার মাথা পানি পানি দিয়েছি সুস্থ হয়েছে। কিন্তু আমি তখন বলতেছি এখন আমার উপরে যে সবাই একটা পেশা, এখন আমার মনে হচ্ছে সবাই খেয়ে ফেলবে, মানে এরকম অবস্থা আমার ছিল তখন। তখন আমি বলতেছি যে আমি কোন দিকে যাবো, আমার তখন মানে কোনো দিশা আমার আমার দিশা হারা হয়ে গেছে, আমি কোন দিকে যাবো কীভাবে কী করবো। একদিকে এদিকে বাবা চলে গেলো, একদিকে মা চলে গেলো, একদিকে আমার বিজনেস ছেড়ে দিলাম, একদিকে ও আমাকে এরকমটা করে চলে গেলো, মানে আমি একটা বিভ্রান্ত ভিত্তি করে গেলাম, আমি মানে চতুর্থ আমি মানে হারাই ফেললাম, মানে কী করলাম। যাই হোক আমি পরবর্তীতে অসুস্থ অবস্থায় আমাকে তো আমাকে মাটি দিতে যাবে, আমাকে অনেকে বলতেছে মামারদের সবাই কিন্তু বলতেছে যে না ও ঠিক কবরস্থানে যাওয়া যাবে না। আমি বলতেছি যে আমি কবরস্থানে যাবো, তা আমি কেউ বলতেছে ওকে যেহেতু এক ছেলে বাইরে ওর বাইরে থাকে তো ও ছাড়া তো আর কেউ নেই তাহলে তো নিতে হবে। তো যাই হোক কেউ নেবে কেউ নেবে না এরকম করে মনে আমাকে নিল কবরস্থানে। তা যাই হোক আমাকে আমার আম্মুকে আমি শেষ মাছ ওইখানে দিয়েছি, দিয়েছি পর বাসায় আসি, বাসায় আসার পরে আমি খুব অসুস্থ অবস্থায় তখন ছিলাম, একটু ভালো ছিলাম না, প্রচন্ড জ্বর ছিল, একদম সেন্সলেস হয়ে গেছিলাম, প্রচন্ড অবস্থা খারাপ ছিল। তখন রাত্রে প্রায় 12টা বাজে, যদি সবাই আত্মীয় স্বজন সবাই ছিল, ভাই বোন সবাই ছিল, বোনের ছিল, দুলাভাই ছিল, মামারা ছিল, খালামুনিরা ছিল, সবাই ছিল। তো মামা হঠাৎ করে এসে মানে খুব জিদ করে আমাকে প্রচন্ড মারলো, প্রচন্ড মারলো আমাকে, মানে এত বড় বেধভাবে মারছে আমাকে, আমার এখনো পিঠে দাগ আছে এখানে, যে ওনার যে বিল দিয়ে আমাকে বাড়ি দিচ্ছেন প্রতিটা বিলের বাড়ি এখানে আছে, প্রচন্ড আমাকে মানলো। মারার পর বলতেছি যে আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, তুই আজকের পর থেকে আমাদের থেকে বিচ্ছিন্ন, তোর সাথে কখনো কেউ যদি যোগাযোগ করেও তার সাথে সম্পর্কও আমরা বিচ্ছিন্ন করে দেব, টোটালিভাবে কোনো সম্পর্ক রাখা যাবে না। যেমন তোকে তেজ্যপুত্র করে দেয় বাপমা, তোকে তেজ্যপুত্র হিসাবে আমরা করে দিলাম, টোটালি কারোর সাথে কোনো যোগাযোগ করবি না কখনো, তোর ছায়াটা পর্যন্ত আমাদের কাউকে দেখাতে পারবি না কখনো, তুই এই মুহূর্তে বাড়ি ছাড়বি এই অবস্থায়। আমি খুব প্রশ্ন আমি কোথায় যাবো। তাই আরেকজন বললো আমার খালামুনি আমাকে মোটামুটি একটু ভালোবাসতো, তো উনি বললো যে তো রাত্রি হয়ে গেছে তো ওকে এখন কোথায় ভাববি, সকাল হলে ভোর এই ভোরের অন্ধকারে ও চলে যাবে। তো আমি রাত্রি কোথায় যাবো, তো আমাকে বললো যে চলে যাবি ঠিক আছে, রাত্রি তখন 12:30 বাজে, তখন আমি কোথায় যাবো। তখন আম্মু আমি সরাসরি আম্মু আর যেখানে মাটি দিয়ে আসছি সেখানে আব্বুর আব্বুর কবরস্থানে আবার আবেগ, তারপর আম্মুর কবর তো জোরে জোরে কান্না করতেছি, আমি তো ওদিকে মেরে ফেললাম আমার একটা বোনের চোদ্দ এত বড় চাষে কোনো ভাবে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। তখন আমি ওকে ফোন দিয়ে বলে ওকে নিষেধ করছিলাম যে তুমি কোনো ভুল করো না, যে তুমি আমার আম্মুর মধ্যে বাঁচিয়ে দেওয়া যাবে না, এক ভুল করতে আমার আমার আব্বু চলে গেছে।
ভুলটা আসলে ও করেনি, ভুল করেছেন আপনি। আপনাকে অনেক বেশি ভালোবাসতো, আপনার কষ্ট নিতে পারতেছে না, সে কারণে এরকম হয়ে গেছে। দেখুন, আপনাকে কখনো শাসন করে নাই, আপনাকে এতই ভালোবাসতো তারা যে আপনি যে ভুলগুলো করছেন সেগুলো লোড তারা নিচ্ছে। আপনার নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি পরিবারের বড় সন্তান, আপনার বোঝা উচিত ছিল যে আমি যে এই ধরনের একটা ভেঙে পড়ছি, আজকে আমার বাবা রোজগার করতে পারে না, আমার পুরো ফ্যামিলির বোঝাটা আমার উপরে, এবং আমার আরো ছোট ছোট ভাই বোন আছে, আমার মা শারীরিক ভাবে মানসিক ভাবে এতটা দুর্বল, আমার বাবা এতটা দুর্বল, এবং আমি একটা মেয়ের পিছনে, যে মেয়েটাকে আমি ঠিক ভালোভাবে চিনি না, জানি না, যার কাছে আমার এখন পর্যন্ত শক্ত কোনো ভিত্তি নেই, যে আমাকে বার বার তার কাছ থেকে বিতাড়িত করছে এবং যার কাছে আমি কোনো জায়গা করতে পারছি না, আমি নিজের ক্ষতি করতে পারি, আমি নিজে শেষ হয়ে যেতে পারি, তাও সেটা হওয়া উচিত হবে না, কারণ আমার আমার উপর আমার ফ্যামিলি রেসপন্সিবল। সেখান থেকে আমি আমার ফ্যামিলিতে আমার বাবা মারা গেল, ওই পর্যন্তই আপনার সীমারেখা টেনে দেওয়া উচিত ছিল যে আপনি এত বড় একটা ক্রাইম করে ফেলেছেন, তারপরে আপনি সেটাকে টানতে টানতে টাকা পয়সা ঘর বাড়ি বিজনেস, পাগলামোর তো একটা সীমা থাকে ভাই। দিস ইজ নট লাভ, দিস ইজ ম্যাডনেস, ফালতু ইমোশন, this is a madness, absolutely madness, jar jonne baba ma stroke kore mara jabe, absolutely madness। ami to me kono doshi dekhi nei ekhane, oi me tar jagate thikei ache,
apnar craziness amar amar jonno to ami to ei jonno bolchi je amar bhuler karone je apni ghotona ta ghotlo amar bhuler jonno, ami to mer kono dosh dekhi na।
apnar apnar taka gulo poysha gulo ki hoyeche shesh
pore ekhon poysha gulo to shompurno bhabe oshikar korte chhi,
সে তো অস্বীকারই করবে, সে এখন ঘর সংসার করছে লোকটার সাথে, তাই তো?
হ্যাঁ করতেছি।
ওকে ফাইন, আপনি স্টিল মেটার জন্য চেষ্টা করেন?
স্টিল আমি ওর সাথে এখানে আম্মু মারা যাওয়ার পরেও আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, দেখো এই অবস্থায় এখন কি করবো, তবু আম্মু মারা যাওয়ার পর তো আমি বাসা থেকে এখানে কথা না বললে হয় না, আমাকে ওই রাত্রি বাই করে দেন, বাই করার পর আমি তো এই পর্যন্ত এই যে আজকে যে আপনি এখানে আসছি এই পর্যন্ত আমার বাসা যায়নি, আজকে একটি বছর এটাই আমার লাইফ, আর প্রতিনিয়ত মানে চোখের পানি আর শুধু দুঃখের আগুন আর যন্ত্রণাময় এই কথাগুলো শেষ করি যখন, তখন মনে হয় যে নিজে কি করলাম এগুলো, ও যদি আমাকে এক হাত কিন্তু কখনো তালি বাজে না দুঃখের ভাই।
প্রথম কথা হচ্ছে আপনি এই ধরনের কোনো লজিকই খুঁজেন না, আপনার মতো মানুষের কোনো লজিকই খুঁজে খোঁজা উচিত না। যে মানুষ তার বাবা মার মৃত্যুর জন্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দায়ী সেই মানুষের এই ধরনের কোনো লজিকই খোঁজা উচিত না। জাস্ট টেল মি দ্য অ্যান্সার, আপনি আমাকে এখন বলেন আপনি কি মেয়েটার পিছনে এখনো ঘোরেন?
মেয়েটার পিছনে আমি
টু বি অনেস্ট আপনি এখনো ঘোরেন?
হ্যাঁ অলি আমি অর পিছনে এখন আসছি, ওর অর পিছনে ঘুরতেছি এটার জন্য না, কিন্তু ওকে আমি এখানে গেছিলাম কিছুদিন আগে, ওকে আমি কিছু কথা বলার জন্য তো যে আমার টাকাগুলো কী করবো, আমার টাকাগুলো ফিরে দাও, ও যখন বলতেছি টাকাগুলো আপনি দিন,
আমার কিছু বলার নেই। ইউ আর সাচ এ স্টুপিড ম্যান, আই হ্যাভ এভার লিসেন আ স্টোরি লাইক দিস কাইন্ড অফ ইন মাই লাইফ, দিস ইজ অ্যাবসলিউটলি ম্যাডনেস, আর ইউ ক্রেজি? বাপ মা মরে গেল মিয়া, তারপরেও আপনি একটা মেয়ের পিছনে এখনো দৌড়াচ্ছেন, আপনাকে তো মানে পাবলিকলি গণপিটনই দেওয়া উচিত, দিস ইজ অ্যাবসলিউটলি ম্যাডনেস, আপনি এখনো ওর পিছনে দৌড়াচ্ছেন। আপনার বয়স কত এখন রাইট নাও?
29,
আপনার এখনো গায়ে শক্তি আছে, আপনি রিক্সা চালাই খাইলেও আপনি পয়সা রোজগার করতে পারবেন, আপনার ওর পিছনে 9 লাখ টাকার জন্য ঘুরতেছেন, হোয়াট কাইন্ড অফ স্টোরি দিস ইজ?
না এখন তো আমি আমার আমি যে ওর জন্য একটু আমার কষ্ট হচ্ছে না, ওর জন্য একটু মা হচ্ছে না, কারণ গত 1 বছর হয়ে গেছে, তো এখানে আমার কি আছে, যাওয়া পর কিচ্ছু নেই,
আপনি যা বলতেছেন তার আর বললেন না, এবং লোকজন আমি আজকে সরি, আমরা যা বারবার একটা কথা বলি যে যারা এখানে আসেন কনফেস করার জন্য তাদেরকে আমরা ফোকাস করাটা মূল উদ্দেশ্য নয়, তাদেরকে ধরাটা আমাদের মূল উদ্দেশ্য নয়, ওর মতো ভুল যেন সমাজে কেউ না করে। দেখুন লাভের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে প্রিয় শ্রোতা, নিজ এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা এবং শত শত মানুষের জীবনের গল্প শোনার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যাকে লাভ করবেন সেখানে কোনো ধরনের বাধা সেই ভালোবাসাটাকে আরো বেশি তীব্র করবে, কত গুণ তীব্র হতে পারে, কত ভয়াবহ তীব্র হতে পারে, কত অমানসিক তীব্র হতে পারে, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই অনুষ্ঠান, ভয়াবহ দুঃসহ এবং দুর্বিষহ, তারপরও ওর ক্রেজিনেস কমেনি, ওর ক্রেজিনেস কমানোর জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এখন আমাদের কথা হচ্ছে যে ভাই
একটু ধৈর্য ধরেন না, কার জন্য হারাচ্ছেন? যে মানুষটা পেটে ধরে এতদিন ধরে বড় করলো, না খেয়ে মানুষ করেছে, কষ্ট করেছে, বোঝার শক্তি দিয়েছে এবং একবারের জন্য বলে নাই যে তুমি ভুল করতেছো, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা ঠিক না, সেই মানুষটা আপনারই ভুলের জন্য, আপনারই অপরাধের জন্য দুনিয়া ত্যাগ করে দিল। And still you are running with that kind of your life.
Intolerable. Okay, amra আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মতামত একটু জানার চেষ্টা করি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে?
জি, আমরা বরাবর দেখা বলি অনুষ্ঠানে যে ধরনের কাহিনী শুনি, সাগরের কাহিনীটা একটু ভিন্ন রকমের এবং তার ভিতর থেকে অনেক কিছু সমাজের আরো অনেক কিছু জানারও আছে। সাগর একটা মেয়েকে ভালোবাসত, খুব গভীরভাবে হয়তো যেটা যখন ভালোবাসা হয়েছিল, সে বিবাহিত ছিল, শুধু তাই নয় সে তাকে প্রতারণা করেছে, তার কাছ থেকে 10,000 টাকা তার হাতিয়ে নিয়েছে, তাকে তার আত্মীয় সব বিসর্জন দিয়ে সেই টাকা থেকে টিকাদান দিয়ে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওই মেয়ে মহিলা তার কাছ থেকে টাকা নিয়ে তারপর তার থেকে বেরিয়ে চলে গেছে বা তার সঙ্গে সম্পর্ক রাখেনি, কিন্তু তারপরও আগে তারপরও বোধ দেওয়া হয় নাই সে ওই মেয়ের সঙ্গে এখনো তাকে মরিয়া হয়, ব্যর্থ হয়, অথবা পাগল হয়ে গিয়েছে অনেকটা, তাকে ছাগলের মতন ভালোবাসতেছে, সে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেছে। এবং প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ এইভাবে অন্ধভাবে ভালোবাসে কেন, এভাবে ব্যর্থ হয়ে কেন একজন মেয়ের কাছে এই রোগ যাবে, সেই জন্য বুঝতেই পারতেছে যে সেটাকে প্রতারণা করতেছে বা সেই লোক মেয়েটা ভালো হয়। সে তার মধ্যে যে ওই আমি আগে বলছিলাম, প্রথমত মোহ যখন সৃষ্টি হয় ভালোবাসার ক্ষেত্রে তুমি শ্রেণীদের কাছে আমরা সেখানে যাচ্ছি না, একটা হচ্ছে বি লাভ, ডিসিসিংসি লাভ, একটা হচ্ছে বি লাভ, বেস্ট লাভ। বেস্ট লাভ যেটা হয় বা বি লাভ যেটা হয় সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেই ভালোবাসায় সন্তুষ্টি আছে, সেই ভালোবাসা পরস্পরের সত্য আছে এবং পরস্পরকে নিয়ে পরস্পর সুখী হতে পারে। আর ডিফিসিয়েন্সি লাভ যেটা আছে সেটা কিন্তু মানে ঘাটতিজনিত লাভ, সেই ভালোবাসায় কিন্তু অনেক ধরনের মানে সংকট তৈরি হয়, আর এটা সেই লাভের মধ্যে পড়ে না, এটা হচ্ছে মোহগ্রস্ত একটা লাভ। একটা মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, ওই মহিলাটাকে কিন্তু ভালোবাসেছে কিনা সেই ব্যাপারটা আমরা নিশ্চিত হতে পারছি না, ফলে কিন্তু এরকম হতে পারতো না, সেই মহিলা কিন্তু তাকে প্রলোভন দেখাইছে। কিন্তু এই দিক থেকে এসে যে বাস্তব জগতে যে বললাম যে কল্পনা জগতে মানুষ যখন একজনকে বসায় ফেলেন হৃদয় মন্দিরে, তখন কিন্তু তার অবস্থান হয়তো দেবীর মতন, সে তখন আর তার যে বস্তুগতভাবে বা বাস্তব জীবনে এসে যে কত খারাপ সেটা বিবেচনায় না রেখে ওখানে তার যে মানবিক মানসিক যে আকর্ষণ, মানসিক যে মোহ, সেই মোহটা সেই প্রতিশ্রুতিটাই সেই ইমেজটাই তার একটু বেশি আন্দোলিত করে, বেশি তাকে উদ্বুদ্ধ করে, উজ্জীবিত করে এবং সেই আকর্ষণে সেই টানি সেদিকে ফিরে যায়। অনেকটা আমরা বলি মাদকাসক্তির মতন, মাদকাসক্তি যখন মানুষ শুরু করে তখন আনন্দ পায় ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে জানে যে সে খারাপ একটা ইয়াতে আটকে গেছে, এটা ছেড়ে দেওয়া উচিত, এটা খুবই ভয়ঙ্কর এবং তার জন্য ক্ষতিকর। কিন্তু মাদক যতই ক্ষতিকর ভয়ঙ্কর তাই সে জানুক না কেন, কিন্তু মাদকের সে আকর্ষণ তার থেকে ফিরে আসতে পারে না, কারণ ব্রেনের ভিতরে ততদিন একটা পরিবর্তন হয়ে গেছে যে পরিবর্তনটা মাদকের মোহ তাকে সবসময় আকর্ষিত করে, ঠিক এই প্রেমেরও একটা মোহ আছে, সেই মোহই তাকে কিন্তু ব্রেন তাকে মোহ তাকে আকর্ষণ করে। এক্ষেত্রে অক্সিটোসিন নামক একটা হরমোন ব্রেনে নিঃসরণ হয়, এটা কিন্তু সেই আকর্ষণ এবং সেই মোহ সেই তাকে দিয়ে রাখে এবং সেই জন্য বাস্তবতা বাস্তবে সেই মহিলা যতই খারাপ হোক যতই প্রতারক হোক সেটা তার মতে কাজ করে না, তার আকর্ষণটা তার মোহটাই তার কাছে বেশি কাজ করছে। সেই জন্য আমি সাধারণ থেকে উপদেশ দেবো যে এইটা অনেকটা নেশার মতনই ব্যাপার, এই নেশা থেকে উঠে আসতে হলে খারাপ জানা সত্ত্বেও সেই খারাপের দিকেই সে আকৃষ্ট হচ্ছে, এটা যদি সে এখান থেকে চলে আসতে চায় তাহলে মাদকাসক্তিটা যেমন চিকিৎসা নিতে চায় তাকেও ঠিক একই রকমের চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার জন্য প্রয়োজনে আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট আছে যাদের প্রফেশনাল যে হেল্প আছে সেখানেও সে আসতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস এবং একটু পরেই আমরা আবারও ফিরছি। অসংখ্য অসংখ্য ধিক্কার, অসংখ্য অসংখ্য কমেন্টস ভরে গিয়েছে আমাদের ফেসবুক, এসএমএস এবং ইমেইল, বেশ কয়েকটি পড়তে চাই। ম্যাক্সিমাম কমেন্টই হচ্ছে এরকম, লাবণী লিখেছে যে এরকম লাভ এরকম সন্তান থাকার চেয়ে দুনিয়াতে না থাকাটাই ভালো। ইকরাম নামের একজন বন্ধু লিখেছেন যে ও যা ভুল করেছে সেটার মাসুল নিজে থেকেই দিচ্ছে এবং এই মাসুল শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত শেষ হবে না, ওর এখনো লাভ করা উচিত কারণ এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি। নয়ন নামের একজন বন্ধু লিখেছেন যে আমি ওকে একবার সামনাসামনি দেখতে চাই কারণ ওকে দেখে আমার জীবনের যে ভুলগুলো আমি করেছি
সেগুলো থেকে বের হয়ে আসার জন্য অন্যরকম একটা শক্তি আমি পাবো। আমাদের এখানে লিখেছেন হচ্ছে শান্ত নামের একজন, যে কিবরিয়া ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনার টিমকে যে এরকম একটা গল্প আমাদের সামনে উপস্থাপন করবার জন্য, কারণ ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় কিন্তু অন্ধত্ব শেষ পর্যন্ত কত ভয়াবহ হতে পারে সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকের এই যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা কমেন্টস আসলে পড়ে শেষ করতে পারবো না, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুকে এসে এই কমেন্টসগুলো দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের কমেন্টস এখানে এসছে। হ্যাঁ, কি বলার আছে আপনার সাগর?
আমার কি বলার আছে, আমি শুধু আমার সত্য, আমার যে কষ্টগুলো, আমার যে যন্ত্রণাগুলো যে নিয়ে আমি প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছি, সেইগুলোকে শেয়ার করার জন্যই কিন্তু আজকে আমি এখানে আসছি। আর বারটা আমি যে ভুলটা করছি, আমি চাই না যে আমার মতন কেউ এরকম ধরনের কেউ ইমোশন নিয়ে কোনো কখনো এরকম ভুল পথে পা পাড়ায়। সবাইকে আমি সতর্কবাণী দিতে যাচ্ছি যে আমার মতন ভুলটা দিন অন্তত কেউ না করে। আমার গার্লফ্রেন্ড হয়তো বা ও হয়তো বা এখন হয়তো বা
এইরকম ঘটনা যেন আপনাদের জীবনে কখনো না হয়। আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন, যারা পাঠিয়েছেন ইনফ্যাক্ট, তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে সেটা শুনবো আরজে রাজুর কাছ থেকে। আরজে,
আমি আকাশ চট্টগ্রাম থেকে লিখছি। এই অনুষ্ঠানে আমি ছোট্ট একটি অন্যায়ের কথা স্বীকার করতে চাই। অন্যায়টি হচ্ছে এরকম যে আমি অনেকগুলো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে মেলামেশা করেছে, আর প্রত্যেকটা মেয়েই আমাকে প্রথমে তাদের মনের কথা বলেছিল, তাদের ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাদের ভালোবাসতাম না। আমি মন থেকে কখনোই কাউকে ভালোবাসিনি। আমি জানতাম যে আমি তাদের ভালোবাসি না, কিন্তু তারপরেও আমি তাদের সঙ্গে মিশেছি শুধুমাত্র তাদেরকে ক্ষতি করার জন্য। হঠাৎ করেই একদিন আমার এক বন্ধু আমাকে বললো যে যাহা বলিব সত্য বলবো এমন একটি অনুষ্ঠান হয় এবিসি রেডিওতে, সেটি শোনার জন্য। এবং আমি সেই অনুষ্ঠানটি শুনলাম। তারপর থেকে আমার বিবেকবোধ আমাকে বলছে যে আমি যা করেছি তা সম্পূর্ণ অন্যায় করেছি, অপরাধ করেছি, এটি একদমই আমার করা উচিত হয়নি। যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি প্রত্যেকটা মেয়ের কাছে ক্ষমা চাই। আমি জানি না আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারবো কিনা, তারপরেও প্রত্যেকেই যেন আমাকে ক্ষমা করে দেন।
Royal Tiger Green presents Jaha Bolibo Sotto Bolibo. Recharge yourself.
ধন্যবাদ রাজু তোমাকে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, টোটালি স্পিচলেস আমি। আপনারা অনেক অনেক ভালো থাকুন, আগামী রবিবার আবারও ফিরবো আরো একটি আনকোর এপিসোড নিয়ে 105তম পর্বে। অনেক ভালো থাকবেন, যাহা বলিব সত্য বলিব পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।